This track was downloaded from FusionBD.com.
89.2.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। বুঝতে পারছেন এই মুহূর্তে আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। হ্যালো 8920-তে আজকে এমন একজন অতিথি রয়েছেন যার জীবনের গল্প একটু সবার চাইতে আলাদা। এক অর্থে প্রত্যেকের জীবনের গল্পই প্রত্যেকের চেয়ে আলাদা, কিন্তু আমরা বিশেষভাবে আলাদা বলতে চাই এই কারণে যে আমাদের সমাজে সাধারণত আমরা দেখি যে নারীরা অনেক বেশি পিছিয়ে থাকেন এবং আমরা একটা কথা বলেই থাকি যে পুরুষতান্ত্রিক সমাজ। এই বিষয়গুলো নিয়ে আজকে এবং হ্যালো 8920-তে অতীতেও কথা হয়েছে, কিন্তু আজকে বোধ হয় একটু অন্যরকম ভাবেই হবে এবং সেই জায়গাটিতে একজন নারী কিভাবে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান সেই গল্প আমরা গত সপ্তাহে দেখেছিলাম। আমাদের এখানে এসেছিলেন তিনি তার অন্ধত্বকে জয় করে কিভাবে একজন সফল নারী হিসেবে সমাজে প্রতিষ্ঠিত পেয়েছেন। আজকে অন্যরকম একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কে সেই জীবনের গল্প নিয়ে এসেছেন, কার জীবনের গল্প, তার সঙ্গে আমরা পরিচিত হব। তবে তার আগে আপনাদেরকে বলতে চাই, হ্যালো 8920-তে যদি আপনি আপনার জীবনের গল্প বলতে চান সেক্ষেত্রে আপনি আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। এছাড়া ফোন করতে পারেন আরো একটি নাম্বারে 9115668। আরো একবার বলছি 9115668। এখানে ফোন করার পরে ফোনের নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন এবং আপনি যদি আমাদের এই অনুষ্ঠানে আসতে চান তাহলে অবশ্যই আপনার সেল নাম্বারটি ওখানে দিতে ভুল করবেন না এবং মুখেই বলবেন। চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুক এখন থেকে শুরু করে পুরো সপ্তাহব্যাপী আমরা হ্যালো 8920 নিয়ে কথা বলি। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। প্রথমে আপনি আপনার নামটা একটু বলেন।
আমি ওয়াফি ইসলাম।
আচ্ছা, আমি এই কারণে নামটা জিজ্ঞেস করি, নামটা আসলে আমারই বলে দেওয়া উচিত ছিল, কিন্তু হ্যালো 8920 একটা বিশেষ নিয়ম আছে আমাদের এখানে, যারা গেস্ট হিসেবে আসেন তিনি যেই গেস্টই হন না কেন তাকে ওই ফরম্যাটের মধ্যে দিয়ে যেতে হয়। তিনি নিজ মুখে নিজের নামটা বলেন এবং বেসিক পরিচয়ের জন্য প্রথমত বয়স সম্পর্কে একটু ধারণা দেন, তিনি ঢাকার কোথায় থাকেন, পড়াশোনা কোথায় করছেন, এগুলো একটু বলেন। সুতরাং আপনাকেও সেই নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে। হ্যাঁ, এবারে যদি একটু আনুমানিক বয়সটা বলতেন।
আমার বয়স হচ্ছে 26।
প্রিয় শ্রোতা, এই বিষয়গুলো একটু খুব ভালো করে খেয়াল রাখবেন। ওয়াফি ইসলাম 26 বছর বয়স্ক এবং আপনি থাকছেন বর্তমানে কোথায়?
আমি আছি লক্ষ্মীবাজারে, আমার নিজের বাড়িতে।
লক্ষ্মীবাজার নিজ বাড়িতে ওয়াফি ইসলাম, 26 বছর বয়স্কা একজন নারী যিনি তার জীবনের গল্প আজকে এখানে বলতে এসেছেন। তো ওয়াফি, শুরু করুন, আপনি নিশ্চয়ই শৈশব থেকে শুরু করবেন।
আমার জন্মস্থান হচ্ছে বাড্ডায়।
জি,
ফ্যামিলি টোটাল এখন ঢাকায় থাকে, কিন্তু আমার অরিজিনাল গ্রামে রয়েছে বিক্রমপুর। সেটা হচ্ছে আমার যতটুকু মনে পড়ে, যখন আমি ক্লাস ওয়ান থেকেই বেসিক্যালি আমার মনে পড়ে। এর আগে ছোট কিছু কিছু বিষয় মনে আছে। আমার শৈশব পুরোটাই কেটেছে নানু বাড়িতে।
আচ্ছা,
আমার নানু বাড়ি আর দাদু বাড়ি হচ্ছে একদম পাশাপাশি। এটাই, মা হচ্ছে আমার বাবার ফুফাতো বোন আর আমার দাদু হচ্ছে আমার নানা ভাইয়ের আপন বোন।
তার মানে একটা আত্মীয় সম্পর্ক,
আত্মীয়তার সম্পর্ক। যখন ছোট ছিলাম তখন নানু নানা ভাই খুব বেশি আদর করতো, কারণ আমি হচ্ছি আমার বড় খালার তিন ছেলে, ছোট খালার তিন ছেলে আর আমার মায়ের ঘরে আমি আর আমার ভাই। সেক্ষেত্রে আমি সাত ভাইয়ের এক বোন। সাত ভাই এক বোন। আমার ভাইটা অনেক পরে, ছয় বছর পরে এসেছে। তারপরও দেখা যাচ্ছে যে এই যে বড় যে ছয় ভাই আছে ওদের খুব আদরের বোন আমি। আমার নানা ভাই একটাই নাতি নামি। আমার পুরো ফ্যামিলি হচ্ছে যৌথ ফ্যামিলি, আমার দাদু বাড়ির যে ফ্যামিলি
সবাই একসাথে থাকে,
সবাই একসাথে থাকি থাকি আমরা। তো দেখা যাচ্ছে ওখানে আমি সবচেয়ে বড়। নানু বাসায় নানু এত আদর করতো, নানা বাসায় যখন আম গাছ ছিল অনেকগুলা, দেখা যেত যে আম চুরি করে খেতাম। নানা ভাই যখন দেখতো যে খুব বিরক্ত হতো, কত মনে হতো যে না একটাই তো নাতি নই তো করবে। আমার বাবা আমাকে মানে অনেক চেয়েও কাছে পেত না, নানা ভাই এত পরিমাণ মানে আমাকে করতো, আদর করতো। মা আমার মা হচ্ছে একজন নারী উদ্যোক্তা, উনি হচ্ছে নকশিকাতার কাজ করতেন। তো আম্মু ছোটকাল থেকে আম্মুকে দেখে খুব ব্যস্ত, বাবাও খুব ব্যস্ত, ব্যস্ততার মাঝখানে আম্মু যে সময় পেত আমাকে, আম্মু ওইটুকু সময় আমার
কাছে। বাবা কি করতেন?
আমার বাবা বিজনেস করতেন, ছোটকাল থেকেই বিজনেস, গার্মেন্টস এর ব্যবসায় আছেন, এখনো গার্মেন্টস এর ব্যবসার সাথে আছেন। আর ছোটকালে একটা স্মৃতি খুব মনে পড়ে যে যখন আমি মানে খেলাধুলার সাথে বলতে আমার ভাইরা থাকতো তো যার যার বাসায়, ওরা যখন আসতো সামার ভ্যাকেশন আসতো বাসায়, তো অপেক্ষা থাকতাম ভাইয়ারা কখন আসবে। তখন আমি স্কুলে ভর্তি হইনি তখন, আমি তো ভাইয়ার আসতো খেলতাম, খুব মজায় কাটতো ওদের সাথে দিনগুলো। যেমন ওরা তো হাড়ি পাতিল খেলতে পারতো না, আমার তো মেয়ে সেহেতু আমার হাড়ি পাতিল খেলা দিই খেলার কথা, কিন্তু ওটা আমি খেলেছি খুব কম, হয়তো একা একা। কিন্তু ভাইয়াদের সাথে দেখা যেত মার্বেল, ব্যাডমিন্টন, সাইকেল চালানো,
গ্রাম বাংলা যেটাকে বলে গেছমে।
তো ভাইয়ারা বলতো যে চল আজকে আম পারবো, তো দেখা যেত সবাই যখন ঘুমিয়ে যেত 11টা 12টার দিকে, আমরা তখন তো ছাদ ছিল না বাসায়, টিন সেটের ঘর ছিল, তো দেখা যেত টিন সেটের উপর আস্তে আস্তে উঠে ওই আম পাড়ার একটা বড় বাঁশের মতো মলাই থাকে, ওটা দিয়ে বাড়ি দিয়ে বাড়ি দিয়ে আম পারতাম। এই হিসাবে এই দুষ্টমির ক্ষেত্রে আমি আমার ভাইদের খুব ফেভারিট পার্সন ছিলাম। একবার ছোটকালে হলো খুব প্রচন্ড ব্যথা পেলাম হাঁটুতে খেলতে গিয়ে ভাইয়াদের সাথে, তো ভাইয়াকে জানাইলাম, জানাই নি ভাইয়াদের ব্যাপারটা, ভাইয়া চলে গেছে। পরে প্রচন্ড ব্যথা কি পায়ের হাঁটুর মধ্যে রড ঢুকে গেছে, রড ঢুকে যাওয়ার পরে দেখা গেছে যে ওই জায়গাটা মানে আমি ঢেকে ঢেকে রাখতাম যে তাদের না দেখে, হয়তো বকা টকা দিয়ে। কিন্তু 2 দিন পরে তো দেখা গেছে যে নানা ভাই ব্যাপারটা খেয়াল করলো, খেয়াল করে নানা ভাই মানে বকা দিল না, সে আমাকে পাশে বসালো, স্যাবলমটা ধুয়ে জায়গাটা পরিষ্কার করে দিল। নানা ভাই আমাকে 7 দিন পরিচর্যা করে জায়গাটা একদম পুরোটা ঠিক করে দিয়েছে।
মাই গুডনেস, ইনফেকশন হয়ে যেতে পারতো,
ইনফেকশন হয়ে যেতে পারতো। তো শৈশবটা আমার খুবই মজার, ভাইরা সব সময় আমাকে অনেক কভারেজ করতো যে একটাই বোন, ওকে কোনো বিপদ হতে দিব না, ওকে সবসময় বলতো এই জায়গায় যাবি না, ওইটা করিস না, এটা করিস না। তবে টেলিফোনে, তখন ছিল টেলিফোন, তখন তো মোবাইল ছিল না। তারপর হচ্ছে মামারা বিদেশ থাকতো, তো মামা যখন বাইরে থেকে বাংলাদেশ আসতো তখন দেখা যেত একটা ছোট ব্রাশ থেকে শুরু করে একটা মেয়ের যা যা লাগে, ছোট একটা মেয়ে মানে 5-6 বছর, সব নিয়ে আসতো। মানে কোনো মানে ও মন খারাপ করবে এরকম কিছু নাই। আর চাচার দিক দিয়ে যেটা হতো, বড় চাচা বিদেশ থাকতো, তো বড় চাচা আমার জন্য সোয়েটার পাঠিয়ে দিত, তারপরে স্যান্ডেল পাঠিয়ে দিত, যে কি প্রয়োজন। বড় চাচার ঘরে মেয়ে নাই, প্রথম হচ্ছে ছেলে, সেই ক্ষেত্রে আমি সবচেয়ে আদর।
মানে যৌথ ফ্যামিলির যে মজা থাকে পুরোটাই আপনি পেয়েছেন সেইসব?
হ্যাঁ, সবাই একসাথে রাতের খাওয়া, দুপুরের খাওয়া, সকালের নাস্তাটা হয়তো যার যারটা খেয়ে তারা বের হয়ে যেত, ওটা আমি পেতাম না, কিন্তু দুপুরের খাওয়া রাতের খাওয়া মাস্ট। ইফতার দাদা ভাই, এই ইফতারের সময় কি হতো, দাদা ভাই সবাইকে মুড়ি মাখিয়ে দিত, ওটা আমরা
সবাই।
আবার দেখা যেত যে নানা ভাইয়ের বাসায় যখন ইফতারে করতাম, নানা ভাই সব ডিস্ট্রিবিউট করতো, আমরা সবাই, আমরা হচ্ছে ইফতারের সময় যে আয়োজনটা ওটা করে দিতাম, ওই নানু মা চাচি ওরা ওনারা করতেছে, ওটা এনে আমি টেবিলে সাজাতাম। এটা আমার খুব একটা ফেভারিট। যত কাজই থাকতো, টিচার আসতো হয়তো আজানের একটু আগে, দেখা যেত টিচারকে বললাম স্যার আজকে ইফতার, আমি আজকে আর পড়বো না। আর যখন ভাইয়ারা থাকতো না তখন তো আমার একাকিত্ব, তখন আমি স্কুল থেকে এসে কি করার, তখন দেখা যেত যে ওই এলাকার যে ছেলেরা থাকতো, ভাড়াটিয়া যাদের বলি, আমাদের বাসায় ভাড়া থাকতো, ওদের ছেলেদের সাথে আমি খেলা করতাম।
আচ্ছা,
ওদের ঘরে টোটালি কোনো মেয়েতে ছিল না, তো মেয়েরা আসতো হয়তো দেখা যেত তারা ছোটকাল থেকেই ওরা দেখতাম গার্মেন্টস এ কাজ করে, শিশুর শ্রম যেটা, ব্যাটারি কারখানা এটা যেটা কাজ করতো, তো দেখা যেত যে ওদের আমি পেতাম না। তখন ওদের দেখে একটা ফিল হতো যে এই যে ছোট মেয়েরা কাজ করছে এখন থেকে, ওরা তো ফ্যামিলির দায়ভার নিতেছে, তখন ফিল হতো যে ওরা কেন তো ছোটকাল থেকে কাজ করে। ওইখান থেকে আস্তে আস্তে মনের ভিতরে একটু শক্ট হইলাম যে ওরা যদি এত ছোট বয়সে কাজ করতে পারে, তাহলে আমাদের আমারও বড় হয়ে কিছু করা উচিত, কিছু একটা করা উচিত, ওদের জন্য করা উচিত। তো ওটা ছোটকালের ফিল, ওটা হতো
হারিয়ে গেছে বা মনের মধ্যে হয়েছে যখন, তখন হয়তো
হয়েছিল যখন দেখতাম আমি খেলতেছি, ওরা একটা ব্যাগ কাঁধে নিয়ে বা পার্স একটা ছোট একটা টিফিন ক্যারিয়ার হাতে নিয়ে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছ, গার্মেন্টস এর কাজ আছে আজকে, আজকে নাইট ডিউটি আছে। তো বলতাম ঠিক আছে, আমি কতদিন কি করবো, আমি আমি খেলবো কি খেলবো, আমি তোমার তো আমি তো চলে যাচ্ছি, তোমার তো পুতুল খেলার লোক নয়, হাড়ি পাতিল খেলা খেলবা কার সাথে, তোমার আজকে পুতুলের বিয়ে। আমি যে পুতুলের বিয়ে না হয়েছে তো নাই, আমি আজকে ওদের সাথে মার্বেল খেলবো। মানে আমি সবসময় মানে আমার ভিতর মন খারাপ বা একটা জড়তা এটা কখনোই কাজ করতো না।
আচ্ছা,
তো দেখা যেত যে ছেলেদের সাথে মার্বেল খেলতে, ছেলেরা বলতো তুমি তো মেয়ে, তুমি আমার সাথে কেন খেলবা, আমি বলছি যে তুমি কি আমাকে বন্ধু বানাবা, বন্ধু হলে কেউই মেয়ে না কেউই ছেলে না, সেহেতু ওদের সাথে খেলতাম। তখনকার সময় ই ছিল না, র্যাকেট বাবা কিনে দিলে ভেঙে ফেলতাম, তখন কি করতো বোর্ড বা কার্ড দিয়ে আবার র্যাকেট বানিয়ে নিতাম, ওটা দিয়ে কক বানাতাম, কি দিয়ে একটা কাগজের পেঁচে পেঁচে একটা বল তৈরি করতাম হালকা, ওটা দিয়ে কক তৈরি করে দিতাম। আবার এর মধ্যেও কিছু কষ্টের কিছু আছে, যেমন হচ্ছে আমার টিচার অনেকবার চেঞ্জ হয়েছে, যেমন টিচারের কাছে পড়তে যেতাম না, টিচারের কিছু সমস্যা ছিল, ভাল লাগতো না আমার টিচারদের, যে মেয়েদের সাথে যেটা হয় ছোটকাল থেকে যেটা হয়, যে যে টিচারের কাছে পড়তে চাচ্ছে, টিচার তো একটা আড়ালে দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে, ভাল লাগতেছে না টিচার।
শিশু বয়সটাতেই
শিশু বয়সটাতে এরকম হয়েছে আমাকে। একদিন একটা টিচার, মানে আমি হাত রেখেছি টেবিলের উপর, সে আমার উপর হাত রেখেছে, হাতটা সরিয়ে ফেলে আমি বললাম যে স্যার আমি কালকে পড়বো, আজকে পড়বো না, আজকে আমার দাওয়াত আছে।
কোন ক্লাসে পড়েন তখন আপনি?
তখন আমি পড়ি হচ্ছে ক্লাস টু তে।
ক্লাস টু তে? ওকে।
তো মাকে গিয়ে বললাম মা আমার তো টিচারটা ভালো লাগতেছে না। বলছে কেন? আমি টেবিলে হাত রেখে পড়তে, স্যার আমার হাতের উপর হাত রেখেছে। তো মা বলছে কেন? আমার আমার বলছে তুই যে আমাকে কথাটা বললি তোর কি ভয় লাগে নাই? বলছে না, আমি যদি এটা লুকায় রাখি তাহলে তো আমার জন্য আমার ভালো লাগতেছে না, টিচারের কাছে পড়বো না।
দ্যাট ইজ দ্য পয়েন্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আজকে যারা এখানে শুনছেন হ্যালো 8920, প্রত্যেকটা শিশুকেই আপনারা এই জিনিসটা শিখাবেন। আমরা জানি, আমরা বহুত পরিসংখ্যানে আমরা দেখি, বিশেষ করে আমরা কোনো ছেলে মেয়ে নির্বিশেষে বলতে চাই, শিশু শিশু মাত্রই কোনো না কোনো ভাবে এত বেশি ভয়াবহ একটা পরিসংখ্যান। আমরা বারবারই হ্যালো 8920 বলেছি যে যৌন নির্যাতনের শিকার এটা হতে পারে পারিবারিক কোনো সদস্যের দ্বারা, নিকট আত্মীয়দের দ্বারা, এবং এমন এমন কারো দ্বারা আপনি চিন্তাও করতে পারবেন না। সুতরাং শিশুকে এইসব ব্যাপারগুলোতে বলার জন্য তাকে ইন্সপায়ার করুন। একটা কথাই আছে, শিশুকে তার শরীরের সীমানা বোঝান। সুতরাং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ঘটনার পরবর্তীতে কি হলো আপনার?
টিচারের সাথে মা সরাসরি কথা বললো যে আমি বলছি মা টিচারকে ওরকম করে কিছু বলার দরকার নাই, উনি যেহেতু খারাপ এর শিক্ষাও কোনোদিন কোনোদিন পাবে, তো তুমি ওনার কিছু বলো না, তুমি ওনাকে আস্তে আমাকে বিদায় করে দাও। কারণ হচ্ছে আমি যেহেতু এখন ছোট, রাস্তাঘাটে যদি ধরে আমাকে কিছু বলে আমি কিছু করতে পারবো না, ওনার তুমি বাদ দিয়ে দাও। তো মা বললো যে, আমি বললাম যে মা আপাতত কোনো টিচারের ব্যবস্থা করা দরকার নাই, তুমি দেখো আমি কোনো ভালো টিচার পাইলে বলো, না হলে আমি নিজে নিজেই পড়বো, বা আমি স্কুলে যেটা দেয় নোট ওটা দিয়ে করবো। তো মা এরকম করতে করতে স্কুলে আর একটা টিচার, মানে সে আম্মুকে ম্যানেজ করলো যে আমি আপনার মেয়েকে পড়াতে পারবো, ওর তো মেয়েটা খুব ভালো, ওকে পড়াইলে ও আমি ইনশাল্লাহ মানে আগে যেতে পারবে। তো সে আর স্যার আসলো পড়ালো কিছুদিন, আমার ভালো ভালোই লাগলো স্যার টিচারকে, যে না টিচারটা পড়াচ্ছে ভালো, টিচারের প্রতি একটা বিশ্বাস চলে আসছিল যে টিচার তো ভালোই পড়াচ্ছে। একদিন বাসায় কেউ ছিল না, মা কাজে চলে গেছে, নানা ভাই ছিল ঘুমে, ডাইনিং টেবিলে বসে পড়ছে টিচারের কাছে। ওই টিচারও মানে দেখা যায় যে ওই একটা কথা এই সময় এসে বলি, তখন তো মনে হতো না যে নারীর ঔরসে জন্মে নারীকে অপমান। হ্যাঁ, আমি একটা ছোট বাচ্চা তখন, তখন সে আমাকে পায়ের উপরে পায়ের বুড়ো যে আঙ্গুল ওটা দিয়ে আমার পায়ের ভিতরে চাপ দিল। আমি মনে করলাম যে এইভাবে মনে হতে লেগে গেছে, ঠিক আছে ওকে। তারপর সে আমাকে কাঁধে হাত দিল, কাঁধে হাত দিল, তখন বললাম যে এটা কি হচ্ছে। এখন আমার তো নিজের প্রোটেকশন চিন্তা করা উচিত, যেহেতু মা বলছে নিজের খেয়াল নিজে রাখতে হবে সবসময়। মা যখন বাড়ি থেকে বেরো তখন বলতো যে নিজের খেয়াল নিজে রাখবো, যখন আমি এখন নাই বাসায়, তখন বললাম যে আমার হাতে তখন কিছু নাই সেভ করার মতো, শুধু একটা পেন্সিল আর পাশে একটা কলম রাখা ছিল। তো স্যার দেখলাম আমার কাঁধের উপর হাত রাখলো, বললো যে আমার কুলে এসে বসো। আমার স্যার আপনার কুলে এসে আমি কেন বসবো, আমি তো এই জায়গায় ভালো আছে। এতটা প্রতিবাদ, মানে এত এই এই যে এখন যেমন কঠিন গলার প্রতিবাদের কথা বলছে, তখন এই প্রতিবাদটা কঠিন গলায় করতে পারতাম না। তখন বললাম যে স্যার আপনার কুলে এসে বসবো না। তখন সে বললো যে আসো, না হলে আমি তোমার মাকে নালিশ করবো, তুমি পড়াশোনা পারো না। আচ্ছা আমার মাকে আপনি হাতের নালিশ করলে আমার বিশ্বাস করবো না, কারণ আমার আপনার সাথে পড়াশোনা করার পর আমার অনেক কাজ, আমার খেলতে হবে, আমি আমার মা নানা ভাইকে নিয়ে বাইরে যাব, আমার টিয়া পাখিকে খাওয়াবো। ও যেটা ওগুলো পরে হবে, তুমি আমার কুলে এসে বসো, না হলে তোমার মার দিব। তখন আমার হাতে ছিল একটা পেন্সিল, পেন্সিল চিন্তা করলাম পেন্সিল যদি স্যারের হাতে আঘাত করি তাহলে পেন্সিলের নিবটা ভেঙে যাবে, কলম তো ভাঙবে না।
মাই গডনেস।
তখন কলমটা আস্তে আস্তে হাতে নিলাম, বললাম স্যার আবার আমাকে জোর দিতে আরম্ভ করলো। তখন আমি কলম দিয়ে স্যারের কাঁধে একটা পুশ করলাম যে আপনি যদি আমাকে এমন করেন আমি কিন্তু আপনাকে মারতে বাধ্য হবো, আর যদি চিল্লাচিল্লি করি আশেপাশের লোকজন তো জড়ো হবেই, পাশাপাশি নানা ভাই উঠে আপনার মারতে আরম্ভ করবে। স্যার বললো যে না তুমি এটা করবা না। আমি যেটা আমি কি আপনি আমি অনেক দুষ্ট, তখন দুষ্ট বললাম না, স্যার আমি অনেক শয়তান স্যার, আপনি আমার চিনেন নাই, ই করলাম। তখন স্যার বললো যে না, এই মেয়ে সব মেয়ের মতো না, যাদের সাথে আমি এরকম আচরণ করি এই মেয়ে ওই মন্ত্রের মতো না। বলছে ওকে তুমি আজকে যা করছো এটা কারোর সাথে বলবা না। আমি বলছি আচ্ছা, মানে আচ্ছা বলা পর্যন্ত নিজেকে প্রোটেক্ট করলাম। এখন বাসায় যেহেতু কেউ নেই, চিল্লাফাল্লা করে খুবই রিস্কের হবে, নানা ভাই আছে তাও দুই তিন ঘর পরে চিল্লান দিলে নাও শুনতে পারে। তখন কোনোভাবে স্যারকে বিদায় করলাম, বিদায় করে পরদিন স্কুলে গেলাম। স্কুলে গিয়ে একদম হেড মাস্টারের কাছে গিয়ে বললাম যে এই টিচার যদি বাদ না দেন তাহলে আমরা টোটাল টু এর যে ছেলে মেয়ে আর আমাদের যে গার্জিয়ান তাদের আমরা আপনার আপনার কাছে পাঠাবো। তারপর আমার সামনে স্যারকে ডাকলো, স্যার একদম অস্বীকার, না আমার সাথে এটা করিনি। তখন আমি বললাম যে এখন কাঁদা ছাড়ার কোনো উপায় নেই, যদি কাঁদি তাহলে হেডমাস্টার বুঝবে না উনি আমাকে হ্যারাস করছে, আমি কেঁদে দিলাম। এবং আমার সাথে আমার একজন দুজন বান্ধবী ছিল, তারা বলতো যে হ্যাঁ স্যার ও কখনো মিথ্যা বলে না স্যার, মিথ্যা তো প্রচুর বলে, এখন আমাকে কাভার দিতে হলো এটা বলতে হবে যে ওকে স্যার ও কখনো মিথ্যা বলে না এটা ওর সাথে হয়েছে। তো আমরা ওই যে প্রতিবাদ, ওই যে আমার ফ্রেন্ডের যে একটা সাপোর্ট, ওই সাপোর্টটা আমার ছোটকালের ওই বান্ধবী যদি না থাকতো হয়তো টি হেডমাস্টারের কাছে আমি মানে জিনিসটা প্রকাশ করতে পারতাম না। মাকে জানাবো মা চুপ হয়ে যাবে কেন, সমাজের ভয়ে যে এখানে মাকে জানাইনি। তো মা একজন সরাসরি হেডমাস্টারের কাছে বলার পর দুই দিন পরে টিচার স্কুলে আসে না, লজ্জাতে স্কুলে আসে না। লজ্জাতে স্কুল, এই মোটা ছিল আমার ফার্স্ট প্রতিবাদ। এরকম আমার আরো হয়েছে অনেকের কাছে, যে দেখা যায় যে মানে একা পেলেই অনেকেই আমার সাথে এমন করত। আমি ভাবতাম যে আমার সাথেই হয়তো এরকম হয়।
ইনফ্যাক্ট প্রতিবাদ করতে হবে। এবং এই যে আমরা দেখি যে পয়লা বৈশাখে যে ঘটনাটা ঘটলো সেটা তো ধিক্কার আমরা আমাদের জায়গা থেকে জানিয়েছি, প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি। আমরা বিশ্বাস করি সমাজে খারাপ মানুষের সংখ্যা অনেক কম, এবং প্রতিবাদের ভাষা যদি যার উপরে অন্যায় হচ্ছে সেখান থেকেই শুরু হয়, শক্তভাবে শুরু হয়, তাহলে অন্যায় থামতে বাধ্য। আমাদের জীবনের গল্প শুরু হয়েছে মাত্র, আজকে আমরা এখানে ওয়াফি ইসলামের জীবনের গল্প প্রচার করছি। এই ওয়াফি ইসলাম আজকে অনেক নারীর কাছে অনুপ্রেরণার হবে, এবং আমি স্পেশালি বলতে পারি আজকের হ্যালো ইট 920 অনেক বড় একটা রিমার্কেবল এপিসোড ফর সবার জন্য। যাই হোক, আমরা বিরতি নিচ্ছি 3 মিনিটের, বিরতির পর আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে ওয়াফি ইসলামের জীবনের গল্পে। তাকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। এছাড়া আপনারা যদি জীবনের গল্প বলতে চান সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389289। আমি আবারও বলছি 0961389289। এছাড়া ফোন করতে পারেন আরও একটি নাম্বারে 9115668, আবারও বলছি 9115668। এখানে অবশ্যই মুঠোফোন থেকে ফোন করলে 02 যোগ করে নেবেন, এবং ফোন করার পরে আপনি যে নির্দেশনা পাবেন সেই নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরে আসছি 3 মিনিট পর ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ, কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, 3 মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আজকে এখানে ওয়াফি ইসলাম তার জীবনের গল্প বলছেন। ওয়াফি ইসলামকে যদি আপনারা দেখতে চান ফেসবুকে চলে আসবেন, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ওকে, ওয়াফি ইসলামের কাছে আবারও ফিরছি। জি ওয়াফি, তারপর?
তারপর প্রতিবাদ ছিল ভিতরে। তো আমাকে আমার ফ্রেন্ড মানে যে যারা ছিল আশেপাশে আমার মা বাবা সব বলতো যে তুই তো জীবন অনেক বিপদে পড়বি। আচ্ছা বিপদ হইলো হবে, তখন আমি ক্লাস হচ্ছে মানে 6 উঠব। তো এটা কেন বলছে মা বাবা একটু বলিনি, রাস্তায় একটা ছেলে খুব ডিস্টার্ব করতো।
আচ্ছা,
সে হচ্ছে খুবই মানে স্কুলের মেয়ে দেখলেই হচ্ছে সে নোংরামি আরম্ভ করতো রাস্তার মধ্যে। তখন হচ্ছে ভোর, আমাদের স্কুল ছিল ভোরে, তো রাস্তাঘাট নীরব ছিল, সে নোংরামি করতো রাস্তার মধ্যে। তখন একদিন দেখলাম, পরে অন্য গলি দিয়ে হাঁটা আরম্ভ করলাম। পরে চিন্তা করলাম ফ্রেন্ডরা যে কি করবো, না তিনজন মেয়ে মিলে আমরা স্কুলে একসাথে যেতাম। এখন চিন্তা করলাম যে ওর একটা শায়েস্তা করা উচিত, এটা বাড়ি পর্যন্ত আনা যাবে না, ও রাস্তাটা রাস্তায় শেষ করতে হবে। তো আমাদের বাড়ির কাছে বাড়ি হচ্ছিল, ইটের খোয়া ছিল, পাথর ছিল, আর হচ্ছে বাসা ছিল ইঞ্জেকশন বড়, আর ওটার মধ্যে নিলাম মরিচের গুঁড়া মিশা, ওটা হচ্ছে পানি দিয়ে ইট তৈরি করলাম, যাতে যদি মারি ওর চোখে চোখ যাতে জল। তো কি করলাম, ইটের গুঁড়া খোয়া গুলা আর হচ্ছে ইয়া গুলা পাথর গুলা ব্যাগে নিলাম, জিনিসটা হাতে নিলাম, এবং ওড়না পড়তাম, ওড়নার নিচে লুকায় নিলাম আর কি স্কার্ফের নিচে। তো বললাম যে ও যে রাস্তা দ্বারা ওই রাস্তা দিয়ে যাবো আমরা। তো ফ্রেন্ডরা বললো যে ওরা একটু ভয় পাচ্ছিল। আমি বলছি ভয়ের কিছু না, যদি আমরা তিনজন থাকি ওরে মা ও একা ওরে মায়েরা আমরা টাইট বানা ফেলবো, ও বলছে তুই মারতে পারবি না। আমি বলছি তুই তো আমি যদি মারবো তোর আমার সাপোর্ট দিবি, পিছন দিয়ে ভাইগা দিস না, তাইলেই হবে। তারপর গেলাম ওই গলি দিয়ে, ও ঠিক ওই জায়গাটাই দাঁড়ানো, ও জানে যে তিনটা মেয়ে দিকে আসবে, এবং তিনটা মেয়ে যাওয়ার পর আরো অনেকগুলো মেয়ে হয়তো আসে রাস্তা দিয়ে, হয়তো আমি দেখি না। আমি রাস্তা দিয়ে গেলাম, ও তো আমাদের দেখে নোংরামি শেষ তো পর্যায়ে চলে গেল। আমি বললাম যে সবাই তোরা পিছনে রেডি হবি, একজন আমার ইংলিশ সিরিজটা নেয়, আরেকজন হচ্ছে ইনে ইটের খোয়া নেয় আমার হাতে পাথর গোলাতে। তো দিল, আমি এক হাতে হচ্ছে এন্টি কাটার, এন্টি কাটার দিয়ে তখন পেন্সিল শার্প করতাম, ছোটবেলা থেকে ছবি টবি আঁকি আমি, তো এই হাতে এন্টি কাটার, ও যদি আমাকে ধরতে আসে তাহলে এন্টি কাটার ইউজ করবো, নাহলে হচ্ছে আমি পাথর দিয়ে বা ওই যে মরিচের গুঁড়া দিয়ে সাহায্য করে দেবো। ও গেলাম, ও আমার দিকে আগায় আসতেছে, ও পিছনে মেয়েরা বলতেছে আমরা আমি আমার ভয় লাগতেছে, আমি তো ভয় পাইছি না, আমরা তিনজন ও একা, খালি মনে রাখ ও একা কিছু করতে পারে, আমরা তিনজন সেগুলো অনেক কিছু করতে পারি, আশেপাশে অনেকগুলো বাড়ি আছে, আওয়াজ দিলে লোক নামবে। ওরা আমার দুই হাত ধরে রাখে, মানে দুই হাত না বেসিক্যালি দুই হাতের এখানটা ধরে রাখে, উপরটা ধরে রেখেছে
বান্ধবীরা।
আমি তো ভয় পাইছি না, একবার আমি শুরু করবো তারপর ওরা শুরু করবে, সাহস পেয়ে যাবে আমি জানি। তো হচ্ছে যে আমি ওর কাছাকাছি যাওয়ার পর আমাদের আগে আসতেছে, পাথর গুলা মারা আরম্ভ করলাম, পিছন দিয়ে লড়িটা খুব আমার আরম্ভ করলো, ও তো তখন নোংরামি বাদ দিয়ে নিজেরা বাঁচানোর চিন্তায় আছে,
ও চিন্তাই করেনি এরকম হবে,
যে এই পিচ্ছি পিচ্ছি মেয়েরা ক্লাস সিক্স এ পড়ে, ছোট ছোট মেয়েরা আমার কি করবে। ও যখন পাথরের ইট গুলো আরম্ভ করলাম, আমি আমি আমার ইয়ে হচ্ছে মাথা, আমি শরীরে মারলেও আঘাত পাবে না, আমি জানি ও মাথায় মারলেও আঘাত পাবে, এবং ও বাঁচানোর চেষ্টা করবে, সেহেতু কঠিনতর কিছু হবে না, হইলেও কি কি যায় আসে, ও মইরা গেলেই ভালো আমার এটা মনে হইলো। আমি যখন মা আরম্ভ করলাম, পিছনে বান্ধবীরা মারলো, ওরা সাহস পেয়ে গেল। আনফর্চুনেটলি ওই রাস্তা দিয়ে হচ্ছে কতগুলো ছেলে যাচ্ছিল, ছেলে আমাদের স্কুলের, মানে আমাদের একই একসাথে কম্বাইন্ড স্কুল ছিল, তো ওরা যাচ্ছিল, ওরাও দেখলো এই অবস্থা, ওরা এসে ওই শার্টের কলার ধরলো, হ্যাঁ শান্ত পেয়ে যায় কি করিস, আমি এই ছেলে দিয়ে এরকম করো আমাদের রাস্তা দেখলে, ভালো করছো তোরা স্কুলে যা, আমি ওর দেখতেছি, আমি তুই পরে দেখ আমার সামনে মার, যদি মারতে পারিস তাহলে ভাবলাম যে আমাদের প্রোটেকশন করতো, নাহলে আমি বিশ্বাস করি না। তারপর হচ্ছে ওরা মারলো, মারার পরে আমি বললাম ওরে একটা শাস্তা কর, পুলিশে দিয়ে দেয়। তারপর হচ্ছে পুলিশে দিলে ওরা কদিন পরে বেরোয় আবার নোংরামি করবে, ওরা এই জায়গায় শাস্তা করবো যাতে এই গলিতে কেন এই এরিয়ায় কখনো না দেখে। ওরা ইচ্ছা মতো ওরা মারলো, মারার পরে হচ্ছে আমি বললাম যে তোরা মারিস না, এবার আমি একটা থাপ্পড় দিই। ও যখন একটা ছোট বাচ্চার একটা থাপ্পড় খাবে, ওর ভিতরে একটা ওর ভিতরে যদি মনুষ্যত্ব থাকে ও লজ্জা পাবে। তারপর আমি তৎক্ষণাৎ বললাম, আমি দেখ তুই ভাবছিস আমরা তিনজন একা, কিন্তু আমরা একা না, আমরা যদি ডাকি সবার সবাই আসবে, এটা বলে আমি ও চলে গেল, বলে যা বাসা যে গলিতে তোরা না দেখে।
এই সব অ্যাক্টিভিটির জন্য আপনার মা অনেক ভয় পেত আপনাকে নিয়ে?
না, মা ভয় পেত যে আমি একা মেয়ে কি, মানে আমি তো ছোট, ক্ষতি করতে পারে, মা এই নিয়ে ভয় পেত, সমাজ নিয়ে ভয় পেত, সমাজের লোকজন যদি জানে তাহলে তো তোরা খারাপ বলবে। আমি বলছি খারাপ বললে আমার কি যায় আসে, মানে আমার বাড়ির গেট থেকে বের হইলে আমি আর মানে বাড়িতে কি হচ্ছে ওটা চিন্তা করতাম না, তখন চিন্তা করতাম যে আমার রাস্তা দিয়ে আমি যদি নিজে ভালো চলি, আমাদের নিজের পোশাক আশাক ঠিক থাকে, কেউ আমার টিচ করার সাহস পাবে না। আম্মু আমি সবসময় নামাজ টামাজ পড়তাম, সবসময় অন্যায় ইউজ করতাম, তো আর খুব প্রতিবাদী ছিলাম, যেমন আমাকে কেউ অন্যায় ভাবে যদি ফ্যামিলির মধ্যেও কেউ বকা দিত, আমি সরাসরি আনসার করতাম যে আমাকে কেন বকা দিচ্ছেন, এই কাজটা তো আমি করিনি। তারপর হচ্ছে যে আমার যখন ক্লাস এইটে উঠলাম, তখন হচ্ছে যে গার্মেন্টসের মেয়েদের দেখলাম যে ছোট ছোট মেয়েরা, বহু ছোটকাল থেকে একটা আবিত্তকে বলেছি, তখন চিন্তা হলো যে আমি ওদের মতো ওরা হয়তো স্ট্রাগল করে, তো আমি দেখি আমি নিজে কিছু করতে পারি কিনা, আমি যদি নিজের কিছু খরচ নিজে বহন করতে পারি। তো দেখলাম যে আশেপাশে অনেক ছেলে মেয়ে আছে ছোট ছোট যাদেরকে পড়ানো যায়, কারণ ওদের ফ্যামিলির কাছে গেলাম, বললাম যে আপনার বাচ্চাটাকে আমাকে দিয়ে না, আমি ওরা সরাসরি শেখাবো, তখন বলতেছে যে তুমি তো এইটা পড়ো, তুমি তো আরো ভালো স্টুডেন্ট পেতে পারো। তখন এলাকায় অনেক টিচার, যে ওরা অনেক ভালো টিচার করছে, আমি যে এত ভালো তো টিচার এখন করতে পারবো না, আর আমার ফ্যামিলি ছিল একটু ধার্মিক, মানে মেয়েদের বাড়ি থেকে তো বের হওয়া যাবে না, তুমি বড় মেয়ে তোমার বিয়ে হয়ে যাবে, মানে এরকম একটা ইয়ে ছিল, যে বড় যেহেতু আমাকে পুরো অনেকগুলো বিপদে ফেস টু ফেস, ফ্যামিলির যে বাধা ফ্যামিলির সাপোর্ট সব আমি পেয়েছি। তো দেখা যাচ্ছে যে তুমি বাড়িতে পড়ো না, তুমি বাসায় পড়ো, তখন দেখতো যে আমি নিজের রুমে বসে বাচ্চা পড়ছি, তখন আর ফ্যামিলি কিছু বলতো না। তো ওই 50 টাকা 100 টাকা দিয়ে আমার শুরু, এবং যখন আমি 8 এর ফাইনাল দিই, তখন আমাকে ফার্স্ট দেখতে আসে,
মানে আপনার বিয়ের ব্যাপারে,
বিয়ের ব্যাপারে দেখতে আসে, তখন খুব মন খারাপ, জানে তো ছোট আমার বিয়ে দিয়ে দিবে।
দেখতে আসার কোন ঘটনা মনে আছে?
হ্যাঁ, আমার পুরোপুরি মনে আছে,
একটু শুনি।
ফার্স্ট যেদিন দেখতে আসলো, আমি আমি স্টুডেন্ট পড়াচ্ছিলাম, তো মা বলছে যে মা সাথে আর কেউ ছিল, নানু ছিল, নানু আর দাদু, তো বলতেছে যে শান্তা একটু রেডি হো। সে রেডি হবো কেন? বলছে তোর দেখতে আসবে। কে দেখতে আসবে? বলছে যে একটা প্রস্তাব আসছে, তোমাকে দেখতে আসবে। আমি আমার দিকে তাকালাম, দেখলাম মার চোখে ছল ছল পানি, মানে মাও চাচ্ছে না, কিন্তু মা তো, আমি যেহেতু যৌথ ফ্যামিলির সবচেয়ে বড় মেয়ে, তার উপর একটা প্রেশার থাকে যে তোমার মেয়ে,
সবারই একটা ওপিনিয়ন থাকে,
ওপিনিয়ন থাকে, তো মার চোখে, মা যখন চোখে পানি দেখলাম তখন হচ্ছে আমি আর কিছু বলিনি। আমার খুব মন খারাপ, মানে এখনো ভাবলে চোখে পানি আসে যে আমি আমার ওই লাইফটা মানে খুবই এত কষ্টে গেছে, মানে কিছু হলে দেখতে আসতো চলো। তো ফার্স্ট যেদিন দেখতে আসলো, আমি শাড়ি পরে গেলাম, সামনে গিয়ে বসলাম, আমার ঘুমটা খুললো, চুল দেখলো, আমি তখন এইটা পড়ি মোটামুটি বড়ই, তো চুল দেখলো, আমি ফুপুদের দেখতাম যেরকম করে দেখতো, তারপরে হাতটা হাতে নিল, মানে ওই একটা মহিলা আর কি, হাত হাতে নিয়ে আমার চামড়া ঘষা আরম্ভ করলো যে আসলে ফর্সা না কালো নাকি মেকআপ দিয়ে এরকম হয়েছে। তারপর বলতো একটু হাঁটো তো, আমি হাঁটা শুরু করলাম, বলে শাড়িটা একটু উঁচা করে হাঁটো, তাতে তোমার পাটা দেখা যায়। আমার কিছু করার নাই, মানে আমার ফ্যামিলি মেম্বার হচ্ছে 50 জন, আমার দাদুর বাড়ির, নানুর বাড়ি আরো আছে 36 জন, ওটা আলাদা, মানে আমার পাশে তখন প্রায় 80 জনের মতো লোক বসা, আমি একা, শুধু আমার মা আমার পিছনে দাঁড়ানো, ছোট ভাই বোন সবাই খেলতেছে, সবাই ছোট, আনফরচুনেটলি দেখলে একটু হাঁটো, বলছেন পাশে, আমি শুনতেছি যে ওই মহিলা বলছে দেখি মেয়ের পা সোজা আছে নাকি বাঁকা, তো আমি পা উঁচা করে হাঁটলাম, আমাকে আবার নিয়ে গেল দরজার বাইরে, মানে ড্রয়িং রুম থেকে বের হয়ে আমাকে মানে উঠানে নিয়ে আসলো, উঠানে এনে আমাকে আবার ভালো করে দেখতেছে, গলা টলা ডোলে ডোলে দেখতেছে যে মেয়ে কালো না ফর্সা। হ্যাঁ, তারপর বললো যে তোমার নাম কি, আমি বললাম এটা, বলছে তুমি কোন ক্লাসে, এইটে, এখন ওনারা বলতেছে এইটের পর আমি এই বিয়ে করে নেওয়া ভালো, কারণ এটা হচ্ছে একদম মানে একদম ছোট এইজের মেয়ে, বিয়ে করে নিয়ে গেলে ওরে বড় হবে আমাদের সামনে, কোনো সমস্যা নেই, কোনো প্রেম প্রেমের কোনো ঝামেলা নেই। তারপরে আবার ভিতর নিয়ে বসালো, বসায় বললো যে তোমার আঙুলগুলো দেখি, আঙুলগুলো দেখালাম, তারপর বলতেছে তোমার হাত তো অনেক শক্ত, তুমি কি করো, আমি বলছি আমার হাত শক্ত, আমার হাত মোটেই শক্ত না, মানে এনে তাদের একটা উছিলা ছুতা, মানে এটা দিলে দেখা যায় আমি কি বলি। আমি বলছি যে আমি তো লেখা, আমি শুধু স্কুলে গিয়ে লিখি, বাসায় এসে লেখি, আর স্টুডেন্টদের পড়াই, লেখালেখি কাজ, আর লিখতে গিয়ে হয়তো হাত শক্ত হয়ে গেছে। এটা শুনে আমার বড় কাকা আবার থামাই দিল যে না এটা আবার কেমন কথা বললেন, মেয়ের হাত শক্ত হবে তো তো এটা বড় মাত্র। তারপরে ওর লোক চলে গেল এবং তারা বলে গেলো মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে, মানে পারলে তখনই আমার বিয়ে হয়ে যায়, মানে ওই দিনই আমার কাবিন হয়ে যায় বিষয়টা এরকম। তারপর আমি কোনো ভাবে মারা চাপালাম, মা ছেলে কি করে, বলতে ছেলে বিক্রমপুরে মুদির দোকান আছে। আমার তো, আমি হ্যাঁ ছেলে দেখে ও দেখছি যে ও বসা একদম অজপাড়া, মানে গ্রামের একটা ছেলে যেরকম হয় সেরকমই বসা, ও কোনো কথা বলেনি, ওই ওর মা বাবা যারা ছিল সাথে ওরাই বলতেছে। এখন আমার মাথা চিন্তা আমি তখন বিয়ে করবো না, আমার এটা যেকোনো ভাবে
আটকে,
কি করলাম বা ঘরে গিয়ে বললাম মা ছেলে না আমার পছন্দ হয়নি, বুঝছে কেন, আমি মা মাত্র নন মেট্রিক বিয়ে, মেট্রিক পাশ করা নাই, একে ফেল তো ছেলের সাথে আমি ক্লাস 8 এর মধ্যে কেমনে বিয়ে দেবো, তুমি এক কাজ করো ইন্টারমিডিয়েট একটা ছেলে খুঁজো,
মানে আপনি বিয়ে বসবেন এটা বলতেছেন না, কিন্তু আপনি ডিফারেন্ট অপশন দিচ্ছেন,
ডিফারেন্ট অপশন দিচ্ছেন,
দ্যাট ইজ ইন্টেলিজেন্ট। ওকে,
বিয়ে বসবো না যদি বলি তাহলে হচ্ছে ফ্যামিলি প্রেশার দেবে, কেন বিয়ে করবে না, ও নিশ্চয়ই ছোটকাল থেকে প্রেম করা আরম্ভ করছে, প্রেম অবভিয়াসলি আমি ক্লাস 6 থেকে করতেছি।
ওকে, আমরা সেই গল্পে যাবো। হ্যাঁ,
ক্লাস 6 থেকে করছি, তো একটা ছেলে ছিল, ও হচ্ছে ইন্টারমিডিয়েট, আমার টিচারের কাছে একসাথে পড়তাম আমরা, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার ছিল, তো খুব ট্যালেন্ট ছেলে ছিল, ছেলেটা হচ্ছে মাদারীপুর বাড়ি ছিল, ক্লাস 6 এ যখন আমি টিচারের কাছে পড়ি তখন ওই টিচারের শালা ছিল ওই ছেলে।
ওকে,
তারপরে ওর সাথে অ্যাফেয়ার, ও মানে ও হওয়াটা খুব ইন্টারেস্টিং, ও নাকের উপর ঘামতো, তো ওইটা আমার খুব ভালো লাগতো যে নাকের উপরে ঘামে এত কিউট লাগে দেখতে একটা ছেলেকে, ছিল ছোটখাটো গ্রামের ছিল যেরকম হয়। আমি বললাম যে ওর নাম না বলি, তো ফার্স্ট প্রপোজাল ওই ছেলে আমাকে করে, আমরা যখন ক্লাস একসাথে বড় টেবিলে পড়তে বসতাম টিচারের কাছে, টিচার কারেন্ট চলে যেত, তখন ও আমার খাতাটা নিয়ে আমার লিখলো যে তুমি আমাকে নিয়ে কি ভাবছো, আমি তো দুষ্ট, আমি বলছি যে আপনি নিয়ে কি ভাবার কি আছে, তারা বলতেছে যে ভাবার কিছু নাই, মানে তারা আমি বলছেন যে আপনাকে নিয়ে ভাবার কিছু নাই, তো আপনার নাকের উপর যে ঘাম ওইটা আমার খুব কিউট লাগে, তো ওই ছেলে আমাকে বললো যে কিউট লাগে তাহলে তুমি আমাকে ভালোবেসে ফেলছো, ভালোবাসো তো কি আমি জানি না, তখন বলতেছে যে ভালোবাসা লাগবে না, তুমি আমাকে পছন্দ করো নাকি তুমি এটা বলো, আমি বলছি হ্যাঁ আমি আত্মারও পছন্দ করি আমার টিচার তারও পছন্দ। তারপরে ও বললো যে আসলে ফান করতেছি না, যদি তুমি আমাকে লাভ করো তাহলে আমাকে বলো, আমি যদি আপনাকে ভালোবাসি না বলে আপনাকে আরেকটা মেয়ে ভালোবাসবেন, তখন আস্তে আস্তে মানে লেখা ওই লেখা লেখেই সব কথা বলতে পারতাম না টিচার সামনে। টিচার দেখতো যে আমি লিখতেছি, টিচার দেখতো আবার অপর পেজে গিয়ে আবার ঠাসঠাস করে লিখে ওই ছেলেকে দিয়ে দিত, পাশেই বসতো, ও ইন্টারমিডিয়েট পড়তো। তারপর হচ্ছে যে বলো যে কালকে তো দুলা ভাই থাকবে না, যেহেতু শালা ও যে কালকে দুলা ভাই আসা থাকবে না, আমার কাছে তোমাদেরকে পড়তে বলবে। তাহলে তো খুব ভালো একটা সুযোগ পাওয়া যাবে, তাই না? আমি এমনি বলতেছি, আমি দুষ্টামি করতে বলতেছি যে দুষ্টামি করো না, কালকে আসো। তো পরের দিন আমি যাইনি, ইচ্ছা করেই যাইনি, কারণ আমার আগে আমার যেহেতু ছোটবেলা কিছু ঘটনা আমি বলেছি, আমি চাই না আমি হেরা যেতে, যদি ভালোবাসি সত্যি কথাতে ভালোবাসবো, হেরা যেতে পারবো না। তো ছেলেদের দিয়ে তখন একটু ছেলেদের উপর একটু বিশ্বাস কমে আসে, যে আবার বিশ্বাসটা বেড়ে যায় তখন ভাইয়ারা বাসায় আসে, আমার ভাইরা তো এরকম না, কারণ চিন্তা করলে সব ছেলে এরকম না। তারপর একদিন বাসায় গেলাম, তো আমাকে প্রপোজ করলো, প্রপোজ করার পরে বললো যে আমার কি ভালো লাগে তোমার, হচ্ছে তোমার নাকে যে খামে এটা আমার ভালো লাগে, তোমার কি ভালো লাগে জানো? আমি বলছি আমার তো কিছু ভালো লাগে না, আমি যদি একটু সুন্দর না, আমার কি ভালো লাগে তোমার? বলে তোমার চোখ গুলা খুব ভালো লাগে, তোর চোখ গুলা খুব বড়। আমি বলছি কেন ভালো লাগে? গরুর চোখের জন্য। বলতেছে যে না তুমি খুব কিউট, ছোট একটা মেয়ে, খুব প্রতিভাদ, আর তোমার ভিতরে একটা শক্তি আছে যেটা তুমি কাজে লাগাতে পারো। তো ওই থেকে আমার অ্যাফেয়ার শুরু,
প্রথম
ভালোবাসা। তো টিচার দেখলো যে আমাদের মধ্যে খুব ভালো একটা রিলেশন হয়ে গেছে। টিচার পরে মাকে জানালো, মাকে জানালো, মা দেখতো ওই ছেলের ফার্স্ট অক্ষর ছিল পি, তো আমি সবকিছু পি কি পি বেসিক কিনা একটা চাবি রিং ওটার মধ্যে পি লেখা ওটা কিনতাম। তো মা কিছু কিছু বুঝতে পারতো, বুঝতে পারে বলতো যে তুই যেরকম করতেছিস তো বাবা জানলে তো সমস্যা হবে। আমি কি করতাম, কিছু করি না। তখন ওই যে ক্লাস এইট আমি যখন প্রথম বিয়ের প্রস্তাবটা না খুঁজলো না, মা বুঝতে পারলো যে আমি ওর কারণে না করতেছি। মা আমাকে সরাসরি বললো না, মানে সবাই চলে গেলাম, বললাম যে মা সবার সামনে বলছে মা অন্য ছেলে দেখো, ইন্টারমিডিয়েট ছেলে দেখো, ওই ছেলে তো ইন্টারমিডিয়েট পড়তো মানে সেকেন্ড ইয়ার, মানে আমি ঘুরাই ফিরে ওইটার দিকে নিয়ে যাচ্ছি। কারণ আমার কথা হচ্ছে বিয়ে যদি করি ইন্টারমিডিয়েট এখন করবো না। আমার জীবন ছোটকাল থেকে ইচ্ছা ছিল আমি বড় কিছু না হইতে পারি, কিন্তু কিছু মহিলাদের নিয়ে আমি কাজ করবো, কারণ এই যে ছোট ছোট মেয়েরা এই গার্মেন্টস এ যাচ্ছে ওদের নিয়ে আমি কাজ করবো, মানে আমার ভিতরে একটা ইচ্ছা ছিল
ওই সময়। সেটা
ওই সময় না, ওই আরো আগে থেকে ছিল, ওই সময় এটা আরো বেশি শক্তিশালী হওয়া আরম্ভ। তখন বললো যে আমি ওই ছেলেকে জানালাম যে আমার বাসায় বিয়ের প্রস্তাব আসছে, বল দেখো আমি বলছি বিয়ের প্রস্তাব আসছে বলে তোমাকে আমি বিয়ে করতে বলতেছি না, তোমার আমার বিয়ে করানো সম্ভব না, তুমি কত ছেলে আমি করতে পারবো না। ওই ছেলেরা ছিল গরিব, ওরা দিন আনা দিন খেয়ে এরকম ছিল, আমি যার সাথে অ্যাফেয়ার করি ফার্স্ট। তো ওর বাবার মাদারীপুরে ছিল হচ্ছে কৃষক ছিল, তো ও ঢাকায় এসে খুব স্ট্রাগল করে পড়তো, স্ট্রাগলের কারণ এবং মেধার কারণে আমরা পছন্দ করি। ও করলো কি বা চলে গেল হচ্ছে ইন্টারমিডিয়েট, যখন আমি পরীক্ষা দিল তখন ও গ্রামে চলে গেল, এবং এটা ঢাকার কিছু সন্ত্রাসের কারণে। ও কলেজ থেকে ফেরার সময় ওকে রাস্তায় সন্ত্রাসে ধরলো, তো সবকিছু নিয়ে নিল এবং বলতো যে ঢাকায় থাকিস তাহলে তোর ক্ষতি হবে। খুব ভীত টাইপের ছিল, যেহেতু গ্রাম থেকে আসছে ও গ্রামে চলে গেছে। তোর মা বলো তুই কি ওর বিয়ে করতে চাস, ওর বিয়ে করতে দেরি হবে। আমি মা আমি ওর বিয়ে করতে চাই না, তোমার ইন্টারমিডিয়েট একটা ছেলে খুঁজে, যেহেতু আমি এইটাই পড়তেছি আমার ওই ছেলে না, আমি ইন্টারমিডিয়েট একটা ছেলে বিয়ে করবো। মানে আমার কথা হচ্ছে তখন কোনো না কোনো ভাবে আটকানো,
বিয়েটাকে ঠেকানো,
বিয়েটাকে ঠেকানো। ক্লাস এইট তখন হচ্ছে আমি আস্তে আস্তে চেষ্টা করি যে আমার যদি ঘরের মধ্যে থাকে তাহলে আমার বিয়ের আরো প্রেশার দেবে, আমার আস্তে আস্তে এই গন্ডি পেরিয়ে বাইরে যেতে হবে। আমার ফুপু সবচেয়ে ছোট ফুপু এই কারণে বিয়ে অনেক দেরিতে হয়েছে, যখন তার 30 30 বছর তখন তার বিয়ে হয়েছে। তার জন্য এমন এমন ছেলে আসতো, সে পড়াশোনা করতো, এমন এমন ছেলে আসতো যে বিয়ে করার যোগ্য না। আমরাই ছোটরা বলতাম যে এই ছেলে পছন্দ না, এই ছেলের ফুপা হিসাবে নেওয়া যাবে না। তখন মা বলতো যে তুই তোর ফুপুর বিয়ে যেভাবে ভাঙাই দিস তোর তো পারবি না। আমি তো না পারি, তবে আমারটা বিয়ে ভাঙার দরকার নেই মা, তুমি ছেলে খুঁজো, আমি যখন ছোট আমার তো আরো আমি বড় হলো আরো সুন্দর হবো দেখতে, তখন একবার ভালো ভালো ছেলে। তখন আমি ছেলে বললাম যে তুমি পড়াশোনা করো, তুমি পড়াশোনা বন্ধ করো না, আমি দেখি কিছু করতে পারি কিনা, যদি আমি এক্সট্রা ইনকাম ঘরে দিতে পারি তাহলে আমার বিয়ে আটকানো সম্ভব।
প্রিয় শ্রোতা, আরো একবার বিরতির সময় হয়ে গেল। গল্পের মোড়টা কোথায় ছিল, কোথায় এসে দাঁড়িয়েছে, এবং কোথা থেকে শুরু হবে, কোথায় গিয়ে শেষ হবে, ইভেন ইউ ক্যান্ট ইমাজিন। আজকে আমাদের এখানে জীবনের গল্প বলছে ওয়াফি ইসলাম, তার জীবনের গল্প এখানে প্রচার হচ্ছে। ওয়াফি ইসলাম আসলে সমাজে পরিচিত একজন মুখ, তার পুরো জীবনের গল্প যদি আপনারা শোনেন তাহলে হয়তো অনেকেই তাকে চিনবেন। এবং এই ওয়াফি ইসলাম আজকে অসংখ্য নারীর, যারা আজকে হ্যালো 8920 তে কান পেতে আছেন, এবং অসংখ্য শিশু, যারা আমরা বিশেষ করে কিশোর যারা শুনি জীবনের গল্প, তাদের জন্যে অনেক বড় একটা মডেল হবেন অনুপ্রেরণার জায়গাতে, তারা ওয়াফি ইসলামকে খুঁজে পাবেন নিজের অন্তরের মধ্যে, এটা আমি চ্যালেঞ্জ দিয়েই বলতে পারি। আমরা ফিরে আসতে চাই ঠিক রাত 12:06 আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফ এম 89.2 এ, আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। ওয়াফি ইসলামকে যদি আপনি দেখতে চান ফেসবুকে চলে আসবেন, আমাদের ফেসবুকের পেজটি আছে আরজে কিবরিয়া নামে, আপনি যেভাবে যাবেন ওখানে লিখবেন www.facebook.com/hello8920, পেজটি পাওয়ার পরে আপনি লাইক দিয়ে দিলেই সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত 12:06। Close up presents Hello 8920 Close up, the closer the better. 12:06 হচ্ছে সময়, আরো একবার স্বাগত, আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2 ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 নিয়ে। আপনার সঙ্গে রয়েছে আমি আরজে কিবরিয়া, আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা, খালিদ রয়েছে, লোবান রয়েছে, এবং ওয়াফি ইসলামের জীবনের গল্প আজকে এখানে প্রচার করা হচ্ছে। আমরা সেই গল্পে আবারও ফিরতে চাই, তবে তার আগে আপনাকে বলছি শুধু ওয়াফি ইসলাম না, আমরা মনে করি প্রত্যেকের জীবনের গল্পেই অনেক বড় বড় কিছু শেখার আছে। আপনি যদি মনে করেন আপনার জীবনের গল্প হ্যালো 8920 তে প্রচার করা উচিত, তাহলে আপনি আমাদেরকে ফোন করতে পারেন, আপনি আমাদেরকে জানাতে পারেন কি আপনার জীবনের গল্প খুব ছোট্ট করে, এবং অবশ্যই আপনার সেল নাম্বারটি মুখে বলে দেবেন, তাহলে আমরা আপনার সঙ্গে খুব শীঘ্রই যোগাযোগ করব। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আরো একবার বলছি 9115668, এবং আরো একটি ফোন নাম্বার রয়েছে 09613892892, আমি আরো একবার বলছি 09613892892। এখানে ফোন করার পরে অবশ্যই ফোনের যে নির্দেশনা দেয়া আছে সেটা অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফেসবুকে চলে আসতে পারেন, ওখানেও আপনি ইনবক্স করে আপনার জীবনের গল্প লিখে পাঠাতে পারেন, আমরা সেটা পড়ে যদি মনে হয় আপনার জীবনের গল্প এখানে প্রচারযোগ্য আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, স্পেলিংটা হচ্ছে HELLO8920, ওখানে গেলে অবশ্যই আপনি লাইক দিতে ভুল করবেন না। ওকে, হ্যাঁ ওয়াফি, আমরা যে জায়গাটিতে ছিলাম আপনি বিয়ে কিভাবে ভাঙা যায় সেই চিন্তা ভাবনায়, এবং সেটা কাজ করছিল না, তো আপনি আপনার যিনি সেই সময়ের মনের মানুষ তাকে বললেন যে আলটিমেটলি তুমি তোমার মতো পড়াশোনা করো, আমি বাইরে থেকে কিছু ইনকাম করে ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারি কিনা। তারপর
হচ্ছে আমি স্টুডেন্ট পড়ানোর পাশাপাশি আমি একটা স্কুলে জয়েন করলাম, যেটা হচ্ছে কর্মজীবী শিশুদের জন্য মৌলিক শিক্ষা প্রকল্প, ছোট বাচ্চাদের যে যারা কাজ করছে ওদের যে শিক্ষাটা। আমি ওদের নিয়ে ফার্স্ট কাজ করার সুযোগ পেলাম, তো তখন আমি ওদেরকে পড়াতাম, তার পাশাপাশি আমি ওখানে স্যালারি দিত মাত্র 1500 টাকা
মাসে,
মাসে 1500 টাকা স্যালারি দিত, তখন আমি ওইটা ফ্যামিলিকে দিতাম। মাকে বুঝালাম যে আমি স্বাবলম্বী, মা বুঝলেই তো সবাইকে বুঝাবে, আমার বিষয়টা ছিল এটা। মা বলতো যে তুই টাকাটা জমা, তুই ঈদের ড্রেস কিনবে এটা দিয়ে।
আচ্ছা,
যেন ঈদের ড্রেস কিনবো, আচ্ছা ঠিক আছে। টাকাটা জমাতে জমাতে দেখা গেল যে মানে ওই টাকা দিয়ে ঈদের ড্রেস কিনা, আমার ছোট ভাইকে কিছু দেয়া, ওইভাবে বিষয়টা শুরু হলো। আমার ছোট ভাইকে আমি ভীষণ ভালোবাসি, ওকে, ওর নাম হচ্ছে সীমান্ত, ও আমাকে প্রচন্ড সাপোর্ট করে সব ব্যাপারে, আমি বলবো আস্তে আস্তে ওর বিষয়টা বলবো। দেখা গেল যে আমি তখন মাকে দেখতাম যে আনুষ্ঠানিকতার কাজ করতো, তখন মাকে বললাম যে মা আমি কাজ শিখতে চাই না, কি কাজ শিখবা, আমার জীবন গেছে কাজ করতে করতে তোরটাও যাবে। আমি বলতেছি যে না মা আমি কাজ করবো, তখন মা আমাকে খুব মার দিল যে না কাজ শিখা যাবো না, তো দেখা গেল যে আমি আগ্রহ নিয়ে বসছি এবং কাজটা আমি 3 দিনে শিখেছি। তারপর হচ্ছে যে মা আমি তোমার কাছ থেকে কাজটা শিখেছি, এখন তুমি আমাকে কাজ দাও। তো আমার মা বলছে যে তুই কিভাবে কাজ নিবি, আমি বলছি তুমি কেন ওয়ার্কার যেভাবে টাকা দাও আমি কাজ করবো, আমাকে ওই হিসাবে টাকা দিবা, পারলে একটু বাড়াই দিও। না তোমার কেন বাড়াই দিবো, তুমি তো আমার মেয়ে হিসেবে কি হিসেবে ওয়ার্কারদের যা দিবো তোমাকেও তাই দিবো। তাই আমি বলছি ঠিক আছে মা, আমি এখন তুমি মেয়ে ভাববা না, আমি তোমার অঙ্গন ওয়ার্কার, আমাকে কাজ করলাম, মা আমাকে স্যালারি দিত এবং কিছুদিন পর দেখা যায় যে ওই দিয়ে ছেলে আমি অ্যাফেয়ার করতাম, আমার টার্গেট ছিল মরে বিয়ে করবো, এখন না 10 বছর পরে বিয়ে করবো। আমি ছেলে বললাম দেখো আমি বাইরে একটা কাজ পেয়ে গেছি, আমার মার থেকে শুরু করছে এবং কর্মজীবী শিশু স্কুলে আমি পড়াচ্ছে, সেটা আমি আস্তে আস্তে কিন্তু এখন নিজের কেরিয়ার নিজে ডেভেলপ করার চেষ্টা করতেছে।
তখন আপনি কোন কোন ক্লাসের স্টুডেন্ট?
তখন আমি হচ্ছে ক্লাস 8-এ।
ক্লাস 8-এর স্টুডেন্ট, এই জিনিসগুলো কিন্তু খুবই মার্ক করার মতো। ক্লাস 8-এর স্টুডেন্ট, তার ভেতরে কত সুদূর প্রসারের চিন্তা ভাবনা। ওকে বলুন।
তারপর হচ্ছে বললো যে ঠিক আছে আমার তো ইন্টারমিডিয়েট শেষ, আমি ফাইনাল পরীক্ষা দিব সামনে। ও তখন ঢাকায় থেকে গ্রামে চলে গেছে ইন্টারমিডিয়েটের মাঝখানে। তো আমি বলছে ঠিক আছে তুমি তোমার ই করো। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে তখন মোবাইল ফোন ছিল না, আমরা টেলিফোনে কথা বলতাম। ওর গ্রামে একটা ঠিক মোবাইল, তখন তো অপ্টো এলাকা দেখা যাবে একটাই টেলিফোন, তখন আমি 12 টাকা মিনিটে কথা বলতাম, দেখা যেত যে কিছু টাকা আমার টেলিফোন বিলেই চলে যেত। চিঠি দিতাম যে টেলিফোন এত টাকা খরচ না করে চিঠি পাঠাই দিই, মানে খুবই মজার প্রেম করছিলাম চিঠি দেবে। তখন দেখা যেত যে পাশাপাশি যখন কাজটা নেই তখন ও বলতে ঠিক আছে আমিও দেখি কিছু করতে পারি কিনা। আলটিমেটলি ছেড়ে পড়ালেখাটা বন্ধ হয়ে গেল, নিজেই করে দিব।
কেন?
ফ্যামিলি ওর পড়ালেখা টানতে পারতেছে না,
এফোর্ড করতে পারছে না,
এফোর্ড করতে পারছে না, ও কিছু করার চেষ্টা করতেছে পারতেছে না, গ্রামে তো কিছু করা সম্ভব না। আমি বললাম তুমি টিচারই করো। তো আমার কথা শুনে একটা কোচিং সেন্টার জয়েন করলো। জয়েন করার পর ওর সাথে আমার প্রায় 4 বছর কোনো যোগাযোগ হয়নি।
জয়েন করার পরে?
হ্যাঁ, তখন আমি ক্লাস 8-এর থেকে যখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার তখন ওর সাথে আমার আবার যোগাযোগ হলো।
এই 4 বছর যোগাযোগ হলো না কেন, কোন কারণ ছিল?
কারণ ছিল হচ্ছে ও পড়াশোনা বন্ধ করে দিয়েছে, এই লজ্জায় ওর সঙ্গে আমার সাথে যোগাযোগ করতো না।
ওহো।
তখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, আমি ওকে খুঁজে বের করলাম যে ও কই। 4 বছর তো ইম্পসিবল একটা লোকের সাথে দিকে থাকা। আমার আমি এসব ওর কথাটা শেষ করে আমি আর একটা কথা বলবো। তারপর হচ্ছে যে ওরকে আমি খুঁজে বের করলাম ওর ফ্রেন্ডের মাধ্যমে। ওর ফ্রেন্ড থাকতো ফকিরাপুর, অনেকদিন আগে আমাকে বলছে যখন 8-এর পড়ি তখন বলছে যে আমার একটা ফ্রেন্ড থাকে ফকিরাপুর এমন এমন জায়গায়। ফকিরাপুর কোথায় বলছে এটা আমার মনে নেই, শুধু মনে আছে ফকিরাপুর বলছে। আমি আমার স্কুলের ফ্রেন্ডকে নিয়ে আমি ফকিরাপুর চলে গেছি, পুরো এলাকায় ফকিরাপুর ঘুরে ওই ছেলেটাকে আমি খুঁজে বের করছি। পুরো ফকিরাপুর তো অল্প জায়গা না, অনেক বিশাল বড় জায়গা। তো খুঁজে বের করলাম, ওই ছেলে বললো যে শান্তা তুমি আমাকে কিভাবে খুঁজে বের করলা। তা আমি বললাম যে ভালোবাসা যখন টান দেয় তখন হচ্ছে যে গভীর জল থেকেও মাছ তুলে নিয়ে আসা যায়। পারভেজ তো এখন মাছ হয়ে গেছে, ওরে ও কই। তোমার বলছে ও তো ওই যে পড়ালেখা বন্ধ করেছে, এখন পড়ালেখা স্টার্টই করে নাই। আর ওর ফ্রেন্ড তখন মেডিকেলে ফাইনাল ইয়ার আছে, আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। তার মানে ও যদি এখনো পড়ালেখা শুরু করে তার মানে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারও থাকবে। তখন আমি বললাম যে ঠিক আছে আপনি আমাকে খুঁজে বের করে আমার কাছে আসতে বলেন। তারপর আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পর আমার কাছে আসলো, বললো যে দেখো এই অবস্থা, আমি তোমার ইয়া না, আমাকে তুমি ভুলে যাও। আমি ভুলে যাও তা তো সহজ না, তাহলে 4 বছর আগে কেন বললাম না, 4 বছর পরে সে কেন ভোলার কথাটা বলতেছো। তারপরে ও ছেলে বললো যে আমার তোমার সাথে রিলেশন রাখা সম্ভব না, আমি যদি লাইফে কিছু করতে পারি তাহলে তোমার কাছে ফেরত আসবো। আমি বলছি সেটা কবে, তুমি ফেরত আসতে আসতে আমি নাও থাকতে পারি, আমার তো আমি তো ফ্যামিলির বড় মেয়ে। তাও বলতেছে যে না আমি যদি ফেরত আসতে পারি তাহলে পরে আসবো। আমি বলছি ঠিক আছে আমি অপেক্ষা করবো, 4 বছর অপেক্ষা করছি, আমি তোমার 12 বছর অপেক্ষা করতে পারবো, দেখি তুমি কি হিসেবে রেজাল্ট দাও। তারপর হচ্ছে যে এই যে স্কুলে পড়াতাম, পড়াশোনার পাশাপাশি ওই ছেলেটা আমার খুব পেইন দিত। পেইন দেওয়ার পরে আমি আবার ক্লাস 8-এর 9-এর দিকে ফিরে যাই। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের কথা। 9-এর দিকে ফিরে যাবো এই কারণে যে তখন থেকে আমার সংগ্রাম শুরু হয়ে গেছে জীবনের, কিভাবে আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত আসলাম 9 থেকে। ওই যে মা কিছু স্টুডেন্ট দিল যে তুমি যে কাস্টমারি কাজটা শিখেছ তুমি, ওই তখন ওই ছেলের সাথে আমার যোগাযোগ নাই। তখন আমার মনে হয় অশান্তি যে আমি যদি কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকি তাহলে আমি ছেলেটাকে ভুলে থাকবো। তো আমি মাকে বললাম ঠিক আছে মা আমাকে তুমি স্টুডেন্ট দাও, আমি ওদের কাজ শিখাবো। স্টুডেন্ট বলতে অনেক বড় বড় মহিলা, আমার কাছে তো স্টুডেন্ট। তো মা বলতেছে যে তুমি কেন তো কাজ করতে চাইতেছো, তোমার তো বিয়ে দিয়ে দেবো। আমি দাও না ছেলে খুঁজো সমস্যা কি। তখনও আমি ছেলেরা ভুলি নাই 4 বছরের মাঝখানে, আমি বলছি যে দিয়ে দাও ব্যবস্থা করো, যেহেতু আমার সাথে কোনো যোগাযোগ রাখতেছে না, আমার তোর খুঁজে বের করতে আমার ভিতরে তোর ফিলটা আসে। তাহলে আমি বললাম যে মা ওকে তুমি আমাকে কাজ দাও। তো মা আমাকে কিছু ওয়ার্কারের কাছে পাঠালো, আমি ওদেরকে 6,000 টাকা করে কাজ শিখালাম, কাজ চুপির কাজ, জন প্রতি 6,000 টাকা।
কাজ চুপির কি ধরনের কাজ এটা?
শাড়ির উপরে বড় ফ্রেমে বড় কাপড়ের উপর কাজ করা হয়, কিন্তু এটা শাড়ির কাজ ছিল না, ছিল হচ্ছে গ্রেডিং স্কার্ট। যেটা হচ্ছে গিফট কার্ড, বাইরে যে প্রোডাক্ট আছে মানে জার্মানি, ইজিপ্ট, বাইরের কান্ট্রি তারা খুব চাহিদা। ছোট ছোট গ্রিটিংস কার্ড যেটা হচ্ছে মানে ওরা খুব ইউজ করে খ্রিস্টানরা,
বিভিন্ন অকেশনে ওরা দেয় ওরা ইউজ গ্রিটিংস কার্ড। হ্যাঁ বুঝতে পেরেছি।
তারপর ওই মহিলাদের কাজ শেখানোর পরে মহিলারা বললো আমরা যে কাজটা শিখবো আমরা এটা কোথায় কাজ করবো, আমাদের তো উপায় নাই, ঘর থেকে বেরোতে পারবো না, তুমি তোমার মাকে দিয়ে দেখো না আমাদের কাজগুলো সেল করাতে পারো কিনা,
মানে ওরা কাজের প্রোডাক্ট গুলো কোথায় সেল করবে।
হ্যাঁ তখন আমরা বললাম যে আন্টি চিন্তা করেন না, আপনি কাজ করেন, আমি কাজটা শিখেন ভালো করে, কেউ 3 দিনে কেউ শিখলো, কেউ 7 দিনে শিখলো। তো ওরা বললো যে কাজটা আমরা করতে থাকে, তুমি দেখো এটা কোথাও দিতে পারো কিনা।
আচ্ছা
ওদের কাজ হচ্ছে মাত্র শুরু, ওরা খুব স্বল্প পরিমাণে কাজ করতে পারে, ওটা দিয়ে একমাত্র কার্ড তৈরি করাই সম্ভব।
আচ্ছা
শাড়ির কাজ এখন ওনারা পারবে না। তারপর হচ্ছে যে ওরা আমাকে কাজটা দিত, আমি ছোট ছোট নিজেই কার্ড তৈরি করতাম, যেহেতু মাকে মা তো ডিজাইন অফিস থেকে পেতো, ওটা দিয়ে ওয়ার্কার দিয়ে কাজ করাতো। আমার আম্মুর ওই জিনিসটা ছিল না যে নিজে কিছু করি, তাহলে আমি ওদের ছোট ছোট কাজ দিয়ে আমি ছোট ছোট গ্রিটিংস কার্ড তৈরি করতাম। তখন চিন্তা করলাম যে আমার তো এখন ওদের কাজ শেখানো শেষ, আমার এখন আর কোনো কাজ নাই, কিন্তু আমার তো ব্যস্ত থাকতে হবে অন্তত ওই ছেলেটাকে বুঝে থাকার জন্য এবং আমার স্বপ্ন পূরণের জন্য। আমি তো ওই রাস্তা দিয়ে হাঁটা আরম্ভ করলাম, স্বপ্ন তো পূরণ হবে কিনা জানেন এটা ভবিষ্যতের ব্যাপার, তবে ওই রাস্তাতে হাঁটতে থাকি যাতে আমি বিজি থাকতে পারি এবং এই যে মহিলাগুলো তৈরি করতেছি আমি, যে মানুষগুলো তৈরি হচ্ছে আমার হাত দ্বারা, ওনারা যাতে তাদের কাজটা ফেলানো না যায়।
This is a very important point. আমি একটু জানার জন্য পরিষ্কার করার জন্য বলছি, তখন আপনি 4 বছরের ব্রেকে ছিলেন নাকি আলটিমেটলি ছেলের সাথে আপনার মিট হওয়ার পরে ব্রেকআপ হয়ে গেছে? তখনকার
4 বছর অপেক্ষা ছিলাম,
যে অপেক্ষার সময়টাতে আপনি কাজটা করছেন। ওকে,
একটা মানুষ যখন আলটিমেটলি কোন ছেলের চিন্তা করে, কোন অ্যাফেয়ার চিন্তা করে, তখন তার মাথা হ্যাং থাকে
একদম 99% ব্লক।
আমি চাচ্ছিলাম যে আমি ব্লক হয়ে যাই, তাহলে আমার ক্যারিয়ার শেষ, আমার তো ক্যারিয়ারও ভাবতে হবে, ওই ছেলেকে নিয়ে ভাবতে হবে, আমার ফ্যামিলি নিয়েও ভাবতে হবে,
প্লাস বিয়েটাও আটকাতে হবে,
বিয়েটাও আটকাতে হবে, কারণ বিয়ে না আটকালে ছেলে বিয়ে করুক আমাকে না করুক, কিন্তু আমার তো আমার স্বপ্ন আছে একটা। প্রত্যেকটা মেয়ে যেমন যেহেতু ছোটকাল থেকে একটা স্বপ্ন দেখা, ওটা তোমার ফিল করতে হবে। তখন আমি টুকটাক ছবি আঁকতাম, একটা আর্ট স্কুলে গিয়ে টুকটাক ছবি টবি আঁকতাম আর কি। তো ওই মেয়েদের কাজগুলো নিয়ে আমি কাজ তৈরি করলাম, কাজ তৈরি করার পর বললাম যে কাজ তৈরি করতেছি কেন, আমি এক কাজ করি, আর্টিস্ট সুপার মার্কেট একটা নাম আছে আমি জানি, নামে একটা মার্কেট আছে, ওখানে একটু যাই, ওখানে অনেক ক্রিয়েটিভ আইটেম আছে। তো আমি ওখানে গেলাম, গিয়ে আমি বললাম যে ভাই আমার কিছু প্রোডাক্ট নেবেন, বলছে আপনি প্রোডাক্ট নিলে আপনাকে টাকা দেওয়া হবে না, আপনি প্রোডাক্ট দিয়ে যাবেন।
ক্লাস 9-এ পড়েন
তখন? আমি ক্লাস 9-এ পড়ি। তখন আমি ওদের প্রোডাক্ট দিলাম, ওরা প্রোডাক্ট রাখতো, দেখা যেত 6 মাস পর পর আমাকে টাকা দেয়, তারপরও তো টাকা দিচ্ছে।
দোকানের নামটা কি ছিল মনে আছে?
লিপস।
লিপস কি ধরনের জিনিসপত্র বিক্রি হতো
ওই দোকানে? ড্রেস বিক্রি হতো, পাশাপাশি হচ্ছে ক্রাফট আইটেম সেল হতো।
আচ্ছা,
তো আমি প্রথমে শুরু করি কার্ড দিয়ে।
আচ্ছা, কার্ডের কোনো বিশেষত্ব ছিল যে এই দিবসের জন্য বা ওই দিবসের জন্য?
এটা দিবসটা তখন ভ্যালেন্টাইন ডে সামনে,
তখন ভ্যালেন্টাইন ডে ছিল। এগুলো খুব ভালো করে মার্ক করবেন প্রিয় শ্রোতা। হ্যাঁ বলুন। তারপর
ভ্যালেন্টাইন ডে ছিল, তো ভ্যালেন্টাইন ডে তো গিফট কার্ড লাগে, ঢাকায় চলে বাংলাদেশের
কত টাকার প্রোডাক্ট এখানে ছিল?
এখানে ছিল 1200 টাকার প্রোডাক্ট,
টোটাল 1200 টাকার প্রোডাক্ট।
হ্যাঁ, ওটা হচ্ছে আমার ফার্স্ট পুঁজি,
1200 টাকা আপনার ফার্স্ট পুঁজি ছিল।
আর ওই যে মেয়েদের যে কাজ করা, না ওরা তো শিখে কাজটা করে দিচ্ছে, ওরা আমাকে থেকে টাকা নিচ্ছে না, ওরা বলতেছে তুমি যদি সেল করতে পারো আমাদের এই কাজটা কোনোভাবে মোটিভেট করে সেল করো, তাহলে তুমি পরে টাকা দিও, আমাদের একটা আর উৎস পেলাম। তখন হচ্ছে যে আমি আদি সুপারে গেলাম, প্রোডাক্ট দিলাম, তারা পছন্দ করলো, 1200 টাকার প্রোডাক্ট রাখলো, আমার নিজের পুঁজি খাটায়। আমি বলছিলাম যে ভাই যদি সেল হয় তাহলে আমাকে যদি অর্ডার দেন তাহলে আমাকে কিছু টাকা অ্যাডভান্স করে দেন, আমার হাতে টাকা নাই, আমি যে স্টুডেন্ট পড়াই আর যে স্কুল করি ওটা দিয়ে আমার রাস্তা মারা বাদ দিয়ে আমাদের আপনার কাছে আসতে হবে, প্রোডাক্টগুলো দিতে হবে। আর আমি কিছু মহিলা নিয়ে কাজ করতেছি, যেহেতু আমি এত বড় না, আমার এত টাকা নাই, ফ্যামিলি দিবে না এত টাকা, তো সেই ক্ষেত্রে ওরা করলো কি যে ঠিক আছে আপনি চলে যান, আপনাকে পর বিক্রি হলে জানাবো। তখন তো আমার কাছে মোবাইল নেই, কিভাবে জানাবে? তখন বলো যে আপনার কাছে 3টি নাম্বার আছে, 3টি নাম্বার ছিল শুধু আমার নানুর ঘরে, 3টি নাম্বার ফোন দিব। আচ্ছা ভাই তাহলে আমি একটা টাইম দিয়ে যাই, ওই টাইমটাই ফোন দিন, কারণ যদি অন্য টাইমে ফোন দেয় আমি যদি না ধরি অন্য কেউ ধরলে বলবে এই শান্তা ব্যবসা করতেছে। তো আমাকে ওয়াফি ডাকতো বাসায় কয়েকজন, যে তখন আমি একটা টাইম দিয়ে দিলাম আধা ঘন্টা, যে ভাই আমার ফোন দিলে এই থেকে এই টাইম পর্যন্ত ফোন দেবে। ওখানে একটা ভাইয়া ছিল যে খুবই ভালো, ও আমাকে করতে গিয়ে সাপোর্ট দিত উনি। তারপরে ওই ভাইয়া আমাকে বললো যে ঠিক আছে ওই টাইমটা ফোন দিব, আপনি ফোনটা আপনিই থাকবেন ফোন লিস্টের। তো ওই ভাইয়া উনি আমাকে ফোন দিয়ে বললো একদিন, তো ফোন দিল যে আপা আপনার তো এরকম এরকম কিছু কার্ড সেল আছে, কিছু কার্ডের অর্ডার আছে।
বাহ,
আমি তো খুবই খুশি, অর্ডার শুনেই খুশি যে কি কাজ করলাম যে অর্ডার চলে আসছে। তো সাথে তো চলে গেলাম, নিজের প্রতি একটা বিশ্বাস ছিল যে আমি কাজটা ভালো করতে পারবো। তো আমি অর্ডার পেলাম, মানে আমাকে কাজটা এই জন্যই আনতে যেতে হলো কারণ আমার যে ওয়ার্কার ওদের তো কিছু সময় লাগবে কাজটা করতে, যেহেতু এক কোয়ালিটির কাজ। আনফরচুনেটলি ওরা এমন একটা কাজ চুজ করেছে যেটা হচ্ছে আমার আমার তৈরি, ওটা আমার ওয়ার্ক কারা করতে পারবো না, ওটা হচ্ছে পেপার দিয়ে তৈরি একটা কার্ড, হ্যান্ডমেড পেপার দিয়ে। তো ওই টুকটাক যা সেল সেল হচ্ছিল ওই মেয়েদের, ওই সেলের টাকাগুলো আমি ওদের হাতে দিয়ে দিতাম। আর আমার যে হ্যান্ডমেড পেপারের কার্ড, ওইটা আমি এমনি শখের বসে তৈরি করেছি, যে দেখি যদি হ্যান্ডমেড পেপার চলে তাহলে এটা তো কাজের কষ্ট নাই, এটা হচ্ছে মাথা খাটাও আর হচ্ছে তৈরি করো। হ্যাঁ, মাকে বললাম, মা আমি একটা অর্ডার পেয়েছি, তুই কবে দিলি প্রোডাক্ট? আচ্ছা মা কবে দিয়েছিল জানার দরকার নাই, চলো আমরা একটা তৈরি করি, 4,000 পিসের কার্ডের অর্ডার দিতে হবে 7 দিনে।
4,000 পিস?
হ্যাঁ। তখন আমার মায়ের ওয়ার্কার এই কাজ জানে না, আম্মু জানে, টুকটাক আমি করি। তখন আম্মু বললো যে এটা তো তোমার সময় দিতে হবে। তখন আমি বললাম যে হ্যাঁ মা আমি সময় দিব। 4,000 পিসের কার্ডের অর্ডার, পার পিস কার্ড ছিল 22 টাকা করে।
ওকে,
ঠিক আছে, 22 টাকা থেকে আবার 4 টাকা আমার ওই লোককে দিতে হতো সুজন ভাইকে।
ওকে,
আর যে 18 টাকা ওইটা থাকতো আমার গাইডে, ওইখান থেকে আবার ওই যে কাগজ কিনতে হবে, ম্যাটেরিয়ালস গুলো কিনতে হবে,
তারপরে ওয়ার্কার যারা আছে তাদের দিতে হবে।
কাজের ওয়ার্কার ছিল না, কারণ ওরা কাজটা বুঝতো না।
তার মানে আপনি আর আপনার মা?
আমি আর আমার মা।
মাই গুডনেস। ওকে,
কাজ কেটে আনছি কাগজ, ফকিরাপুর ঘুরে ঘুরে, অনেক জায়গায় ঘুরে ঘুরে, ভাই একটু কেটে দেন না, ওদের এত কম কাজ আমরা করি না। 4,000 পিস আমার কাছে অনেক, কিন্তু ওদের কাছে 4,000 পিস কোনো বিষয় না, আমরা এত কম কাজ করি না। আমি ভাই প্লিজ আমার একটু কাজটা করে দেন, আমি তো স্কুলে পড়ি, আমাদের কাজটা করে দেন, খুব উপকার হয়। তখন অনেক ধরে ধরে অনেক রিকোয়েস্ট করে কাজটা করে এনে দিলাম। তারপর ওইখানে একটা বাইন্ডার ছিল যে হচ্ছে মানে কাটিং ঘরে কাজ করতো, শহীদ, উনি আমাকে খুব হেল্প করলো। তারপর করে দিলাম ওই, আমি বাসায় না জানিয়ে বাইরে চলে যেতাম ফকিরাপুর, যদি কখনো বাসায় জানে বাসায় যে ফকিরাপুর গেছি তাহলে খবর আছে, এখান থেকে এখানে গেলে বলতে হয় স্কুলে যাই, কোচিংয়ে যাই, এটা বলে বলে দূরে দূরে চলে যেতাম।
গিয়ে আপনি কাজগুলো করতেন?
হ্যাঁ। তো দেখা যেত যে তারপরে কেটে আমার মাকে দিলাম, মা বললো যে তুমি কার্ড ভাস করো, আমি কাজ করতেছি। তখন মা সাথে বসতো, সব কাজ শেষ করে, ওয়ার্কারের কাজ, ঘরের কাজ, সংসার করা, মাকে দেখে শেখা, যেটা আমাদের যত্ন, ওয়ার্কার, নিজের সংসার, রান্না বান্না সব কাজ শেষ করে মা রাতে 12টার দিকে আমার কাজ করতে বসতো, ভোর পর্যন্ত কাজ করতো। আমি 2টা পর্যন্ত কাজ করে দেখতাম আমি ঝুমতেছি, ঘুমা যাবো, মা বলতো তুই গিয়ে ঘুমা, আমি কাজটা করতেছি। এরকম করতে করতে যখন 4 রাত পরে আমার মা হচ্ছে বললো যে কালকে শিপমেন্ট, মা বলছে তুই গিয়ে ঘুমা, আমি কাজ করতেছি। প্রতিদিনকার মতো আজকেও কথা, আমি গিয়ে ঘুমাইলাম, মানে ঘুমাইলাম বেসিক্যালি, আমার বলো 2 ঘন্টা ঘুমা, 2টার দিকে ঘুমা ঠিকই, সকাল 9টায় উঠছি, কিন্তু আমার মা কিন্তু তখনও ঘুমায় নাই,
তখনও কাজ করেই যাচ্ছে,
আরে করেই যাচ্ছে। আমাকে ডাক দেনে, কারণ ওই যে আমার ডেলিভারি, আমি আগের দিন সারাদিন পরিশ্রম করছি, কাটানি দৌড়াদৌড়ি করছি, কাজ করেছি এবং ওয়ার্কারদের কাজ শিখে দেখেছি। তো মা বলো যত সারাদিন খাটাখাটনি করছো, ওরা না ডাক দিও, ঘুমাইলো সকালবেলা হয়তো কাজটার সাপোর্ট দ্বিগুণ পাবো। তখন মা আমাকে কাজটা করে দিল, আমি সকাল উঠে দেখি আমার আম্মুর আঙুল ফুলে গেছে কেচি দিয়ে কাটতে কাটতে। তো মানে আম্মুর এই যে সাপোর্ট, এটা হচ্ছে খুবই বিশাল পাওনা আমার কাছে। আম্মু দেখলাম যে আম্মু করতেছে, করতে করতে বললো যে তুমি এখন এটা বেস্টিং না, আমি একটু গিয়ে ঘুমাই, কারণ আমি একটু কাজ করতে হবে। কারণ আমার চিন্তা হচ্ছে আমি ডেলিভারি দিব বিকাল 5টায়, এর আগে পর্যন্ত আমার মা ঘুমাক, আমি এবার করি। তো মা দেখলাম অনেক কাজ জমা ফেলছে, প্রায় কাজ শেষ, আম্মুর কাজ শেষ হয়ে আম্মু শুয়ে বসলাম। তো মাকে ঘুমাই আমি কাজ টাজ করলাম, ডেলিভারি সব রেডি করলাম এবং 4টার মধ্যে আমি আমার কাজ শেষ করলাম, করে আমি প্রোডাক্ট নিয়ে চলে গেলাম। আম্মু বলতেছে যে টাকা গ্যাস কে দিবে, আমি বলছি মা খাটাইছি তো অনেক টাকা, দেখি আজকে দেয় কিনা। তারপর উনি ওদিন টাকা দেয়নি, কারণ ওই পেমেন্টটা উনি দিন পায়নি।
আচ্ছা,
তারপরের দিন বললো পেমেন্টটা নিয়ে দেন এসে, অনেক কষ্টের টাকা, 3 ঘন্টা বসেছিলাম টাকার জন্য, তা ওই লোক আসেনি, প্রোডাক্ট নিয়ে গেছে, বলছে টাকা কালকে দিব, বায়ার রূপে কিছু বলার নাই। তো উনি আসলো পরে, টাকা দিলো পরের দিন সকালে। পরের দিন আমি আবার ভোরে, মানে সকাল 10টা মার্কেট খুলে, আমি 9:30 মার্কেটের সামনে দাঁড়ায় আছে, মার্কেট কেটে গেট বন্ধ, এখনো কোনো দোকানপাট খুলে নাই। আমার তো টাকাটা খুব বেশি দরকার, কারণ এটার প্রতি আমার মার যে কষ্ট, ওনাকে দিতে হবে, আমি এক জায়গা থেকে টাকাটা, একজন থেকে টাকাটা নিয়ে কাজটা করছি, ওনাকে কিছু টাকা ফেরত দিতে হবে, আলটিমেটলি আমার হাতে কিছু নাই, আমি কষ্ট করছি আমার মায়ের জন্য, আমি কষ্ট করছি আমার ক্যারিয়ারের জন্য, আমার হাতে কিছু রাখা দরকার নেই, কিন্তু কিছু একটা পুঁজি লাগবে যাতে পরবর্তীতে আমি আবার কাজ করতে পারি। তো ওই কিছু পরিমাণ টাকা আমি রেখে বাকি টাকা ওয়ার্কার আর মাকে দিয়ে দিলাম। ওটা হচ্ছে আমার ফার্স্ট ইনকাম, আমার ক্রাফটের ক্ষেত্রে ফার্স্ট ইনকাম।
কত টাকা হলো ইনকাম মনে আছে?
ইনকাম মনে আছে, ইনকাম পুরো টাকা আমি পাইনি, আমি পেয়েছিলাম 16,000 টাকা।
16,000 টাকা পেয়েছিলাম?
1200 থেকে 16,000।
ওকে,
তো 1200 থেকে 16,000 আমি পুঁজি রাখলাম 2,000। আমি জানি যদি এরপর অর্ডার পাই 2,000 টাকা দিয়ে কাজ শুরু করবো, বাকি টাকা অ্যাডভান্স নিয়ে আমি কাজ করবো।
আচ্ছা,
কারণ আমি তো কাজটা করতে পারছি, ওটা হচ্ছে আমার নিজের প্রতি নিজের চ্যালেঞ্জ, আমি যে কাজ করতে পারি কিনা, প্রথম ওটা চ্যালেঞ্জ। আমি বলো এরকম চ্যালেঞ্জ আমি হাজারও গ্রহণ করতে পারবো যদি আমি কাজটা করতে পারি। তারপর হচ্ছে যে তখন আস্তে আস্তে ম্যাট্রিক পরীক্ষা দিলাম, ওই কাজের পাশাপাশি কাজ করতেছি, স্টুডেন্ট পড়াচ্ছি, ওই কর্মজীবী শিশুদের স্কুলে পড়াচ্ছি, বাসায় যাচ্ছি, রান্নার সাথে কাজে হেল্প করছি, সব সব একদম ছোটকাল থেকে সব প্রেশার মাথায় নিয়ে ঘুরি আমি। তো মাকে হেল্প করতাম, মার সাথে রান্না করতাম, স্কুলে যেতাম, মা আমাকে প্রচুর হেল্প করতো, যেহেতু মাকে আমার সাপোর্ট দেওয়া লাগবে, আমার মা হচ্ছে আমার মানে গুরু। বাবা প্রথমে সাপোর্ট দিত না, যেহেতু ফ্যামিলির প্রেশার বাবার উপরে ছিল, তারপর বাবা মনে মনে সাপোর্ট দিত, যেটা আমি বুঝতে পারতাম। বাবা আমার ফ্যামিলি দিকে চিন্তা করে বলতো যে থাক করা দরকার নেই, জানতাম বাবাটা মন থেকে বলতো না, তারপর বাবা কিন্তু আমাকে হেল্প করতো। বাবার ভয়ে আমি রাতে টেবিল ল্যাম্প জ্বালায় কাজ করলো, বাবা কিন্তু বুঝতে পারতো যে ওই ঘরে টেবিল ল্যাম্প জ্বালানো আছে, ও কাজ করতেছে। বাবা বুঝতো, কিন্তু বাবা সরাসরি সাপোর্টটা দিত না, দিলে তো ফ্যামিলি বানি যে তুমি তোমার মেয়েকে লাই দিতেছো, এটা বলতো। তো আমার ফ্যামিলি অনেক ভালো, কিন্তু আমি যেটা ভয় পেতাম এটা হচ্ছে ভয়, কিন্তু আলটিমেটলি দেখলাম ফ্যামিলি কোনো বাধা দেয় না, বাধাটা আমার ভিতরে। এক ক্ষেত্রে মনে হলো যে যদি বাধাটা কাটায় সামনে যেতে পারি তাহলে হচ্ছে আমি গেই না, না হলে আমি গেই না হতে পারবো না। তো ইন্টারমিডিয়েট ভর্তি হওয়ার বললো যে শান্তাজন ছেলে দেখা দরকার, তো ওর জন্য ছেলে দেখি। ছেলে তো অনেক আগে থেকে দেখতো, দেখো একটা ভালো ছেলে পাবো না, এখন তো ইন্টারমিডিয়েট, এখন তো মেট্রিক পাস ছেলে চলবে না। তারপর সেটা কি পাস ছিল, তো আমার যে অন্তত অনার্স, আমি তো ইন্টারমিডিয়েট, অনার্স করতে করতে এটা কত দূর নেই, এটা হচ্ছে আমার ব্যাপার, এটাকে আমি অনেক দূর পর্যন্ত নিয়ে যাবো, কারণ বিয়েটা এখন করা যাবে না, বিয়ে করলে হাজবেন্ড করতে দিবে কিনা এটাও একটা কথা। চিন্তা করলাম যে এই কাজটা দিয়ে দেখি কিছুদূর আগার যায় কিনা, যতদিন বিয়ে না হয়। তখন আমি করতে করতে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আমি আলাদা নার্সে ভর্তি হলাম, কিন্তু মাকে রাজি করলাম, মা আমি 3 মাসের জন্য বাইরের একটা কলেজে ভর্তি হতে চাই।
আচ্ছা,
বাইরের বোন গুলো জানে যে বাইরের একটা কলেজে ভর্তি হবো, আমি 3 মাস পরে আলাদা মাসে চলে আসবো, এটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে করা যায়। তো মা বললো যে 3 মাস না, তোমাকে আমি 6 মাস সুযোগ দেবো, তুমি বাইরের একটা কলেজে পড়ো।
কেন 6 মাস?
কেন 6 মাস, মানে আমার তো ফ্যামিলিকে বলতে হয় যে আমি কলেজে যাচ্ছি, কিন্তু বাড্ডার মধ্যে থাকলে আমি কোনো দিনই সামনে আগাতে পারবো না।
ও ওকে, তার মানে আপনার টার্গেট ছিল যে আপনি যদি বাইরে 6 মাস থাকেন, এই 6 মাস আপনি ইজিলি মুভ করতে পারবেন আপনার প্রোডাক্টের জন্য। ওকে,
এটা হচ্ছে আমার টার্গেট, পাশাপাশি যে ছিল জন্য আমি অপেক্ষা করতেছি
তার সাথে মিট করা।
আমার মাকে অনেকগুলো টেনশন, যে মাকেও ম্যানেজ করা, বাবাকে ম্যানেজ করা, ফ্যামিলিকে ম্যানেজ করা, পাশাপাশি ওই ছেলে এবং আমার ক্যারিয়ার। তখন আমি বলছি আমার টার্গেট ছিল একটাই, যে আমার ক্যারিয়ার ডেভেলপ করতে হবে, আমি এই দুঃস্থদের নিয়েই কাজ করবো, এই গরিবদের নিয়ে আমি কাজ করবো। তখন মা আমি বিজ্ঞান কলেজে ভর্তি হলাম, তো ভর্তি হওয়ার পরে গেল 1 মাস কোনো রকম। সেকেন্ড মাসে আমার ফ্রেন্ড ছিল কিছু ওই কলেজের, বিজ্ঞান কলেজে কিছু ফ্রেন্ড তৈরি হলো, ফ্রেন্ডের মধ্যে একটা ফ্রেন্ড যে রিয়েল ফ্রেন্ড হিসেবে বেরোয় আসলো, ওনার হচ্ছে সৌরভ চৌধুরী জুয়েল। তো ও বললো যে তুই কি, তখন আমি ওয়াফি হিসেবে পরিচিত সবার কাছে, ওয়াফি তুই কি করতে চাস? তখন আমি বললাম যে দোস্ত আমার তো এরকম কিছু চিন্তা ভাবনা আছে, আমি এই জন্যই বাইরে বের হয়েছি যে আমি কিছু করতে পারি কিনা। বাসায় যেতাম, কলা শেষ করে বাসায় যেতাম, কিন্তু ওইটুক সময় আমার কাজটা করা লাগতো, পড়াশোনার পাশাপাশি কাজ। তখন আমি আমার ফ্রেন্ড বললো যে তুই আজ একটা জায়গায় প্রোডাক্ট দিতেছিস, আমি তোর সামনে আরেক জায়গায় যাবো, কিন্তু ওই জায়গায় কেউ ওকে সাথে নিয়ে যেতে হবে, তখন বলছে আমি তোর সাপোর্ট দিবো। তখন ও বললো যে চল দেখ, তখন আমি প্রোডাক্ট নিয়ে আসলাম, আমার প্রোডাক্ট নিয়ে আমি ওই জায়গায় গেলাম।
কোথায় সেটা?
সেটা হচ্ছে আদিদি নিচতলা একটা দোকান, এটা হচ্ছে তখন প্রথম ক্রাফট আইটেম ওরা তৈরি করে, একদম পুরো দোকানটা কোনো কাপড় চোপড় না, শুধু
ক্রাফট আইটেম। ওকে,
তো ওখানে গেলাম, ওখানে যাওয়ার পর ওরা আমাকে অর্ডার দিল যে আপনার কাজ পছন্দ, আমি এই ধরনের কাজ চাচ্ছি, আপনি আমাকে কাজ দেন।
তখন আপনি হাতে কি কাজ করেন? শুধু কার্ডই তৈরি করেন?
আমি তখন হ্যান্ডমেড পেপারে কার্ড তৈরি করি এবং অ্যালবাম তৈরি করে ফার্স্ট উই যে দোকানে আমি যাই আদিতে, ওই দোকানে নিয়ে যাই অ্যালবাম।
মানে আপনি এটা নিজে থেকেই তৈরি করলেন?
নিজে থেকেই ক্রিয়েট করে তৈরি করলাম, যে দেখি মানে সবাই তো ছবির অ্যালবাম বানায়, আমি একটা বানাই।
কি দিয়ে আপনি ছবির অ্যালবাম বানালেন?
ছবির অ্যালবাম বানালাম হ্যান্ডমেড পেপারের কাগজ দিয়ে।
হ্যান্ডমেড পেপারটা কোথা থেকে আসে?
হ্যান্ডমেড পেপারটা আমি তখন কিনে আনতাম, সোর্স নামে একটা জায়গা আছে, সোর্স আসাদ গেটে।
এগুলো তো আপনি তখন কোথাও শিখেনেন, নিজের নিজের আইডিয়া, নিজের নিজের ক্রিয়েটিভিটি দিয়ে?
ওই যে আমার ইচ্ছা কিছু একটা করবো জীবনে।
ওকে, প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই এবং আপনাদেরকে বিশেষ কিছু ছবি আমরা দেখাতে চাই। যে সময়কার গল্প উনি বলছেন, উনি তখন ইন্টারমিডিয়েটে পড়েন, ক্লাস 9 থেকে শুরু করেছেন, নিজস্ব কিছু চিন্তা ভাবনা দিয়ে উনি হ্যান্ডমেড কিছু প্রোডাক্ট তৈরি করছেন, নিজের ক্যারিয়ার তৈরি করার জন্য, প্লাস ফ্যামিলিকে কন্ট্রিবিউট করার জন্য এবং একই সাথে নিজেকে ব্যস্ত রাখার জন্য। সেই সময়কার কিছু প্রোডাক্টের ছবি আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিচ্ছি, আপনারা যদি দেখতে চান, যেগুলো সম্পূর্ণই তার নিজস্ব ক্রিয়েশন, আপনারা এসে দেখতে পারেন। এবং এগুলো সেল হতো, এগুলো তার ক্যারিয়ারের বিল্ড আপ হওয়ার একেবারে ইনিশিয়াল স্টেজের কাজ এবং এগুলো পরবর্তীতে তাকে কোথায় নিয়ে গেছে সে গল্পে আমরা আসবো। আপনারা যদি তাকে দেখতে চান, এবং আমার বিলিভ যে এগুলো কোনো না কোনোভাবে আপনার বাড়িতে আছে, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, সেখানে আমরা ছবি দিয়ে দিচ্ছি। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর আবারও ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. Distinct mouthwash. It is micro-shine crystal shamridho, notan close-up detection. Dujun ke ane ka thakati, arake extra ke bahu khar. Karun close-up apna ke den shortage nishash 12 ghanta purjunto. Shudhu matre ke tutte snoy, e holo close-up. Close up presents Hello 8920. Close up. The closer, the better.
4 মিনিট পর প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। চলে আসতে পারেন আমাদের ওয়াফিকে দেখার জন্য আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920 এবং ওখানে গেলে পেজটি পাবেন আরজি কিবরিয়া নামে। প্লিজ লাইক দিতে ভুল করবেন না এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর যারা জীবনের গল্প বলতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আরো একবার বলছি 09613892892। এছাড়া আরো একটি নাম্বার রয়েছে 9115668 অর্থাৎ 9115668। 02 যোগ করে নেবেন যদি আপনি মোবাইল থেকে ফোন করেন। ফোন করার পরে আপনি ফোন থেকে অটোমেটিক্যালি কিছু নির্দেশনা শুনতে পাবেন। সেই নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো অবশ্যই রেকর্ড করবেন আর আপনার সেল নাম্বারটি, যে নাম্বারে আপনার সাথে আমাদের যোগাযোগ করা উচিত বলে আপনি মনে করেন, সেই নাম্বারটি অবশ্যই মুখে বলতে ভুল করবেন না। অনেকে যেটা করেন যে ফোন করার পরে বলেন ভাই এই যে নাম্বার থেকে ফোন করেছি এটাই আমার নাম্বার, মনে রাখবেন নাম্বারটা এখানে দেখা যায় না, সুতরাং নাম্বারটি অবশ্যই আপনাকে মুখে বলতে হবে। ওকে ওয়াফি, আমরা যে জায়গাটাতে ছিলাম তারপর কি হলো? ওই দোকানে গেলেন, প্রোডাক্ট দেখলেন? দোকান
প্রোডাক্ট নিলাম এবং কিছু অর্ডার আসলো।
আচ্ছা।
এবং আমার ফ্রেন্ড মানে আজই যে খুব যাওয়া আসা ছিল, ওই ওই দোকানের অ্যাড্রেসটা আমাকে বলে যে ওর মাধ্যমে প্রোডাক্টের অর্ডারটা পাওয়া। তারপর হচ্ছে যে অর্ডার পেলাম এবং আমার ফ্রেন্ড তখন ও বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম, যে আমার কোনো ফ্রেন্ড নাই, ওই যে ভাইয়াদের সাথে খেলা করি, ফ্রেন্ড হয় না এই কারণে যে ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়ার সময় নাই,
সবসময় কাজ নিয়ে থাকতাম,
সবসময় কাজ এবং সবসময় বিজি থাকতাম। তো ওই ফ্রেন্ড আমাকে বলতো যে তুই বিজি থাক, আমিও ব্যস্ত, ব্যস্ত ব্যস্ত মানুষই কিন্তু একসাথে অ্যাকচুয়ালি মিলে ভালো সম্পর্ক তৈরি হয়। তখন আমার ওই ছেলের সাথে দেখা, আবার ওই যে আমি খুঁজে বের করলাম আমার ফ্রেন্ডকে নিয়ে, তখন স্কুলের ফ্রেন্ডকে নিয়ে খুঁজে বের করছি, নাসরিন নামে একটা ফ্রেন্ড আমার, ওকে নিয়ে খুঁজে বের করার পরে জুয়েলের, তখন জুয়েলের সাথে আমার সম্পর্ক ভালো অনেক। তো আমি ছেলেকে খুঁজে বের করার পরে বললো যে তোমার সাথে আমার রিলেশন রাখা সম্ভব না, তারপর আমি ওর সাথে যোগাযোগ করবো।
আচ্ছা, ওই ছেলেটা বললো আপনাকে?
এই ছেলেটা আমাকে বললো, আমার যে ফার্স্ট লাভ। তখন আমি বললাম যে তাহলে ও গেছে, মানে হয়তো ওর সাথে আমার আর বিয়েতে হবে না, কারণ আমি যে বিয়ের চিন্তা পরে আর ওর রিলেশনটাও যদি থাকতো তাহলে বিয়ে পর্যন্ত নিয়ে যেতে পারতাম বিষয়টা। তখন আমার ওই ছেলে আমার সাথে যোগাযোগ রাখেনি, কিন্তু ও ঠিকই খবর নিতে আমি কার সাথে মিশতেছি, কোথায় যাইতেছি, তখন ওর ভিতরে একটা সন্দেহ তৈরি হলো
ওই ছেলেটার মধ্যে।
হ্যাঁ, জুয়েলকে, জুয়েলের সাথে কেন মিশে?
ওকে, মানে আপনার যে ফ্রেন্ডের সঙ্গে আপনি মুভ করছেন।
হ্যাঁ, আমার কথা হচ্ছে ওর রিয়েল ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের ব্যাপারে যদিও কেউ নোংরামি চিন্তা করে তাহলে হবে না, সবাই তো নোংরা হয় না। ও আমাকে সরাসরি ফোন দিল একদিন, তখন বললো যে শান্তা তোমার সাথে যে ছেলের সাথে মিশে ছেলেটা কে? বলছে আপনি কে? আমি ফোনের গলা শুনে বুঝতে পারছি যে তোমার সাথে রিলেশন ব্রেকআপ করে দিছে। হ্যাঁ,
তারপর আবার কেন খবর?
তারপর কেন ফোন দেয়? তখন আমি আপনি কে? বলছে আমি পারভেজ। আপনি কেন আমাকে ফোন দেয়? আপনি সাথে আমার রিলেশন নাই, এত এতদিন রিলেশন রাখার পর, এতদিন অপেক্ষা করার পর আপনি আমার প্রতি কোনো ফিলিংস তৈরি হয় না, তো আপনি আমার সাথে কেন ফোন দিচ্ছেন? আর ও হচ্ছে আমার ফ্রেন্ড, ফ্রেন্ডকে নিয়ে নোংরা চিন্তা করবেন না প্লিজ। তখন ও বললো যে না তুমি সাথে মিশবে না। আমি বলছি কেন? আপনি আমার পার্সোনালভাবে ইন্টারফেয়ার করার কে? অনেক আগে এটা ক্লোজ হয়ে গেছে, মানে আমি কষ্ট নিয়ে বলতেছিলাম বিষয়টা যে যে আমার কোনো খোঁজ খবর রাখতে চায় নাই সে কেন আবার আমার কাছে ফেরত আসলো। তখন বলতেছে যে আমি তোমার কাছে তো বলছি ফেরত আসবো। আমি বলছি তখন আমার নাও সময় থাকতে পারে আপনার দিকে তাকানো। তো ওকে বললাম যে আপনি আমার এই ব্যাপারে ইন্টারফেয়ার করেন না, আমার অনেক ফ্রেন্ড আছে, যদি সন্দেহ করেন আপনার সন্দেহ যদি আমার কিছু যায় আসে না। তারা বলতেছে যে না তুমি ফ্রেন্ডের সাথে যোগাযোগ করবো না, তখনও আমার কিছু বা আমি এমনি অনেক বিপদের মুখে আছে, তারপর আরে বিপদ আরম্ভ করছে, সবসময় আমাকে ফলো করতো, দেখলাম যে আমাকে ফলো করতেছে। ফলো করার পর ফ্রেন্ডে বললাম যে দোস্ত আমি আপাতত আমার তোর সাথে যতটুকু কাজ করার এগুলো আমি আমার আলোচনা আছে স্কুলে, স্কুল অ্যান্ড কলেজ যেটা আমি যেখানে শুরু করছি ওখানে গিয়ে করবো। তখন আমার ফ্রেন্ডের সাথে আড্ডা আড্ডা, তখন আমি আড্ডাটার মজা পাই যে আড্ডা আসলে কি, একটা মানুষকে মানুষের মগজকে স্বস্তি দেওয়ার জন্য আড্ডা অনেক বেশি
প্রয়োজন, অনেক বেশি প্রয়োজন।
তখন আমি আড্ডা এত বেশি তখন মিস করতাম ওদের, যে বেসিক্যালি লাইফটা আমার ওইখানেই বিজ্ঞান কলেজ, কলেজে ওইটাই আমার, আমি মানি যেটা। আর বাদ আলোচনা আছে আমি কলেজে ঠিকই পড়াশোনা করতাম, কিন্তু আড্ডা টাড্ডা ওইখানে গিয়ে মারা হতো, দেখা যায় যে ফ্রেন্ড জল বসে তুই আয়, তখন ওর মাধ্যমে কিছু প্রোডাক্ট দিই, ওই যে দোকানে আমি প্রোডাক্ট নিয়ে 30,000 টাকা অর্ডার পেলাম।
তখন কি আপনি নিজেই করতেন নাকি কিছু লোকজন নিয়ে নিয়েছেন?
তখন আমি আমার মায়ের পাশে মাকে বললাম যে মা যেহেতু এখন 30,000 টাকার অর্ডার আমার লোক লাগবে অন্তত 2 জন।
ওকে,
সাথে সাথে আমার ভাই বললো যে আপু তোর লোক এখন টাকা দেওয়ার সময় আসে নাই, ওয়ার্কার পালার সময় এখন আসে নাই, আমি তোর সাথে কাজ করবো।
আপনার ছোট ভাই?
আমার ছোট ভাই, আমার ছোট ভাই আমাকে সাপোর্ট দিল এবং ও দেখলাম ওর ফ্রেন্ড নিয়ে আমার সাথে কাজ করলো, এবং আমার যে ওয়ার্কার যারা কাজ করতে যে যাদেরকে আমি কাজ শিখিয়েছি 6 জন, ওই 6 জনকে কাজ শিখেছে, ওরা বলবো যে তুমি আমরা পারি না তুমি শিখাই দিবা, এখন তো এত আস্তে আস্তে ওয়ার্ডার বড়োর দিকে যেতেছে, তুমি এখন যদি আমার না শিখাও তাহলে তুমি এত কাজ কীভাবে দিবা। তো আমি ওদেরকে কিছু কাজ দিলাম, আমরা সবাই মিলে কাজটা তুলে নিয়ে আসলাম, যেটা সময় পেয়েছিলাম 14 দিন ওটা আমরা তুলে গেলাম 10 দিনে, 10 দিনে দিয়ে আমি আবার পেমেন্ট নিয়ে আমার আবার সবাইকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে জিওল আমাকে বললো, মার সাথে জিওলের সাথে ভালো সম্পর্ক ছিল, তো জিওল আমাকে একদিন বললো দোস্ত তুই এখন ইন্টারমিডিয়েট শেষ পর্যায়ে তুই এক কাজ কর, তুই ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে প্রাচ্যনাটা ভর্তি হ, থিয়েটার ওইখানে হচ্ছে যে মানে থিয়েটার বেসিক্যালি কাজ করে আর হচ্ছে লাইট ডিজাইনের কাজ করা। তুই যদি ও হয়তো ফিল করছে যে আমার হয়তো থিয়েটারিক্যাল বা প্র্যাকটিক্যাল লাইফে আসা জরুরি অনেক, তো আমার বললো দোস্ত তোর প্র্যাকটিক্যাল থিয়েটার করা উচিত। আমি বললাম থিয়েটার তো আমি খুবই অপরিচিত এই জায়গাটার সাথে, কারণ আমি সন্ধ্যা 7-6টার পরে বাইরে থাকতে পারতাম না, নাটকগুলো সর্বদা সন্ধ্যা 7টা-7:30 তখন আমি থিয়েটার দেখিও নাই কোনোদিন। তখন ও আমাকে জোর করে বললো দোস্ত তুই ফ্রেন্ডের কারো জন্মদিনে কথা বলে বাসা থেকে বেরো, তোর আমি কোনো নাটক দেখাই। অনেক কষ্টে ম্যানেজ করে মা প্লিজ আজকে আস্তে আস্তে 9টা বেজে যাবে আমার ফ্রেন্ডের জন্মদিন হ্যান ত্যান বলে আমি বাসা থেকে বেরোলাম, ইন্টারমিডিয়েট পরীক্ষা মাত্র দিয়েছি। তো আমাকে একটা নাটক দেখালো এবং যে থিয়েটারে আমি ভর্তি ওই থিয়েটারে নাটকটা দেখালো, প্রাচ্যনাটে রাজা এবং অন্যান্য এই নাটকটা আমাকে দেখালো, আমি খুব ইমপ্রেসড। আর আমি বললাম যে আমি থিয়েটারে ভর্তি হবই, তখন হচ্ছে ওই যেই প্রফেসরদের স্কুলে পড়াতাম ওইখান দিয়ে একটা ট্রেনিং হলো, ওইখানে ট্রেনিং আমাকে 6,000 টাকা দিল 21 দিনে, 6,000 টাকা আমার কাছে আছে। তখন বলি স্কুলে আমার স্কুলে ভর্তি হতে কত লাগে, বলছে 6,000, আমি বলছি 6,000 টাকা আমার কাছে আছে আমি ভর্তি হবো, ব্যবসার টাকা তো এনে ওয়ার্কারদের দিয়ে দিয়ে ব্যবসার জন্য কিছু আলাদা জমাচ্ছি মাকে দিচ্ছি ওটার জন্য আলাদা, ব্যবসার টাকা তো আমি স্কুলিং এ লাগাবো না, এটা হচ্ছে আমার 1 পার্ট অফ টাকা যেটা দিয়েছে আমি ট্রেনিং এর মাধ্যমে পেয়েছি। তো ওইখানে মাধ্যমে আমি থিয়েটারে ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে স্কুলিং করলাম, মানে গ্রুপ কখনো মিস করতাম না, থিয়েটার স্কুলিং শেষ হয়েছে 6 মাস পরে, 6 মাস পরে যখন আমাদের লাস্ট শো হয় ওইটা হচ্ছে লাল শালু ছিল শো এর নাম, লাল শালুতে আমি হচ্ছে একটা মেন ক্যারেক্টারে কাজ করি, তো এত বেশি রিসার্চ করে ক্যারেক্টারটা করেছি যাতে আমি মানে খুব তাড়াতাড়ি থিয়েটার ফেমাস হয়ে যাই। আমি গ্রুপে যাতায়াত আরম্ভ করি 2 বছর গ্রুপে, তখন হচ্ছে আমি ইন্টারমিডিয়েট শেষ, ব্যবসার পজিশন তখন ওই যে আস্তে আস্তে অর্ডার দিচ্ছি আর পাচ্ছি, যখন আমি গ্রুপে যাওয়া আরম্ভ করলাম গ্রুপের যে পাভিল ভাই আজাদ আবুল কালাম আমাদের মেইন যে এরিয়া আজাদ আবুল কালাম কনক দাদ
কনক কার্তিকের গান
ওনারা আমাকে সাপোর্ট করলো যে তুমি দেখো যে
জলের গানে গায়
রাহুল দা, তারপর সে বললো যে তুমি দেখো যাত্রা যেতে পারো কিনা, যাত্রায় প্রোডাক্ট গুলো খুব চাই, হ্যান্ডমেড পেপারের পণ্য তখন মাত্র বাজারে আসা আরম্ভ করছে, ওই আমি শুরু করছি, কিন্তু যারা যারা বড় বড় কোম্পানি আছে এরা বাইরে দেয় না, ওনারা হচ্ছে নিজেদের ব্র্যান্ড, আর আমি হচ্ছে ফার্স্ট যে হচ্ছে প্রোডাক্ট গুলো তৈরি করে লোকাল মার্কেটে ছাড়া আরম্ভ করি। প্রোডাক্ট গুলো ছাড়ার পাশাপাশি দেখা যাচ্ছে যে যাত্রায় প্রোডাক্ট দেবো, আমার হচ্ছে যাত্রা অনেক দূরে, যাত্রার তখনই প্রোডাক্ট দিব যখন আমার আরেকটা আমার ফ্রেন্ড তো আছেই সাপোর্ট হিসেবে আমার আর একটা মেইন একটা সাপোর্ট যোগ হবে, কারণ আমার মা বাড়িতে সাপোর্ট দিচ্ছে, ফ্রেন্ড পাশে থেকে সাপোর্ট দিচ্ছে, ওর সাথে আমার দেখা হয় বছরে একবার, ছয় মাসে একবার, কারণ যেহেতু আমি ওর কলেজে পড়ি নাই, ছয় মাস পরে চলে আসছি, তো আমার একটা সাপোর্ট দিতে যে রেগুলার আমার সাপোর্ট দিবে। তখন আমি পাশাপাশি নাচ করতাম, নৃত্যাঞ্চল আমি কিছুদিন কাজ করেছি, আমি অনেক বড় হয়ে নাচ শিখেছি, নৃত্যাঞ্চলে বেশ কিছু শো করেছি আমি, ওখানে আমার স্নাতা দিয়েছিল যে হচ্ছে প্রাচ্যনাটেরই একজন মেম্বার, উনি হচ্ছে শতাব্দী ওয়াদুদ, যে এখন সিনেমা করছে গেরিলার যে মেইন ভিলেন, উনি হচ্ছে ওনার ওয়াইফ স্নাতাদি। তো ওনার মাধ্যমে আমি আরো কিছু প্রোগ্রাম করলাম স্নাতাদির মাধ্যমে, তারপর হচ্ছে যে আমি আবার প্রাচ্যনাটে যাওয়া আসা করতাম, বিজনেস করতাম, তো সবাই খুব ইম্প্রেস যে এই মেয়ে এত কাজ করে, আবার স্কুলেও পড়ায়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেদিন আমার কাছে ভাড়া থাকতো না আসার, প্রাচ্যনাট ছিল মগবাজার দিল রোড, দিল রোড থেকে বারডা পর্যন্ত হেঁটে যেতাম। তখন আমি পড়ি হচ্ছে ওনার সেকেন্ড ইয়ার, আমি পড়তাম মার্কেটিং এ, মার্কেটিং এ আমার মোটেই মন বসতো না, কারণ আমি তো ক্রাফট সেক্টরে, মার্কেটিং এ পড়ি, কারণ এটাও বলে ইন্টারমিডিয়েট পাস করার পরে যখন আমি চারুকলা ভর্তি হতে চেলাম ফ্যামিলি থেকে, আমার ফ্যামিলি আমার সম্মুখীন বাধা দিল যে প্রাচ্যনাটে ভর্তি ছিলাম, আমি ফ্যামিলিকে জানাইনি, আজ অব্দি ফ্যামিলি জানা যায় আমি থিয়েটারে কাজ করি। বাসা থেকে বললো যে চারুকলা ভর্তি হতে পারবো না, চারুকলা যারা পড়া সব গাঁদা খায়,
ছোট
ভাইয়ের কাছে টাকা চাইলাম যে ভাইয়া আমাকে কিছু টাকা দেবো, আমি একটা ফর্ম কিনে আমি চারুকলা ভর্তি হবো, ভাই বলছে আমি তোর সম্পূর্ণ সাপোর্ট দিই, তুই ফ্যামিলির কথা শুনিস না, তোর আমি সাপোর্ট দিব তুই চারুকলা ভর্তি হো। কিন্তু আনফর্চুনেটলি আমি কোচিং করতে পারিনি, কোচিং এ টাকা লাগে, তখনকার সময় 5,000 টাকা লাগতো কোচিং এ ভর্তি হইতে, এত টাকা তো তখন আমার কাছে নাই। হ্যাঁ ব্যবসা করতাম টুকটাক, তো নিজের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য নিজের হাতে এক টাকাও থাকতো না, তো এটা তো শখ ছিল তখন। তখন ভাই আমাকে টাকা দিলো, ভাইয়া বলছিল 5,000 টাকার সাপোর্ট তো তোর আমি দিতে পারবো না, তোর আমি ফর্ম কিনা টাকা দিতে পারি। তখন আমি চারুকলায় স্কুলিং করতে পারিনি, যার কারণে আমি চারুকলায় আর ভর্তি হতে পারিনি, আমার মেডিকেল এই যে মার্কেটিং এ
ভর্তি,
মার্কেটিং আমি বুঝি না, আমি বুঝি ডিজাইন, আমার মাথা উপকার যেত মার্কেটিং এর সব সাবজেক্ট গুলো, তখন আমি ওরা কোচিং করতো আমি কোচিং এ যেতাম না, তুই কোচিং না করলে পাশ করবি কেমন, আমি দেখিস আমি চারুকলাই ভর্তি হবো, তো দেখিস।
মার্কেটিং এ কোথায় পড়া শুরু করলি?
আমি মার্কেটিং এ সিদ্ধেশ্বরী যে ডিগ্রি কলেজ, তখন ওই জায়গায় টাকাটাও বেশি লাগতো, ওই যে আবার নিজের টাকা থেকে নিজের পড়ালেখা করতে হতো, নানা ভাই মাঝে মাঝে দিত, মা মাঝে মাঝে দিত, কারণ কেউ সবাই তোমার পড়ালেখার বিপক্ষে, আমাকে দুঃখ দিছে কষ্ট দিছে তার কাছে আমি ফিরত যাবো না, আমার ক্যারিয়ার নিয়ে আমি আগাই। তো প্রাচ্যনাটে ভর্তি মানে আমার রান করতে থাকি, টুকটাক কাজগুলো করতে থাকি, এরপর আমার পরের একটা ব্যাচ আসে, তো ওই ব্যাচটাকে নিয়ে আমরা কাজ করতাম, র্যাক দিতাম, হ্যাঁ তোমরা নতুন আসছো না, এটা ঝাড়ো এটা করো ওটা করো, তো আমি এটা করতাম না, আমি হচ্ছে ডিফারেন্ট, মানে আমারও কাজ তো করতেই হবে, গ্রুপে আসলে কাজ করতে হবে, গ্রুপ মানেই হচ্ছে একটা কাজের জায়গায় জায়গায় আধাটা সময় দেওয়ার সময় নেই, আর আমার আধাটা সময় দেওয়ার সময় নেই মানে হচ্ছে আমার যেই ভাবেই হোক রাত 8টা থেকে 7:30টার মতো বাসা থাকতে হবে, আমি যাই তাড়াহুড়া করে, আমি গ্রুপে খুব ফেমাস তো যে ওয়াফি আসলে চা খাওয়া যাবে, ওয়াফি আসলে এই কাজটা খুব তাড়াতাড়ি হবে, ওয়াফি আসলে মাস্ক বানাতাম মুখোশের গ্রুপে, ওয়াফি আসলে এই মাস্কটা তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ ও কাজ জানে। আমার পরের ব্যাচের একটা ছেলে আসলো রাজেশ, ও আমার অনেক বড় সিনিয়র, তো ও বললো যে তুই কি কি কাজ করিস আমার বল, তোর সাথে আমি কাজ করি, ডিফারেন্ট দেখলাম সবচেয়ে ছেলেটা ডিফারেন্ট, সে হচ্ছে সবাই বললো যে রাজেশ আমার একটু খাওয়াও, নিজের টাকা পকেট থেকে টাকা দিয়ে সে খাওয়া আরম্ভ করেছে, যেহেতু তার পড়ালেখা শেষে একটা বিজনেস করতেছে, সে সবার খাওয়ানো আরম্ভ করে, আমার খুব রাগ লাগতো যে ওরা যদি খায় তো নিজের টাকা দিয়ে খাবে, তুমি ওটার সাথে টাকা দিতে পারো যে আমি এত টাকা দিলাম বাকি টাকা তোমার ম্যানেজ করো, কিন্তু তুমি সবার বিল কেন দিবা, আমার তো গায়ে লাগতো, কারণ আমি তো কষ্ট করে টাকা কামাই, আমি তো জানি যে টাকাটা কত কষ্ট, তাই বললাম তুমি এক কাজ করো তুমি টাকা তোদের না খাও, একদিন হুন্ডায় তেল ভরবো আমরা দুজন মিলা পুরো ঢাকা শহর ঘুরে বলো, তোমার আমার বোধ হ্যাঁ তোরা নিয়ে ঢাকা শহর ঘুরবো কেন, আমি কাছে আমার নিয়ে ঘুরো দোকান তুমি নিজে নিজে ঘুরো, তো ও আমাকে পছন্দ করা আরম্ভ করলো এই কারণে যে আমি নিজে খুব আত্মকেন্দ্রিক, তো ও আমার সাথে ঘুরতো, আমরা সময় পেলে ব্যাগে উঠা ঘুরা আরম্ভ করতাম, তো ও আমার সাথে প্রথমে বলো তুই কি কি কাজ করিস আমি একটু দেখতে চাই, গ্রুপে তোর খুব প্রশংসা, তুই খুব ক্রিয়েটিভ, তুই কিসের ক্রিয়েটিভ আমি দেখতে চাই, সবসময় পথে দুটো হিডেন ট্যালেন্ট, আয় তোর কি কি কাজ আমি দেখি, তা দেখি আমার দোকানে তোর কিছু কাজ ওঠানো যায় কিনা।
ও ছিল ব্যবসা ছিল?
হ্যাঁ, ওনার ব্যবসা হচ্ছে যে স্টেশনারিজ ব্যবসা,
স্টেশনারিজ ওকে,
পাশাপাশি গিফট আইটেম,
গিফট আইটেম ওকে।
তো আমার বলে তুই আমার দোকানে প্রোডাক্ট নেই, তাহলে তো তোমার আমার প্রোডাক্ট গুলো দেখতে হবে, চল আমি তোমার দেখাই। তো একদিন আমি ওর কাছে টাইম নিলাম যে ভাইয়া তুমি আমার সাথে আসো, আমি তোমার আমার যে জায়গাগুলো আমি সব তোমার চিনাবো।
ওকে,
তো ওর যখন আমি জায়গা চিনালাম, আলটিমেটলি দেখলাম যে 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 জায়গা ও নিয়ে যাচ্ছে ওই সব জায়গা ওরে চিনে ভালো। তো রাজেশ ভাই এই মেয়েটাকে এই আপুরো তো আগে থেকে চিনি, তো আপনার আপুর সাথে যোগাযোগ কিভাবে? ও বলতেছে যে আমার একই গ্রুপে কাজ করি। তো ও আমাকে দেখে আর চিন্তা করতো, ও হচ্ছে খুব বড় ফ্যামিলির ছেলে, পুরান ঢাকার একজন ঢাকাইয়া। তো ও আমার এই স্ট্রাগল দেখে রীতিমতো অবাক যে একটা মেয়ে কিভাবে স্ট্রাগল করে। আজে যে কোন জায়গায় কোন জায়গায় তোর প্রোডাক্ট আছে, যেহেতু আমার অনেক সিনিয়র, আমি আমার তুই তুই করে বলতাম, ভাইয়া ভাইয়া করে বলতাম, আমি বলছি আজে যে কই কই প্রোডাক্ট আছে চলো তোমার দেখাবো। তো আমি দেখালাম প্রোডাক্ট, ও খুব ইমপ্রেসড আমার প্রোডাক্ট দেখে যে একটা মেয়ে হইলে এরকমই হওয়া উচিত। তো বললো যে আমার অনেক পরিচিতি আছে আজে, যে তুই আরো প্রোডাক্ট দিতে পারবি ইচ্ছা করলে। আমি বললাম যে ঠিক আছে। তখন আমার ফ্রেন্ডকে একদিন ডাক দিলাম, জুয়েলকে, জুয়েল আমার মা, দুজনের সাথে ওর সাথে পরিচয় করাই দিলাম। তো আমার ফ্রেন্ড খুব পছন্দ করে, আমার ফ্রেন্ড তখন ব্যাপারটা বুঝতে পারতেছে যে ও তো ওরে তো একদিক থেকে ঘুরাই নিয়ে আসছে, ও তো আরেকদিকে এখন ওর ব্যস্ত হওয়া উচিত, যদিও ছিল তারা পছন্দ করে বা ছিল যদি ওর কাজ পছন্দ করে বা ওরে পছন্দ করে, যাতে ওরা মিট হয় একসাথে। আমার ফ্রেন্ড জুয়েল, তখন ও বললো যে ঠিক আছে তুই ওরে সময় দে। তখন ও বলে মানে ইসে বললো যে রাজেশ ভাই আপনি ওরে সময় দেন, আমি তো পারতেছি না। আমার ফ্রেন্ড তখন জাহাঙ্গীরনগরের ড্রামাটিক্সে পড়ে, তো জাহাঙ্গীরনগর থেকে এসে আমার সময় দিতে পারতো না। আর আমার কোনো ফ্রেন্ড নাই যাদের নিয়ে যাকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় মুভ করবো, মেয়েদের একা চলা খুব রিস্কি। তো মা বললো যে ঠিক আছে রাজেশ তুমি ওরে নিয়ে একটু কাজ করো, ও তো আমার মেয়েটা অনেক কষ্ট করতেছে, পাশাপাশি বিয়ে যেতে পারে যে কোনো সময়। তা ও বললো যে আন্টি এখন কি বিয়ে দিবেন, বিয়েরও পরে দেন, ও কাজ করতে কাজটা করতে দেন। তখন মানে আমি বুঝতে পারলাম যে হয়তো আমার পছন্দ করতেছে, কিন্তু আমি কেউ কেউ বলতাম না। একটা ফ্যামিলির অনুযায়ী যে বিয়েটা আমি করবো ওই ছেলেটা আমার মন মতো হবে না, কিন্তু এই ছেলেটা পারফেক্ট। তো ও বললো যে তুই আমার বিজনেস দেখতে একদিন। আমি বলছি যে না বিজনেস দেখে কি হবে, তুমি যদি পারো আমার প্রোডাক্ট তোমার দোকানে উঠাও। তখন ও আমাকে একটা সাপোর্ট হিসাবে কাজ করতো, ও বিভিন্ন জায়গায় আমার সাথে যেত, ওর পরিচয় দেখলে দেখলাম 2 টাকা কাগজের দাম কমে যেত, মানে এরকম একটা। আমি বলছি 2 টাকা যদি পার পিস কাগজে কমে তাহলে তো 10 টাকা কাগজে তো অনেক টাকা কমে যায়, তুমি আমার সাথে চলো। তখন ওর মাধ্যমে কিছু কিছু জায়গায় আমি যাই, ওর খুব পরিচিত। তো যেদিন আমি ও বলছে যে একদিন তুই আমার দোকানে, ওই দিন আমার বাসায় একটা ছেলে মানে দেখতে আসে এবং ওই দিনই আমার মানে বিয়ে দিয়ে দেবে, কাবিন হয়ে যাবে আমার একটা ব্যাপার। তখন আমি বলছে যে আমি আজকে ভাগি, ভাগলেই তো দেখতে পারবে না, আমার তো কিছু জানাই না, আমি জানি না বিষয়টা, আমি জানি কিন্তু আমি বলবো না, আমি জানি না। তখন আমি বাসা থেকে বের হয়ে গেলাম, আমার খুব মন টন খারাপ। আমি গেলাম ওর দোকানে লক্ষ্মীবাজার খুঁজতে খুঁজতে, লোকাল বাসে উঠলাম, লোকাল বাসে উঠে যা যা তখন লাগে। তো গিয়ে নামলাম, হাটটার তোর দোকানে গেলাম, গিয়ে বলে দেখ এটা আমার বিজনেস। এখন আমি বুঝলাম না যে ওর বিজনেস আমার জ্ঞান দেখাইতেছে। তখনও কিন্তু আমরা দুজন দুজনকে পছন্দ করি কিন্তু কেউ কেউ বলি না, কারণ আমার ভিতরটা একটা ভয় যদি এটাও যদি হয়ে যায়। আর ও বলতেছে যে ও তখন একটা মেয়ের সাথে অ্যাফেয়ার করতো, 10 বছরের অ্যাফেয়ার ছিল, ওই মেয়েটা প্রচন্ড পরিমাণ বিরক্ত করতো ওরা, মানে বাসায় এসে বসে থাকতো, কোনো ফ্যামিলি নেই কিছু নাই, মানে আয়সা সবসময় মানে ঘুমের ওষুধ খেয়ে ফেলতো, এই মানে সিনক্রেট করতো। তো বলছে যে বিয়ে অর্ডার করবে না, এটা আমি বুঝে ফেলছি। তো একদিন গ্রুপে যখন ওই মেয়েটা আসা, তখন বলছে দেখ, সবাই বলছে দেখ মিসেস রাজেশ আসছে। আমি তখন রাখলো, তুই জানো তো যে মিসেস রাজেশ, তুই জানো তো যে রাজেশের বউ হবো, কারণ আমার ফ্রেন্ডরা বললো মানে গ্রুপের ফ্রেন্ডরা তুই খেয়াপোস কেন, তুই কি রাজেশ পছন্দ করিস? আমি বলছি না পছন্দ করি না, করি মিসেস রাজেশ বলবি কেন? তখন ও বলতেছে যে না আচ্ছা ঠিক আছে বলবো না। তারপর ওই ছেলে বললো যে দেখ আমার বিজনেসটা দেখ, দেখছিস? হ্যাঁ দেখছি। তাহলে এক কাজ কর, আরেকজনের সাথে তোর পরিচয় করে দিব। তো কিছু কিছু মানুষের সাথে পরিচয় করে দিল, আমার ওর বাসায় নিয়ে গেল আমাকে, মানে দেখালো আমাকে, দেখা বললো যে মেয়েটা কেমন, পাশের রুমে নিয়ে গেল, বলছে যে মেয়েটা ভালো, তবে জিন্সের প্যান্ট পরে তো কেমন কেমন যাবে। আমি তো প্যান্ট প্যান্ট পরে ঘুরাঘুরি করি, বলছে যে জিন্সের প্যান্ট পরা কোনো ফ্যাক্টর না, এখন সবাই পরে, আমার যদি দেখো মেয়েটা কেমন ভালো, বলছে হ্যাঁ, দেখি এরকম একটা মেয়ের বিয়ে করবো। ও বললা আমি আমার আমি ওদের বসে ভাত খাই, দুপুর কিছু খাই না, ওদের ভাত খেয়ে বেরোয় আসি। পরের দিন যেহেতু আমার বাসায় বিয়ে নিয়ে ওই ছেলেটা আমার বাসায় রয়ে যায়, বিয়ে নিয়ে খুব তোর জন্য, আমি পরের দিন সকালে ব্যাগ ট্যাগ প্যাক করে বাসা থেকে বেরোয় যায় রাগ করে যে আমি বিয়ে করবো না। আমি এখন একটা উপরে উঠতেছি মাত্র, দুই পাঁচ সিঁড়ি পরে যদি নিচে নামাই নিয়ে আসে তাহলে এটা কীভাবে হয়? বের হয়ে গিয়ে আমি ওকে ফোন দিয়েছি, রাজেশ ভাই তুমি এদিকে আসো, আমি বাসা থেকে বের হয়ে গেছি। তো আমার গ্রুপে পাগল ভাইরা জানায় যে পাগল ভাই আমরা তো বাসা থেকে বের হয়ে গেছি, আমাকে কোনো থাকার ব্যবস্থা করে দিতে পারবেন? পাগল ভাই বলতেছে কেন, আমি বলছি এই সমস্যা, পাগল ভাই তো বাসা থেকে বেরো দাও, তোমার আমি থাকার ব্যবস্থা করে দেবো, আমার অনেক হোস্টেল আছে, মহিলা হোস্টেল, আমার গ্রুপের মেয়েরাও থাকে ওখানে, তোমার থাকার ব্যবস্থা করে দেবো। তখন আমি দাদুর ওর সাথে দেখা করলাম আজিজ সুপার মার্কেটের সামনে। তো ও ওই দিন ডাক্তার দেখাবো, ওর আবার থাইরয়েড এর প্রবলেম আছে, তো ডাক্তার দেখাবে। তো ও ডাক্তার দেখালো, আমি বলো তুই এখন কই যাবি? আমি আমি কোথাও যাবো না, আমি যদি বাসায় তো যাবোই না, যদি আজকের মধ্যে পারি বিয়ে করে ফেলবো। কারে বিয়ে করবি? আমি রাস্তায় দেখবো যেটা পছন্দ বিয়ে করে ফেলবো, বা গ্রুপে পাবেলের কাছে যাবো, পাবেল আমার হোস্টেলে থাকার ব্যবস্থা করে দেবে। তখন বলছে আচ্ছা তুই মাথা গরম করিস না, চলো আমরা কিছু কাজ করি আগে। কি কাজ? বলতে যদি চকা যাবো প্যাকেট কিনতে, কি জন্য? গ্রুপে লাগবে। আচ্ছা আমি তো গ্রুপের জন্য জীবন দিতে প্রস্তুত, চলো যাই গ্রুপে। তখন আমি তো গ্রুপে যাওয়ার আগে আমি যে আদি থেকে কিছু জায়গায় প্রোডাক্ট দিয়ে ওদের সাথে একটু কথা বলে দেয়, তো আমি কথাটা বললাম, ওরা দেখলো নতুন কিছু বায়ারের সাথে পরিচিত হইলাম যে আমার ওনারা প্রোডাক্ট নিতে চায়। তো রাজেশ ভাই দেখলো যে আমার লাইফ, আমার জীবন খুব উজ্জ্বল, এই মেয়ে এত অর্ডার পায়, এই তো চলেই যাবে। তো ও বললো যে তুই চিন্তা করিস না, আরো অর্ডার পাবি, তুই এখন তুই বাসায় যা। আমি বাসা আমি যাবোই না, আমি আজকেই বিয়ে করবো, আমি এটা বলতেছে, তো আজকে আমি হোস্টেলে থাকবো। তখন ও বলছে আচ্ছা চল, তোকে গেলাম কিছু খাম টাম কিনলাম, তখন ডিসিশন নিলাম যে আমি বিয়ে করবো। ও বলছে যে আমারও তো বিয়ে করা দরকার, প্রপোজ কিন্তু কেউ কেউ করিনি।
ওকে,
ও সে আমারও বিয়ে করা দরকার। আচ্ছা ঠিক আছে, আমাকে বিয়ে করবা?
কে বলেছে এটা?
আমি।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আজকে এখানে ওয়াফ ইসলামের জীবনের গল্প প্রচার হচ্ছে। আমরা সবসময় একটা কথা বলে থাকি, লাইফ ইজ মোর দ্যান ড্রামা, জীবন নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়। এবং প্রত্যেকটা হ্যালো 8920 এর একটা জায়গাতে এসে কোনো ধরনের কোনো ব্যতিক্রম ঘটে না। জীবনের গল্পের রং বিভিন্ন রকমের। আমরা 150তম পর্ব পার করে দিয়েছি কিছুদিন আগে, আমরা ধীরে ধীরে 160তম পর্বের দিকে এগিয়ে যাচ্ছি। এবং এই যে এতগুলো পর্ব প্রচারিত হয়েছে, প্রত্যেকটা জীবনের গল্প প্রত্যেকটা জীবনের গল্পের চেয়ে আলাদা, কিন্তু একটা জায়গায় এক, সেটা হচ্ছে প্রতিটা জীবনের গল্পই গল্প শেষে আমাদেরকে একটা লেসন দেয়, আমাদেরকে একটা অদ্ভুত সুন্দর মেসেজ দেয়। সেই মেসেজের জায়গাটি কিন্তু আমরা এখন পর্যন্ত ওয়াফ ইসলামের জীবনের গল্প থেকে পাইনি। সেই জায়গাটি পাবো আমরা ঠিক রাত একটা টাইম চেক হবার পর পরবর্তী অংশে। ফিরে আসছি রাত একটা টাইম চেকের পর। আর তাকে যদি আপনারা দেখতে চান, তার হ্যান্ডমেড প্রোডাক্ট গুলো যদি আপনারা দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত একটায়।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ। Presents Hello 8920, Close Up, The Closer, The Better.
সময় রাত একটা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। ওয়াফ ইসলামের জীবনের গল্প এখানে প্রচার করা হচ্ছে। ওয়াফ ইসলামকে দেখার জন্য অনেকেই আছেন ফেসবুকে, অনেকেই কমেন্টস করছেন, আপনিও চলে আসতে পারেন আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, স্পেলিংটা হচ্ছে HELLO8920, প্লেসটি আছে আরজি কিবরিয়া নামে। ওকে প্রিয় শ্রোতা, আপনি যদি আপনার জীবনের গল্প বলতে চান, ফোন করবেন আমাদেরকে, 9115668 হচ্ছে নাম্বার। আর একবার বলছি 9115668। এবার একই সাথে আপনি ফোন করে আমাদের গল্প সম্পর্কে, আজকে যারা যিনি জীবনের গল্প বলছেন তার সম্পর্কে কোনো ফিডব্যাক থাকলে আপনি বলবেন, সামনে সপ্তাহে আমরা সেটা প্লে করব। এবং একই সাথে আপনারা ফোন করতে পারেন আরেকটি নাম্বারেও, 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। ফোন করার পরে আপনি বিশেষ নির্দেশনা পাবেন ফোন থেকে, সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। হ্যাঁ ওয়াফি, আপনাকে আপনি প্রথম রাজেশকে বললেন যে আমাকে বিয়ে করবা, তারপর
তখন এটা হচ্ছে খিলগাঁওয়ের ফ্লাইওভারটা হয়েছে নতুন, তখন ওটা নতুন হয়েছিল। তো আমি বললাম যে বিয়ে করবা? ও বলতেছে যে হ্যাঁ করবো। আমি বলছি যে দেখো ঘুরে ফিরে কিন্তু তোমার আমার লাইফ এক জায়গায় এসে থেকে গেছে, তুমি মানে বিয়ে করবা না আমি জানি, আর আমার জীবনে কেউ নাই, আমার বাসা থেকে যে পরিমাণ বিয়ের প্রেশার দিচ্ছে, যে যে ছেলের কথা বলতেছে ওই ছেলের সাথে আমার মানে লাইফে আগানো সম্ভব না। তোমার বলছে যে কবে বিয়ে করবে, আমি আজকে বলছি সময় 1 ঘন্টা কবে এর মধ্যে করবো, হ্যাঁ এর মধ্যে বিয়ে করবো। তো ও খুব চালাক, ও করছে কি আগের দিন রাতে ওর ভাইকে বলে দিছে যে আমার না বিয়ে করে ফেলছে, বিয়ে কিন্তু তখন আমি করিনি,
মানে ইভেন প্রপোজও হয়নি।
প্রপোজও হয়নি। তো ও বলছে যে আমি বিয়ে করতেছি, মানে ও জানে যে আমার, আমি তো আগের দিন রাতে 2টা বন্ধু কথা বলছে যে দেখো আমার এই সমস্যা বাসায় হচ্ছে, আমি আলটিমেটলি কালকে সকালে বের হয়ে যাবো, আমার মা সামনে বসা, মা জানে যে আমি বের হয়ে যাবো। তো মা বলতেছে যে তুই কই যাবি, বকা টকা দিতেছে, মানে আমি আম্মু ভাবতেছি আমি রাগ করে বলতেছি, আলটিমেটলি আম্মু না জানে আমি বের হয়ে যাবো বাসার থেকে।
ওকে,
আমার ভাই আমার এসে বাসা তুলে দেয়, ভাই সব জানে, আমার ছোট ভাই,
ছোট ভাই
ও সব জানে। ও বলছে আপু সাবধান, যে জায়গায় থাকিস না সাবধানে থাকিস, নিজের কোনো ক্ষতি নেই। আমি তো ভাই তুই আমার নিয়ে চিন্তা করিস না, তুই বাসাতে গেলে। তো আমি বললাম তো ওই 1 ঘন্টা সময়ের মধ্যে ডিসিশন হয়ে গেছে আমার বিয়ে করবো, কেউ কেউ কেন ভালো করে চিনি না, ওই গ্রুপে যত চিনি অতটুকুই, আমার সাথে আমার কাজের জায়গাগুলো দেখছে এই। তো আমি বলছি 1 ঘন্টা সময়ের মধ্যে কি কি করা লাগবে, ফোন দিল আমার ফ্রেন্ডকে, হীরা হীরা ভাই, মানে ওর ফ্রেন্ড আমার আমারও ভাই, মানে চিনি ওইভাবে। তো হীরা ভাইকে বললাম হীরা ভাই তুমি বিয়ের ব্যবস্থা করো। তো ও বলছে যে মাথা গরম করিস না, বিয়ে কি করবো, আমি আজকেই বিয়ে করবো, কোনো মাথা গরমের কিছু নাই, আজকে বিয়ে। ও বলছে আচ্ছা তুই মাথা গরম করিস না, পাসপোর্ট সাইজের ছবি যাবে, ভোটার আইডি কার্ডে ফটোকপি লাগবে, বিয়ে করতে পারবে, হ্যাঁ পারবো, পাসপোর্ট সাইজের ছবি তো আমার কাছে নাই, ভোটার আইডি কার্ড আছে সাথে, যেহেতু মানি ব্যাগ নিয়ে বেরিয়েছি বাসার থেকে। তো আমি আমার প্রথমে গেলাম হচ্ছে শেভ করাইতে, পুরো দাড়ি টাড়ি দিয়ে মুখ টুক ভরে গেছে, প্রথম বড় শেভ করালাম। বলতে যে বিয়ে করবো কারে, আর শেভ করে গে, আমি তুমি তো বিয়ে করবা, কারে বিয়ে, আমি তো শেভ করতে পারবো মেয়ে মানুষ, গোলা টোলা শেভ করালাম। শেভ করানোর পরে গেলাম বাটা সিগন্যাল, বাটা সিগন্যাল থেকে ছবি তুললাম, পাসপোর্ট সাইজের ছবি। তখন আমার বললো যে আমরা কি ঠিক করতেছি, আমি ঠিক বা ঠিক জানি না, আমার মনে হইতেছে ঠিক, যদি তোমার সাথে আমার ভাগ্য লেখা থাকে তাহলে আজকে বিয়ে হবে এবং কোনো সমস্যা হবে না। তখন আমার হীরা ভাই আবার ফোন দিল যে ওয়াফি সাক্ষী তো 2 জন লাগবে। তখন আমি ফোন দিলাম জুয়েলকে যে তুই আমার পক্ষ থেকে সাক্ষী হ, আমি বিয়ে করবো। না না বিয়ে করিস না, আমি আসতেছি আসতেছি, আমি বলছি আসার সময় না, তুই আসে সরাসরি কাজে বসে চলে যাবে, কাজে বসে আমি চিনি, আমি হীরা ভাইয়ের সাথে যোগাযোগ কর, ফোন হীরা ভাই তো চিনতো, মানে আমার একটা সার্কেল আছে সবাই সবাইকে চিনি। তারপরে পাসপোর্টের ছবি তুলে একদম আর্জেন্ট ফটো পরিষ্কার করে আমরা চলে গেলাম কাজে অফিসে, বিয়ে করলাম। আমি তখন আমার ফ্রেন্ডকে, আমার ফ্রেন্ড আমার মাকে জানালো যে আন্টি শান্তা বিয়ে করতেছে, আম্মু শুনে মানে কাঁদতেছে যে শান্তা কারে বিয়ে করতেছে, ওদের আদেশে যখন শুনতে আদেশ তখন আম্মু কান্নাকানি স্টপ, আম্মু জানে আমি ওর কাছে ভালো থাকবো। তারপর বিয়ে হলো, সবাইকে এটি করলাম। তো আমার মা আমাকে ফোন দিয়ে বলো তুই তোর বাবার এসে জানা বিষয়টা, তুই বিয়ে করছিস। চিন্তা করেন আমি কাজে অফিস হচ্ছে লালবাগ, বিয়ে করছি, মানে টিএসসি তো আমাদের একদম ভাইজা খাওয়া, টিএসসি টিএসসি থেকে থামলাম, আমার হাজবেন্ডকে বললাম যে এখন তো আমার বিয়ে হয়ে গেছে, এটা তো বাবাকে জানান লাগবে, নাহলে মার উপর প্রেশার পড়বে। বলছে কিভাবে জানাবি, আমি বলছি যে জানাবো, কাউকে চল হোন্ডা উঠ, কোনো হোন্ডা চালাতো, হোন্ডা উঠলাম, উঠে গেলাম বাবার মার্কেটের সামনে। বাবার মার্কেটের সামনে গিয়ে আমার কাঁধে ব্যাগ, আমার পাশে একটা ব্যাগ, সাইড ব্যাগ একটা, কাঁধের ব্যাগ একটা, যেহেতু কাপড় চোপড় নিয়ে হাতে বেরিয়েছে। ফোন দিলাম বাবা তুমি একটু মার্কেটের বাইরে আসো, বাবা আসলো, দেখলাম আমি একটা ছেলের হোন্ডা থেকে নামতেছে, যে জায়গায় আমার বাসার থেকে বেরোতে দেয় না, আমি হোন্ডা থেকে নামতেছে। ও মাই গড, মানে আমি বিজয় যে ভয় পাইতেছিল, আমার ভাই তো দেখছে আমি আসছি, ও তখন বাবার দোকানে মানে একটু যায় বাবাকে সময় দেওয়ার জন্য, ও দূর থেকে দেখতেছে আমি আসছি, ওর পা কাঁপা আরম্ভ হয়ে গেছে, তখন তো জানি আমি বিয়ে করে ফেলছি, আম্মু বাসা থেকে আল্লাহ আল্লাহ করতেছে, আমার ভিতরে কোনো ভয় নেই, বিয়ে করছি করছি, আমি তাহলে আটকাতে পারবো না। বাবা আসছে, বাবা জোড়া ধরলাম, বাবা আমি না বিয়ে করে ফেলছি। হ্যাঁ কারা বিয়ে করছিস, আমি সরে, বাবা ওকে চিনতো একবার দেখছে আর কি, আচ্ছা বিয়ে করছিস বাসা যা, মানে বাবা তো পুরো
স্তম্ভিত হয়ে গেছে, আসলে কি বলবে,
মানে কি থেকে আমি হঠাৎ করে বসে থাকি না, বাবা কি হয়ে গেছে,
মানে আপনি ভয়ে।
তারপরে বাবা বললো যে বাসা যায়, আমি না বাবা, তখন আমার শ্বশুর মানে আমার হাজবেন্ডের বাবা, আমার শ্বশুর হচ্ছে খুব অসুস্থ, খুবই অসুস্থ, মানে জানুয়ারি 1 তারিখে উনি অসুস্থ, 5 তারিখে আমার বিয়ে হয় জানুয়ারি 2010। তো বিয়ে হওয়া জানুয়ারি 5 তারিখে তখন আমার বাবা হাজবেন্ড বলো যে বাবা বাবা আঙ্কেল বলা, আবার বলো না বাবা, আঙ্কেল বলাই থেমে আবার বলো না বাবা, আমার বাবা তো অসুস্থ, আমি বউ নিয়ে বাসায় যাবো, দাঁড়াও দাঁড়া আমাকে আটকাল, বাবা আমাকে 2000 টাকা দিল, এটা তোর কাছে রাখ, কালকে সকালে আমি দেখবো তুই কই গেছিস। আমি ঠিক আছে আমি কোথায় গিয়েছি কালকে তুমি দেখো, আমি আজকে চলে যাই মার্কেটের, মানে দুই একজন বাবা বন্ধু যাও, তখন বাবার পাশে জড়ায় আসছে, তারাও ব্যাপারটা শুনে গেছে, বাবাকে ওরা সবাই বললো যে যাওয়ার হয়ে গেছে, মেরে শ্বশুর বাড়ি যেতে দেন, পরের ব্যাপার পরে দেখা যাবে। তো বাবা জিজ্ঞেস করলো যে এই ঘটনা কেন ঘটছে, তো বাবা বলছে যে ওর জন্য প্রস্তুত দেখা হইতো, এটা মানতে চাইতো না, ও নিজে পছন্দ করে বিয়ে করছে, দেখা যাক কি করি। মানে বাবা তখন পুরো হ্যাং। মজার বিষয় হচ্ছে যখন আমি বাবাকে বলে 2000 টাকা নিয়ে আবার হোন্ডা উঠি, তখন আমার হাজবেন্ডের হোন্ডা স্টার্ট নিয়ে বসে না, স্টার্ট নেয়ই না। মানে শীত, প্রচন্ড শীত, পেট্রোল ঠান্ডা হয়ে গেছে, অত টেনশন। আমি তো টেনশন করছি, এখন যদি মামারা বা চাচারা কেউ দেখে ফেলো, তাহলে দেখো বাসা যা, যেহেতু বাসার একদম কাছে বাবার দোকান, আমি তো আল্লাহ করছি কেউ যাতে না দেখে বাবার সামনে যাতে হোন্ডা স্টার্ট নেয়। আর আমার একটা বিষয় যে বাবা বলছে যেহেতু শ্বশুর বাড়ি যা মানে যাবে, হোন্ডা আধা ঘন্টা পরে হোন্ডা স্টার্ট নিয়েছে। ও মাই গড, আমি তো ভয়ে শেষ। তারপর হোন্ডা স্টার্ট নিয়েছে, ও খালি ইশারা করছে হোন্ডায় উঠ, আমি হোন্ডায় উঠে বললাম যে বাবা আচ্ছা কালকে সকালে দেখা হবে। মানে আমি ভিতরে কোনো ভয় নাই, শুধু একটা জিনিস কাজ করতেছিল, কেউ যদি দেখে না ফেলে তাহলে তো আটকাই দিবে। তারপরে বললাম তারপর উঠলাম হোন্ডা, হোন্ডা উঠে সীমন্তকে আবার করলাম ভাই আমি যাই, ও ও দেখি তখনও কাঁপতেছ। মানে ও বলছে তোর কত সাহস, তুই বিয়ে গেলে বাবার কাছে বলতে আসছো। আমি বলছি ভাই তুই ভয় পাইস না, আমি যাই বাসায়। আমার হাজবেন্ড আমার জান আমার বাসায় ফোন দিয়ে জানিয়েছে বোনই আসতেছে, আমার ঘরটা তো গোছায় রাখো, আমি আর ঘরে কখনো যাইনি। তো বাবাকে বাই বাই দিয়ে আমি চলে গেলাম। আমার হাজবেন্ড বলেছে চল আমরা রাজধানীর সামনে থেকে ডিম হাবার ডিম খাই।
বিয়ে করার পর ভয় লাগছে যেন হাবার ডিম,
হাবার ডিম খাবে, রাজধানীর সামনে গিয়ে হাবার ডিম খেলাম। ভয় লাগলো তো ঠান্ডা কিছু খাইতে হবে, বললাম হাবার ডিম চাই, শীতের মধ্যে গরম লাগবে। তো ডিম খাওয়া আমার বাসায় নিয়ে গেলো, আমার শাশুড়ি গেট খুললো, খুলে আমি তো খুব ভয়, আল্লাহ জানে কি হয়। প্রথম থেকে অনেক আদর করে, মানে ওই যে মেয়েটার সাথে অ্যাফেয়ার করতো ওই মেয়েটা সহ্য করতে পারতো না, মেয়েটা পছন্দ করতো না, ওদের জন্য ও দেখতে পারতো না, আমাকে খুব পছন্দ করে, আমাকে মিষ্টি চিনি খাওয়ায় মানে বরণ করে ঘরে তুলছে। আমার শাশুড়ি আমাকে মিষ্টি খাওয়াইলো, আমার শ্বশুরের সালাম করলাম, সালাম করার পরে বলছে আমাকে আগে দেখছে, বলছে ঠিক আছে তুমি সুখী হও, বলে আমি ঘরে আমার ঘরে পাঠাই দিল। ঘরে গিয়ে তো আমি মানে হতভম্ব, এত বই মানুষের ঘরে কেমনে আসে। আমার হাজবেন্ডের পুরো ঘর বই, আর শুধু একটা বিছানা আছে মানে একটা খাট আছে, আর আশেপাশে বই ছাড়া কিছু চোখে দেখা যায় না। খাটটা খুব পরিষ্কার, আর অকুবাবু যেহেতু ছেলে ব্যাচেলার, ওর জামা কাপড় সব স্ত্রী করে একদিকে ভাঁজ করা, আবাবুছিল সব একদিকে ভাঁজ করা, খুবই অগোছালো, কিন্তু সারা ঘরে বইগুলো শুধু গুছানো। মানে আমি আনুমানিক তখন ধরতে পারি ওর ঘরে 4000 বই, এত বই, মানে সে সংগঠন করে আমার অনেক আগে থেকে। তখন আমি প্রস্তুত ঘরে গেলাম, ঘরে গিয়ে আমার শাশুড়ি হীরার আংটি দিয়ে বরণ করে নিল, আমার হীরার আংটি শাড়ি টাড়ি পরে। তখন ওই সমস্যা জামাই বললো কি যে আমি আমার দেবর আসলো, বলছে আমি বিয়ের শুক্রানা নামাজ কিভাবে আদায় করা যায় সবার সামনে। আমি তো খুব লজ্জা হয়ে গেলাম যে সবার সামনে এটা বলা যায়। খুবই ফানি ফ্যামিলি, খুবই মজার ফ্যামিলি আমার শ্বশুর বাড়ির লোকজন সবাই। তখন আমার শাশুড়ি খুব হেজিটেশন করে এইভাবে ভাবে পড়তে হয়, আমার দেবর বলে দাঁড়াও আমি বই দেখে আসি কিভাবে পড়তে হয়। তো খুবই মজা। আমার ননাস, আমার ভাগ্নি আছে একটা, আমার ননাসের মেয়ে, আমার দুইটা ননাস, বড় ননাস আমাদের বাসায় থাকে আর ছোট ননাস থাকে উত্তরা, সবাই খুব ভালো, ছোট ননাসের দুই ছেলে মেয়ে, সবাই খুব ভালো, সবাই খুব মজার। তো আমি বাসায় এসে আম্মুকে ফোন দিলাম যে মা আমি আমি বিলিভ করতে পারতেছিলাম যে এমন একটা ফ্যামিলি তোমার বিয়ে হয়েছে। আম্মু তো কান্দছে, সত্যি ওরা অনেক খুব ভালো। আমি হ্যাঁ এখন পর্যন্ত দেখছি খুব ভালো, তার মানে ভবিষ্যতে খুব ভালোই থাকবে, আমি খুব ভালো থাকবো। তারপর যাই হোক বিয়েতে হলো খুব অ্যাক্সিডেন্ট, আমার বিয়েটা হচ্ছে অ্যাক্সিডেন্ট ম্যারেজ, লাভ ম্যারেজ জন্য সেটেল ম্যারেজ জন্য অ্যাক্সিডেন্ট ম্যারেজ, এটাই বলি সবাইকে।
এন্ড দ্যাট ব্রিংস ইওর লাক আই থিংক সো।
তারপর হচ্ছে যে বিয়ের পরে সবাই খুব সাপোর্ট দিল আমাকে, আমি থিয়েটার করা শুরু করলাম, মানে বিয়ে বাসায় জানা নেই যে আমি ব্যবসা করি। তো আমার হাজবেন্ড আমাকে বললো যে তুমি ব্যবসা করে এটা আমাকে জানান দরকার না, তুমি আগে থিয়েটারটা শুরু করি। আমরা ও বিয়ের পর আমার তুই করে বল, তুমি করে বললে আমার হেজিটেশন লাগতো, তুই করে বল। তারপর বিয়ের পর থিয়েটার করা শুরু করলো, পাশাপাশি হচ্ছে বিজনেসটা বাসায় না জানায় করতাম, পরে জানাবো, যেহেতু আমার হাজবেন্ড আমার সাথে আছে।
এখানে একটা বিষয় একটু লক্ষ্য করেন, বিশেষ করে একটা মেয়ের জন্য যদি এই কাজটা একটা ছেলে করতো একটা পরিবারে, তাহলে তাকে কতটা কংগ্রাচুলেট করা হতো, কতটা অভিনন্দন দেওয়া হতো, কতটা সহযোগিতা করা হতো। একটা মেয়ে শুধুমাত্র সদিচ্ছা এবং নিজের ইচ্ছা, না পেয়েছে বয়ফ্রেন্ডের কাছ থেকে সাপোর্ট, না পাচ্ছে তেমন একটা ফ্রেন্ডের কাছ থেকে সাপোর্ট না পাচ্ছে, ফ্যামিলির কাছ থেকে সাপোর্ট, এবং শ্বশুর বাড়িতে গেল সেখানেও গোপন রাখতে হচ্ছে যদি তারা ব্যাপারটাকে সহজভাবে না নেয়, এবং তারপরও মনের শুধুমাত্র একান্ত ইচ্ছা দিয়ে সে কিন্তু একের পর এক এগিয়ে যাচ্ছে, এবং এগিয়ে যাওয়ার গল্প যেখানে সে দাঁড়িয়েছে সেটা নিঃসন্দেহে আমাদেরকে অনেক বেশি অবাক করবে। এটাই হচ্ছে আমাদের আজকের হ্যালো 8920 লেসন। ওকে, আমরা আগে
তারপর আমার হাজবেন্ডও সাপোর্ট করলো আমাকে যে আমি তোমাকে অবশ্যই, তোরা অবশ্যই সাপোর্ট করব, তুই আগা। তখন আমি বললাম 2010 বিয়ে হয়, তখন আমি বললাম যে একটা মেলা করা যায় কিনা দেখো, তো আমার যে প্রোডাক্ট গুলো অনেকে তো জানে না প্রোডাক্ট গুলো বানাই, তখন বলছে তুই একটা দুটো প্রোডাক্ট নিয়ে কি মেলা করবি। ওর হাজবেন্ড বললো যে, আমি বললাম যে আমি তো এত জায়গা যাই না, এখন বিয়ের পরে কিভাবে এত জায়গায় যাবো। বলছে তোর কোথাও যাওয়া লাগবে না, আমি তোর সব জোগাড় করে দেবো, তুই ঘরে বসে প্রোডাক্ট বানাবি।
আচ্ছা,
প্রয়োজনে যে বাড্ডা যাবি, মানে বাড্ডা থেকে সীমান্তকে ডেকে নিয়ে আসবে, ঘরে বসে প্রোডাক্ট বানাবে।
ওকে,
তো বিয়ের পরে তো অনেক অনেক কাহিনী তো বললাম, আরো অনেক কাহিনী আছে। পরের দিন বাবা আসলো মিষ্টি টিষ্টি নিয়ে, পরে মানে ই হলো 3 মাস পরে আমার এই আবার একটা গেট টুগেদার হয়। এটা একটা এই হয়
অনেক মানে হ্যাসল ফেরে গিয়েছে ব্যাপারটা বলা যেতে পারে,
একদম কোনো হ্যাসল কোনো সমস্যা নেই। আমার শাশুড়ি শ্বশুর খুব ভালো মানুষ, আমার বাবা মা খুব সহজ ব্যাপারটা মেনেছে, এবং খুব সহজভাবে এবং খুব ইয়ে ভাবে আমার ধুমধাম করে আমার পড়া উঠাই দিয়েছে।
ওকে, বাহ।
তখন আমি 3 মাস পর চিন্তা করলাম যে আমার হাজবেন্ড বললো একটা মেলা করা যায় কিনা দেখো, তো মেলা করলে তো বাসা সবাই জানা যাবে। আমি জানো আমি তো কোনোদিন বাধা দিবে না, সাপোর্ট দিবে, আমার শাশুড়িকে আমি বলতাম। তখন যে ঠিক আছে তাহলে এটা দিয়ে শুরু হোক, কোনো সব কিছু অ্যারেঞ্জ করে এনে দিল, আমি আবার বিয়ের যাদের যাদের প্রোডাক্ট দিতাম তাদের থেকে প্রোডাক্ট দিই, এবং একটা মেলা করলাম 2010-এ বাংলা একাডেমিতে। প্রতিদিন মানে প্রতিদিন সেল করতাম, এটা আমার কোনো ওয়ার্কার ছিল না, ওই যে কয়েকজন ওয়ার্কার, তখন তো শ্বশুর বাড়ি থেকে বেরোয়া সম্ভব না, ওই আম্মুকে ফোনে বলে বলে যতটুকু করতে পারতাম, আমার হাজবেন্ড ডোলাই গিয়ে বাড্ডায় থেকে ওগুলো নিয়ে আসতো। এই লোকটা আমার হাজবেন্ড এত বেশি পরিশ্রম আমার পিছনে দেয়, মানে অবাক করা যে একটা মেয়েকে একটা হাজবেন্ড যদি এই পরিমাণ হেল্প করে তাহলে একটা মেয়ের পক্ষে সামনে আগা যাওয়া কোনো ব্যাপার না। মানে সম্পূর্ণ সাপোর্ট, ফ্যামিলি কোনো কোশ্চেন করতেছে ও অ্যান্সার করতেছে, আমাকে প্রোটেক্ট করতেছে, আবার আমাকে যখন ওর ব্যাপারে কোনো ই করতেছে ও কেন এটা কেন করে থিয়েটার করলো টাকা দেয়, তখন আমি বলছি আমি করুক না, নিজের শান্তির জন্য কিছু করা লাগে। ওরে আমি আবার আমি থিয়েটার অফ করে আবার ওরে পাঠাইতাম, আবার ও কোনো কোথাও গেলে আমার নিয়ে যেত, মানে বিষয়টা হচ্ছে এরকম, দুজন দুজনে ম্যানেজ করা বা আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে খুব ভালো। তখন ও আমাকে মেলা করার পরে দেখলাম প্রচুর সেল হচ্ছে, আমার হাজবেন্ড রাতে ঘরে প্রোডাক্ট বানাচ্ছে আমিও বানাইতেছি, তখন প্রোডাক্টটা মানে খুব বেশি সারা পেলাম। তখন আমার হাজবেন্ড চিন্তা করলো যে থাক আমার দোকান নেই, আমার নিজেদের ব্র্যান্ড করবো।
আচ্ছা,
তো নিজেদের ব্র্যান্ড হিসাবে প্রথম তখন আমার গাছ লাগানোর একটা দোকান নেই, যেমন বাচ্চা এগুলো না, আমি বেবি যখন ই হয়ে গেছে আমি নিবই, আমার জীবনে এত যুদ্ধ করতে যদি পারি তাহলে আমার বেবিকে নিয়ে আমি যুদ্ধ করতে পারবো, যদি আমার মা আমাকে নিয়ে যুদ্ধ করতে পারে আমি আমার বেবিকে নিয়ে যুদ্ধ করতে পারবো। দেন আমি বেবি হয়, বেবি পেটে ওই অবস্থায় আমি একটা প্রতিষ্ঠানের দিকে আগাই, মানে আমার বিমূর্ত বিমূর্ত যখন, তখন প্রতিষ্ঠানের নাম ওইভাবে দেওয়া হয়নি, দোকানের নাম চিন্তা করছি বিমূর্ত নামে একটা প্রতিষ্ঠান আমি খুলি। তারপরে আমার বেবি হয়, বেবি হওয়ার পর বেবির নাম রাখি বিমূর্ত, ওই হচ্ছে আমার বিমূর্ত।
মানে প্রতিষ্ঠানের নাম অনুসারে আপনার বেবির নাম নাকি না বেবির নাম অনুসারে?
বেবির নাম অনুসারে প্রতিষ্ঠানের নাম, প্রথমে এটা ছিল মানে একটা কারুশিল্প প্রতিষ্ঠান নামে, তখন যখন আমি নিজেদের ব্র্যান্ডের চিন্তা করি তখন আমার বেবি হয়ে যায়। বেবি হওয়ার পর আমি চিন্তা করি যে আমার ব্র্যান্ডের নাম আমি বিমূর্ত দিব, বিমূর্ত কেন, আমার হাজবেন্ড আমার গান গাইতেছিল বিমূর্ত রাত্রি আমার, আমি বলছি যে আমি তো তখন প্রেগনেন্ট, আমি বলছিলাম যে বিমূর্ত যা ছেলে হোক আমি হোক আমার সন্তানের নাম বিমূর্ত হবে। তখন আমি বললাম যে ঠিক আছে, তখন বেবি তখন আমার হাজবেন্ডই ব্যবসাটা যতটুকু পারে দেখছে, দোকানগুলো মোটামুটি একটু চালানোর চেষ্টা করছে, তখন টুকটাক মেলা করতাম, ওই আমার ভাই গিয়ে মেলায় বসতো বা আমার হাজবেন্ড গিয়ে মেলায় বসতো, আমি তো ঘর থেকে বেরোতে পারতাম না সহজে। কিন্তু ওই প্রেগনেন্ট থাকাকালীন অবস্থায় যখন আমি আর 2 মাস, তখন আমার হাজবেন্ড আমার চিন্তা করলো যে মার্কেটিং এ না পড়ে চারুকলা ভর্তি করে দিবে, এখন তো মেইন চারুকলা ভর্তি হওয়া যাবে না, তখন ওই ইউরো চারুকলা আমাকে ভর্তি করে দিল, যদি মার্কেটিং এখন কষ্ট করে না যায় তো ইউরোটা শুরু কর, বেবি হওয়ার পর এটা নিয়ে রান করবি। তো যেহেতু আমি ডিজাইন নিয়ে পড়তেছি আমাকে ডিজাইন সেক্টরে ঢুকাই দিল, সম্পূর্ণ চারুকলা আমি পেইন্টিং এ ভর্তি হয়ে গেলাম,
সেই চারুকলায় পড়া হলো, তাহলে
চারুকলায় পড়া হলো, এবং আমার শুধু মানে আমার হাজবেন্ডের কারণে সে আমাকে ভর্তি করে দিল, বলতেছে যে তুমি ডিজাইন নিয়ে চিন্তা করো, তুমি এখানে পড়ো দেখো কি পারো। ফার্স্ট সেমিস্টার চলাকালীন অবস্থায় আমি বেবি নিয়ে বাসে যাতায়াত করতাম, বেবি পেটে নিয়ে, নট বেবি তখন হয় নাই আমার, বেবি পেটে নিয়ে যখন 9 মাস তখন আমি ভার্সিটি গেছি, গিয়ে ফার্স্ট সেমিস্টার খুব কষ্টে আমি ফিল মানে পুরোপুরি করে ফার্স্ট সেমিস্টার করে সেকেন্ড সেমিস্টার যাওয়া রাখলাম না, ড্রপ অ্যাপ্লিকেশন ফেলে যে আমি সেকেন্ড সেমিস্টার আবার এক বছর পরে শুরু করব। ওই 9 মাসের সময় বন্ধ হয়, ঠিক তার 18 দিন পর আমার বেবি হয়। ওই অবস্থা, আমি কিন্তু পড়াশোনাও বন্ধ করি নাই, আমি ব্যবসাও ক্লোজ করি নাই, আমার হাজবেন্ডে আমার ব্যবসা দেখছে, পড়াশোনাটা আমি অনেক কষ্ট, ও আমাকে যেদিন দেখতো বাসে যেতে পারতেছে না আমাকে নিয়ে দিয়ে আসতো হোন্ডায় করে। তো যা চলাচল করো, সবাই বলতো যে বেবির ক্ষতি হয়ে যাবে, তুমি যে এখন ওই অবস্থা না চলাচল করতেছো। তারপরে আমি বন্ধ হইনি, আমি ওই 9 মাস যখন আমার বেবি পেটে তখনও আমি রান করতেছি। তো খুবই মানে ইয়া করে করতাম, কমপ্লিট করার পরে তারপর বেবি হলো। বেবি হওয়ার পরে আমার হাজবেন্ড বললো যে এখন আর কোম্পানি আমরা কারো শিল্প নামে রাখবো না, আমার মেয়ের নাম বিমূর্ত, বিমূর্ত দিয়ে আমি শুরু করবো।
মেয়ে হলো,
মেয়ে হলো, ওই দিয়ে শুরু করলাম। ওর নামে প্রথমে বিজনেস এর নাম ব্র্যান্ডিং করলাম বিমূর্ত নামে।
গাউসুলা জমি আপনাদের দোকান?
হ্যাঁ, গাউসুলা জমি দুইতলা আমার দোকান ছিল তখন।
ওকে,
তো দোকান ছিল, তো বিমূর্ত যখন হলো আমি হঠাৎ করে একটা অফার পেলাম, নিচতলা একটা দোকান খালি হয়েছে।
আচ্ছা,
দুইতলা এত চাহিদা ছিল না, নিচতলায় চলে আসলাম। ও মেয়ে, আমার মেয়ে আমার জন্য অনেক লাকি, আমি আমার মার জন্য লাকি হয়তো, আমার মেয়ে আমার মা বলে যে তুমি আমার জন্য অনেক লাকি, তোমাকে নিয়ে আমি অনেক রাগাইছি, আমার মেয়ে আমার জন্য অনেক লাকি। তো হওয়ার পর আমি একের পর এক একটা মানে কাজের প্রতি আগাই, ওকে কোলে নিয়ে আমি কাজ করতাম। তখন আমার ওই ওয়ার্কার বাদার ওয়ার্ক 6 জন ওয়ার্কার, আমার মা, আমার ভাই, আমার হাজবেন্ড সবাই আমাকে হেল্প করতো। আর তারপরে ওর কোলে নিয়ে দুলাইতাম আর ওদের আঠা দিয়ে কাজ করতাম, বিষয়টা এরকম ছিল। তারপরে আমি আস্তে আস্তে আবার কলেজ যাওয়া আরম্ভ করি, আবার রান করা আরম্ভ করি, এবং ওকে ও যখন 40 দিনের তখন ওরে নিয়ে আমি আবার কলেজ যাওয়া শুরু করি কোলে নিয়ে। ওই যে একটা ব্যাগ থাকে না কোলে বাচ্চা গিরি করা যায়, ওটা নিয়ে আমি ওরে নিয়ে ভার্সিটি চলে যেতাম, ভার্সিটিতে ওরে কোলে নিয়ে ক্লাস করতাম। তখন আমার মা বলতো যে যেদিন মা আসতে পারতো বাসায় ওদিন মা আম্মু রাখতো, যেদিন না রাখতো তাদের মধ্যে নিয়ে চলে যেতাম। এখন আজকেও এখানে আসার সময় আমার বাচ্চা খুব কান্নাকাটি করছে, মা আম্মু আমি তোমার সাথে যাবো, কারণ ও ছোটবেলা থেকে আমার সাথে চলে অভ্যস্ত। তখন দেখা গেল যে ওরে নিয়ে ক্লাস করতাম, আবার কাজ সবকিছু করে আমি চিন্তা করলাম যে আমার একা তো আমার হাজবেন্ডের পক্ষে আমার পক্ষে ব্যবসা দেওয়া কোনো সম্ভব না। তখন আমি বাড্ডায় মানে অজপাড়া গা ওটা একটা বাড্ডার একদম ভিতরে কিছু ওয়ার্কার তৈরি করলাম। তারপর আমার প্রোডাক্টের ওই একটা দুইটা, প্রথমে ছিল কি কার্ড, তারপর হলো অ্যালবাম, এখন আমার এই একটা দুইটা করে প্রোডাক্টের কনসেপ্ট সব নিজের কাছ থেকে আসতো, আমি সব নিজে থেকে তৈরি করছি, পেন হোল্ডার, পকেট স্ট্যান্ড সব নিজে থেকে করতাম। আমার হাজবেন্ড আমাকে হেল্প করতো, ম্যাটেরিয়ালস গুলো কাজ করে যেত, এবং ও কিছু কনসেপ্ট দিত যে এটা দেখতে করতে পারিস কিনা, আর আয় আমরা একটা ফটো ফ্রেম তৈরি করি। ওই যে অনুপ্রেরণা, আমার মা বলতো হ্যাঁ ও যখন কোথাও তুমি করো, অনুপ্রেরণা এবং শক্তি সবই আমার হাজবেন্ডের। এটা 2010-এর কথা, 10-11-তে আমার মেয়ে হলো, 11-তে প্রোডাক্টের ব্র্যান্ডিং আমি বিমূর্ত নামে বাংলাদেশে আসলো। তারপরে আমি আস্তে আস্তে চারুকলা পড়া শুরু করলাম এবং প্রোডাক্টগুলো আমার দোকানে সেল হইতো এবং আদি সুপার মার্কেটে সেল হইতো।
ওকে,
গাছলা জমি আমার দোকানে সেল হইতো, আমার আদি সুপার মার্কেটে
দুটো দোকান গাছলা জমি।
হ্যাঁ, তারপর আমাদের কিছু যাত্রা, যেমন যাত্রা একটা প্রতিষ্ঠান, আইডিয়া ক্লাস একটা প্রতিষ্ঠান, এইসব জায়গা থেকে আমি যাত্রায় কিন্তু যাইনি।
দেশি ব্র্যান্ডে যাত্রা কিন্তু অনেক সফল একটা নাম, আপনারা নিশ্চয়ই যারা যাত্রা থেকে কেনাকাটা করেন তারা জানবেন, যাত্রা, আড়ং, হ্যাঁ, এবং আজি সুপারে যারা যান, এগুলো অনেক এখন মানে কি বলা যেতে পারে, এগুলো বাংলাদেশে এখন বাঙালি জাতীয়তা বোধের সাথে অনেক বড় একটা ব্র্যান্ড হয়ে গিয়েছে। হ্যাঁ বলুন।
তবে আমি আমার হাজবেন্ড মিলে যাত্রায় প্রোডাক্ট দিলাম, যাত্রায় প্রোডাক্ট দেওয়ার পরে ওরা আরো বেশি প্রোডাক্ট নেওয়া আরম্ভ করলো।
আচ্ছা,
তখন আস্তে আস্তে দেখলো অনেক জায়গা থেকে আমার প্রোডাক্টের অর্ডার আসতেছে। তখন আমি 2011-তে আমারও মেলা করি, মেলা করার পর আরো কিছু বায়ার পাই, মেলা করতে করতে 2012-তে আমি ফার্স্ট বাণিজ্য মেলা করি এবং সেখানে আমি মানে অভূতপূর্ব সাড়া পাই যে এই প্রোডাক্টটা মানুষ এত চিনে, এই যে হ্যান্ডমেড পেপার একটা প্রোডাক্ট, এটা কি খুবই শৌখিন প্রোডাক্ট এবং ন্যাচারাল। আমি তো ধরেন ধানের কুড়া, ঘাস এগুলো থেকে পেপারটা তৈরি হয়, এগুলো দিয়ে আমি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস মাধ্যমে কাজটা শুরু করি এবং ন্যাচারালি প্রোডাক্ট তৈরি করি।
আচ্ছা,
এবং এটা মানুষ নিয়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, প্রাইস কম। আমার প্রোডাক্টে সবচেয়ে মজা করেন 20 টাকা থেকে শুরু করে 800 টাকা দামের প্রোডাক্ট আছে।
আচ্ছা,
এই 20 টাকা থেকে 800 টাকার মধ্যে যে প্রোডাক্ট গুলো এগুলো খুব রিজনেবল প্রাইস। হ্যাঁ, মাল্টিপল প্রোডাক্ট
কি কি বানাতেন আপনি ওই সময়?
আমি ওই সময় আমার প্রোডাক্ট গিয়ে দাঁড়া, আমি ফটো অ্যালবাম 8 ধরনের আর অ্যালবাম হচ্ছে 4 ধরনের, তারপর কার্ড হোল্ডার, পেন স্ট্যান্ড, জুয়েলারি, কিছু জুয়েলারি তৈরি করি আমি কাগজ দিয়ে।
ও মাই গড,
ওটা হচ্ছে ফার্স্ট আমি তৈরি করি, কিছু জুয়েলারি তৈরি করলাম, ল্যাম্পশেড,
ল্যাম্পশেড, আচ্ছা,
আমার ল্যাম্পশেড আর অ্যালবাম, এই দুটো সবচেয়ে বেশি রানিং প্রোডাক্ট আমার।
এগুলো সম্পূর্ণ নিজস্ব ডিজাইন,
সম্পূর্ণ নিজস্ব, নিজস্ব কনসেপ্ট। এই কনসেপ্ট গুলো আমাকে কেউ দেখা দেয় না, আমার কোনো শিক্ষা গুরু নাই, ওই মাকে দেখছি নকশিকাতার কাজ করে, বা আস্তে আস্তে নিজে চিন্তা করে
নিজের মতো করে ডেভেলপ করে
ডেভেলপ করে, যেহেতু আমি চালু করলাম আমার তো কাগজ নিয়ে কাজ করতে হচ্ছে, সেহেতু আমি কাগজ নিয়ে আগাচ্ছি।
আচ্ছা,
এবং শুধু কাগজ তো চলে না, হ্যান্ডমেড পেপার যেটা হাতে তৈরি কাগজ, আমার কথা হচ্ছে টোটাল আমি হ্যান্ডমেড নিয়ে আগাবো, যেহেতু আমার দুঃস্থদিনের কাজ করার ইচ্ছা, ওদেরকে আমি কনসেপ্ট দিবো, প্রোডাক্ট দিবো, ওরা তৈরি করে আমার দিবে, তাদের সাথে ওদেরও ইনকাম হবে, আমারও উপকার হবে। তারপর আমি যখন 2012 বাণিজ্য মেলা করি, বাণিজ্য মেলার পর আমি এসএমই মেলা করি, এসএমই মেলা এবং বিসিক এর মেলা, বিসিক এর যেহেতু বাংলা একাডেমি মেলাটা ছিল এবং এসএমই, তখন ওরা চিন্তা করলো যে এই মেয়ে, মানে আমার বয়স তখন খুব অল্প, আমার আমার বয়স হচ্ছে 23 বছর বয়স, একটা মেয়ে এত ক্রিয়েটিভ চিন্তা করে, তখন বিসিক থেকে আমার ফার্স্ট একটা পুরস্কার দেয়।
কত সালে পেলেন এটা?
এটা 2012
2012 সালে বিসিক থেকে আপনি একটা
পুরস্কার পেলাম, ওই যে বাংলা একাডেমির মাধ্যমে, মেলার মাধ্যমে পুরস্কার পেলাম, এবং তারা বলতে যে পুরস্কারটা হচ্ছে আমার সবাইকে ম্যানেজ করে চলতো, একজনের বউ, আমার শাশুড়ি, আমার শ্বশুর ওই 2010 আমার বিয়ের 21 দিন পর মারা যায়। আমার শ্বশুরের মানে তখন খুবই বিপদ ছিল, আমি আমার শ্বশুরকে 21 দিন পেয়েছি, 21 দিনের মধ্যে আমি তার যে পরিমাণ ভালোবাসছি, তারা আমার শাশুড়ি বিয়ে হয়েছে 36 বছর, তার তো ভালোবাসা অনেক বেশি। তো আমার শ্বশুর তখন এই স্ট্রাগলের মধ্যেই আমি বের হয়ে আসি, আমার হচ্ছে যেহেতু একটা হয়ে গেছে, সেহেতু আমি আমার হাজবেন্ডকে নিয়ে সামনে আগাই। আমার শাশুড়ি প্রমিস করলাম, আমি আমার আজকে আমার হাজবেন্ডের দোকান একটা, সেটা আমার প্রোডাক্ট দিয়ে হোক আর যার প্রোডাক্ট, ওর প্রোডাক্ট নিয়ে এখন হচ্ছে দোকান একটা, আমি এই দোকান তিনটায় দাঁড় করাবো, আমার হাজবেন্ড এই পর্যায়ে থাকবে না। আমার দেবর হচ্ছে ব্যাংকে জব করে, তো আমার শাশুড়ির দুঃখ যে আমার বড় ছেলে তো ব্যাংকে জব করছে না, আমি বলছি যে ও ব্যাংকে জব করে না কিন্তু ও ব্যবসা নিয়ে অনেক দূর আগায় যাবে, আমি আপনি চিন্তা করেন না, এই লাইবিলিটি আমার, আমি ওর সামনে আগে নিয়ে যাবো। আমার হাজবেন্ডের সাপোর্ট আমি পাচ্ছি, আমি ওর সাপোর্ট দিবো। তো আমার শাশুড়ি আমার মধ্যে একটা বিশ্বাস দেখলো যে না, ও অন্তত আমার ছেলেদের এই এটা করবে। সবকিছু মিলিয়ে ঝিলে দেখা গেছে যে যখন আমি মেলা করি, ওই পুরস্কারটা পাই, আলটিমেটলি আবার এসিএ ফাউন্ডেশনের একটা পুরস্কার আমি পাই, মানে হচ্ছে যে বেস্ট নারী উদ্যোক্তা পুরস্কার। তারপর হচ্ছে ডিসিসিআই এর একটা পুরস্কার পাই আমি, সেটা হচ্ছে 2014 2014 তখন আমি পুরো দমে মেলা করি, এবং 2014 দেখলাম যে মেলা এত সারা, এত বায়ার, তখন আমার লক্ষ্মীবাজার যে আমার বাসা, ওইখানে আশেপাশে প্রচুর স্কুল কলেজ, 36টি স্কুল কলেজ, ওখানে যদি আমি একটা দোকান খুলতে পারি, তাহলে আমার প্রোডাক্ট গুলো আমার এলাকার মানুষও পেলো। তখন আমি লক্ষ্মী বাজার একটা দোকান খুললাম, আলটিমেটলি কিন্তু আমার দোকানের সংখ্যা গিয়ে তখন তিনটায় দাঁড়াইছে, আমার দোকানের সংখ্যা তখন গাছলাজমে দুইতলার টাইম অফ করে দেয়, কারণ ওখানে এত মানুষ যায় না, নিচতলা যাচ্ছে। তারপর নিচতলাটা লক্ষ্মী বাজারের দোকান আর আমার হাজবেন্ডের দোকান,
টোটাল তিনটা
দোকান হলো। তখন আমার শাশুড়িকে আমি দিয়ে উদ্বোধন করালাম আমার দোকান, যেহেতু তার ইচ্ছা ছিল তার ছেলের মানে সামনে দিকে আগাবে, আমার মায়ের ইচ্ছা ছিল আমার মেয়ে কিছু করবে।
তখন কর্মচারী কতজন ইনভলভ আপনার?
আমার তখন ওয়ার্কার ছিল হচ্ছে 35 জন,
সারাদিন কাজ করছে আপনার এখানে?
সারাদিন কাজ করছে। ওকে, তো আর কিছু মেয়ে 35 জন সারাদিন কাজ করছে, আর কিছু মেয়ে যারা হচ্ছে বাড়িতে বাড়িতে আমি কাজ পৌঁছে দিতাম, তারা হচ্ছে বাড়িতে বসে কাজ করতো,
করে আপনি জাস্ট সেই প্রোডাক্টটা বুঝে নিতেন, সে অনুযায়ী তাদেরকে পে করে
দিতাম। তারপর হচ্ছে ওরা আমার দোকানটা, আমি লক্ষ্মী বাজার দোকান নেওয়ার পর ওরা চিনেই নেই এটা কি, যখন শুরু হল পেপার দিয়ে এত সুন্দর আইটেম তৈরি করা যায় এবং এটা গ্রহণযোগ্য, দাম কম, আমরা এটা ইউজ করতে পারি, আমরা এটা গ্রহণ করতে পারি, তখন ওটা গ্রহণ করলাম আমি লক্ষ্মী বাজার। আমার এখন এই সময়কার আমার লক্ষ্মী বাজার সেল হচ্ছে পার ডে 15-20 হাজার টাকা
পার ডে,
আর গাছ বাজারের সেল পার ডে 8-10 হাজার, আর যখন অকেশন চলে যেমন পয়লা বৈশাখ, ভ্যালেন্টাইন, তখন সেল এটা 15-20 হাজারে গিয়ে দাঁড়ায়। তো আমি দুটা দিয়ে চলতেছি। তা আর হচ্ছে আমার ইচ্ছা হচ্ছে এই 2014 যখন আমি এসএমই পুরস্কারটা পাই, তখন আমার ইচ্ছা হচ্ছে যে আমি পুরো বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে গিয়ে একটা টিম তৈরি করব, যারা হচ্ছে আমার এই কাজগুলো করবে।
ওকে,
তখন আমার ইচ্ছাটা আরম্ভ হলো যে আমি সারা বাংলাদেশে ছড়া যাব।
2014
শেষের দিকে আমাকে বাংলাদেশ ব্যাংকের সুকুমল সিংহ স্যার ডাকে যে আপনি কি বিমূর্ত বাফে, আপনাকে আপনি আমার সাথে ব্যবসা দেখা করেন। তো আমাকে স্যার দেখেছিল প্রথম হচ্ছে ডিসিসিআর একটা প্রোগ্রামে, মানে আমি খুব মানে প্রতিবাদী কথা বলতে পছন্দ করি, তো ডিসিসিআর একটা প্রোগ্রামে আমাকে আমি এমটিবি, আমি যেহেতু এই যে 1200 টাকা থেকে আরম্ভ করছি, আমার বিজনেস তখন গিয়ে দাঁড়াইছে হতেছে 15 লাখ টাকায়,
15 লাখ টাকা
থেকে 20 লাখ, যখন আমি 50 লাখ টাকার একটা চেয়েছিলাম, লোন চেয়েছিলাম সিসির মাধ্যমে, লোন ছাড়া তো আমি আগাইতে পারবো না। আর আমার যে আত্মীয় স্বজনরা আছে তারা আলটিমেটলি আমার সাকসেস না দেখলে তারা আমাকে হেল্প করবে না। আর আমার কথা হচ্ছে আমি কারো হেল্প নিব না, যদি আগাই নিজের চেষ্টায় আগাবো এবং এক্ষেত্রে আমাকে হেল্প করতে পারে একজন মাত্র ব্যাংক। তখন আমি ডিসিসিআই মাধ্যমে প্রথম 2000 এন্টারপ্রেনিয়র ছিল তখন ডিসিসিআই, আমি হচ্ছে ফার্স্ট এন্টারপ্রেনিয়র, আমার এই প্রোডাক্ট নিয়ে আমি প্রথমে স্থান থাকি ওদের। তখন ডিসিসিআই আমাকে পুরস্কার দেয়, পুরস্কারের পাশাপাশি আমাকে এমটিভি 15 লাখ টাকার একটা চেক দেয়। আমি চেয়েছি ওদের কাছে 50 লাখ টাকা।
তখন কোন টিভি, কোন টিভি,
টিভি না, মিউচুয়াল
ট্রান্সফার, ও মিউচুয়াল ট্রান্সফার, আচ্ছা এমটিভি, হ্যাঁ
এমটিভি আমাকে 15 লাখ টাকার একটা চেক দেয়। আমি তো ডিনাই করি, আমি বলছি আমি 15 লাখ টাকা নিয়ে, আমার এখন বিজনেস আছে 15 লাখ টাকায়, আমি 15 লাখ টাকা নিয়ে কি করবো, আমার অন্তত 50 লাখ টাকা দরকার যেটা দিয়ে আমি সামনে আগাইতে পারি। তখন আমি ওদের সবাইকে বললাম যে ব্যাংক গুলোকে আমি 5 টাকা চাই, ব্যাংক গুলো আমাকে দেখ চাইরা না, ওটা তো আমার কোনো লাভ নাই। 5 টাকা যদি 3 টাকাও দেয়, যদি বলে 5 টাকা দেয় আপনাকে 3 টাকা দিলাম, ওইটা নিয়ে আপনার চলেন, এটা একটা কথা এসে দাঁড়ায়, কিন্তু চাইরা না দিয়ে আমি কি করবো, আমার চাইরা না বিজনেস আছে এখন,
সেটাই।
তখন আমি নিলাম না, ডিনাই করলাম। তো স্যার আমাকে প্রথম টার্গেট করলো যে এই মেয়ে কিছু করতে পারবে, এবং ভয় বড় মানুষের সামনে আমি বললাম যে ব্যাংক যদি হেল্প, ব্যাংকের কাছে আমরা যাই হেল্পের কারণে, ব্যাংকের আমাদের হেল্প করা প্রয়োজন। এবং আমাকে যখন দর্শকরা প্রশ্ন করলো আপনি এই কথা সবার সামনে কেন বললেন, আমার সেটা আমার, আমি একজন যদি দাঁড়ায় প্রতিবাদে সবাই আসবে, আমার বিশ্বাস এটা। ওই তো ছোটকালের একটা ঘটনা আমি একটু আগে বলেছি যে একজনের বিপক্ষে যদি আমরা 3 জন দাঁড়ায় যাই তখন একজনের কিছু করার থাকে না। তো স্যার আমাকে চুজ করলো, চুজ করার পরে ডিসিসিআই ওই ইসের মাধ্যমে আমাকে অ্যারেঞ্জ করে আমরা ডিএনআই করলাম। তারপরে স্যারের কাছে গেলাম, স্যার আমাকে ডাকলো তো স্যার একটা সংগঠন করবে, সংগঠনের নাম হচ্ছে IMSME অফ বাংলাদেশ। বাংলাদেশের একজন মেম্বার হিসেবে এই IMSME অফ বাংলাদেশের কাজ হচ্ছে, ওই যে আমার একটা ইচ্ছা সারা বাংলাদেশে আমি উদ্যোক্তা তৈরি করবো, আমি বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ, এটা আমি উন্নত, আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি এটা
করবো,
মানুষরা আমি একটা কাজের জায়গা করে দেবো, একটা ঠিকানা করে দেবো। তখন স্যার আমাকে সিলেক্ট করলো, এখন আমি IMSME অফ বাংলাদেশের মেম্বার, এবং আমার IMSME অফ বাংলাদেশ চেষ্টা করতেছি সারা বাংলাদেশে আমার কিভাবে উদ্যোক্তা তৈরি করা যায় এটা আমার ইচ্ছা, এবং আমাদের 16 জন মেম্বারের বিভিন্ন জনের বিভিন্ন ইচ্ছা আছে যেটা ওরা ফিল আপ করবে, কিন্তু আমার ইচ্ছা আমি IMSME অফ বাংলাদেশের মাধ্যমে খুব সহজে ই করতে পারবো। তো স্যার এটা এটা স্বপ্ন আমি দেখে স্যারের সাথে আমি শেয়ার করছি, তো স্যার বলছে যে এটা সম্ভব, তুমি এটা আমাদের সংগঠনের মাধ্যমে করতে পারবো। তো আমি একটা ওয়ে পেয়ে গেলাম আমার আরেকটা স্বপ্ন পূরণে। এবং 2014 শেষের দিকের কথা এটা, 2015 স্যার আমাকে সদস্য করে নিয়ে আমাদের মেম্বার, আমরা এখন কাজ করতেছি অলরেডি। আর 2015 এসে যখন আমার 15 লাখ টাকার ওই যে লোন সেশন হইলো ওইটা 50 লাখ গিয়ে দাঁড়াইছে, ঠিক আছে। এই টুকটাক টুকটাক লোন জোগাড় করতে আমি ব্যবসা লোন দিয়ে ক্রিয়েট করেছি, আমার আমার নিজের কিছু পুঁজি আছে, এবং সবকিছু মিলে এই যে টাকা গুলো পেয়েছি সবকিছু মিলে আমার ব্যবসা গিয়ে এখন দাঁড়াচ্ছে 1.5 কোটি টাকায়।
1.5 কোটি টাকায় 1200 টাকার জিনিস এখন 1.5 কোটি টাকা।
1.5 কোটি টাকা, এটা হচ্ছে আমার অ্যাচিভমেন্ট, আমি এটা পেয়েছি, আমি কষ্ট করেছি আমি পেয়েছি, আমাকে ব্যাংক গুলো হেল্প করেছে। আলটিমেটলি ব্যাংকের ব্যাংক কে আমি ওদিন বলছি যে আপনারা যদি আমাদের হেল্প না করেন আমাদের এগাতে আগাতে পারবো না। স্বামী বলেন, বাবা বলেন, মা বলেন, একজন বস বলেন, যেই বলেন, সবাই কিন্তু টাকা চায়। আপনারা যদি আমাকে টাকা দিয়ে হেল্প না করেন তাহলে আমি টাকা আর্ন করবো কোথার থেকে? আপনারা আমাদের ওয়েগুলো করে সুযোগ করে দেন, আমরা যাই, আমরা করি। এবং এই এই যে 1.5 কোটি টাকা এখন ফাইন্যান্স, এটা কিন্তু শুধু আমি একা ভোগ করতেছি না, এই যে ব্যবসা আমার ওয়ার্কার এখন 65 জন, আমার শুধু হ্যান্ডমেড পেপারের উপর ওয়ার্কার হচ্ছে 65 জন, আমি পাশাপাশি শতরঞ্জির ব্যবসা করতেছে, শতরঞ্জি রংপুর থেকে তৈরি করে নিয়ে আসতেছে, রংপুরে আমার নিজস্ব মেশিন আছে 4টা, এবং ওইখানে আমি নিজের মানে বিভিন্ন মেয়েদের ঘরে ঘরে 5-10টা মেয়েদের ঘরে আমি মেশিন সেট করে দিয়েছি, ওরা ঘরে বসে প্রোডাক্ট তৈরি করে, ঠিক আছে। রং এটা হচ্ছে রংপুর, আমার হচ্ছে এটা হচ্ছে শতরঞ্জের ব্যবসা, এবং আমি নিজে এখন হ্যান্ডমেড পেপার তৈরি করতেছি, এটা হচ্ছে ময়মনসিংহে, ওইখানে নিজে হ্যান্ডমেড পেপার তৈরি করতেছে, ওইখানে আমার ওয়ার্কার আছে আরো 10 থেকে 15 জন। এই যে আমার দুটা ফ্যাক্টরি, এই দুটা ফ্যাক্টরির মাধ্যমে অনেকগুলো লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, এবং আমি কিছু লোকের কর্মসংস্থান সৃষ্টি করতে পারতেছি, এটাই হচ্ছে আমার সাকসেস, যে আমার মাধ্যমে একটা ফ্যামিলি অন্য জোগাড় হচ্ছে, একটা ফ্যামিলি তাদের ভাগ্য তৈরি করে নিতেছে। আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে ভাগ্য মানুষের নিজের হাতে, ভাগ্য যদি মানুষ চায় নিজেরটা নিজে চেঞ্জ করতে পারে, এটার একদম প্রমাণ হচ্ছে আমি।
ওকে, সো দিস ইজ দ্য আলটিমেট লেসন অফ দিস স্টোরি। আমরা এই জন্যই বলেছিলাম যে আমরা আসলে অন্য একটা জায়গায় নক করতে চাই, যেটা আজকের জীবনের গল্পে অন্যতম একটা লেসন হবে। কোনো কথাই বলতে চাই না, শুধু একটা কথাই মনে রাখবেন, শুরু হয়েছিল 1200 টাকা দিয়ে, কেউই সাপোর্ট ছিল না একটা সময়, শুধুমাত্র নিজ ইচ্ছা, সৎ ইচ্ছা, আর উপরে তো অবশ্যই আল্লাহ। এবং এই জিনিসটা নিয়ে সে আজকে 2015 সাল এবং ক্লাস 9 বা ক্লাস 8 সেই স্বপ্ন। এবং আপনি তো এখনো পড়াশোনা করছেন, ইউরোটাতে সে এখনো পড়াশোনা করছে এবং চারুকলাতে সে পড়াশোনা করছে। এই অবস্থায় সে এখন একজন সফল উদ্যোক্তা, তার বিজনেস এর ভ্যালু হচ্ছে 1.5 কোটি টাকা, অ্যান্ড ইট ইজ জাস্ট স্টার্টেড, এটা শুরু হয়েছে মাত্র। এবং এটা ভবিষ্যতে তার যে সংকল্প, সেই জায়গা থেকে আমাদের এটা অনুমান করা খুবই সহজ, যেটা একটা আনথিংকেবল জায়গায় চলে যাবে একসময়। আমরা এই গল্পটি সামনে এনে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, এরকম ওয়াফি ইসলাম আমাদের সমাজে শত শত আছেন, এরকম ওয়াফি ইসলাম আপনিও হতে পারেন। এই ওয়াফি ইসলামের জীবনের সাথে আপনার জীবনের অসংখ্য মিল আপনি খুঁজে পাবেন। এই ওয়াফি ইসলাম সোনার চামচ নিয়ে সংসারে জন্মগ্রহণ করেনি, যেরকমটা জন্মগ্রহণ করেন না আপামর জনসাধারণ, লাখ লাখ মানুষ, গ্রাম বাংলার অসংখ্য অসংখ্য মেয়েরা মাত্র 1200 টাকা নিয়ে শুরু করেছিলেন, আপনিও সেটা পারেন। প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা স্পেস নিতে চাই, বুঝতেই পারছেন এই মুহূর্তে একটা গান আমরা শুনবো, এবং তারপর আপনাদের ফেসবুকে যেসব মন্তব্য এসছে বা বিভিন্ন রকমের কমেন্টস এসছে সেগুলো নিয়ে ওয়াফি ইসলামের কাছ থেকে আমরা তার কিছু কথা আমরা শুনতে চাইবো। আমরা একটু পরে ফিরে আসছি তাকে দেখার জন্য, তার প্রোডাক্টগুলোর বেশ কিছু ছবি আমরা দিয়ে দিয়েছি, চাইলে আপনারা চলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন।
তোমারি পরশে, তোমারি পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে স্মৃতি আমারই সাধনা, তোমার মনের ছায়ে সঞ্জে পেল তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে জীবন আমার হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে
শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
1:42 হচ্ছে সময়, 43 হয়ে গেল ইনফ্যাক্ট। আর জি কি বিয়ার রয়েছে এই মুহূর্তে আপনার সঙ্গে, এবং আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। এত রাত জেগে যারা আমার সঙ্গে রয়েছেন, যাদেরকে ইনফ্যাক্ট ওয়াফ ইসলাম জাগিয়ে রাখতে পেরেছে, তাদেরকে তো অবশ্যই আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। কমেন্টস আসলে কতটা এসছে ফেসবুকে সেটা দেখতে হলে আপনাকে ফেসবুকে আসতে হবে, এবিসি রেডিওর যে ফ্যান পেজটি রয়েছে, ফেসবুক ভেরিফাইড পেজ, এছাড়া হেলো 8920 যে পেজটি আছে আর জি কি বিয়ার, আমি ওখানে এসে আপনি দেখতে পারেন। আমি বেশ কিছু কমেন্টস পড়তে চাই। রাঙ্গা তাজ লিখেছে, ভাইয়া স্টোরিটা অনেক সুন্দর। আসলে স্টোরি বললে মানে গল্প, গল্প বললে সেখানে একটা বানানো ব্যাপার স্যাপার থাকে, আসলে লাইফ স্টোরি জীবনের গল্প, বাট এখানে গল্প আসলে কাহিনী বা অসত্য বলে কোনো কিছু নেই, সবকিছু যেটা জীবনে ঘটে যায় সেটাই উপস্থাপন হয়। আর সুন্দর যেভাবে বলেছেন আপনি, সেটা হয়তো আপনি বলতে চেয়েছেন অনেক বেশি মোটিভেশনাল, সে জায়গা থেকে অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাবো। এইচ এম রোহান লিখেছে, মানুষের জীবন নাটকের চেয়েও নাটকীয়, কারণ মানুষের জীবনে যা ঘটে সেটা আসলে বাস্তবতাকে অনেক বেশি হার মানায়। বহুবার বলেছি এই কথাটি, ইনফ্যাক্ট এই কথা আসলে আজকাল অনেকে আমার কথা বলে জানিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু আসলে এটা আমার কথা না, কোনো একজন মনীষীর কাছ থেকে আমি এটা শুনেছিলাম, জীবন নাটকের চেয়েও অনেক নাটকীয়। আমার ঠিক জানা নেই এটা কে বলেছেন, কোন কোন গুণী মানুষ, কিন্তু হ্যালো 8920 তে আমার মনে হয় যে এত বেশি ব্যবহার হয়েছে কথাটি, যে অনেকের যারা হ্যালো 8920 শ্রোতা আছেন তারা অনেকেই মুখে মুখে এখন। ওকে, রুহুল আমি ইসলাম লিখেছে, আপুয়া আপনি খুব মিষ্টি কথা বলতে পারো। আপু আমরা না, আপনার মিষ্টি কথা 11 জন মিলে শুনছি। আপু আই লাইক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ রুহুল আমিন ইসলাম। ফাইজা তুরুননেসা, ওয়াও স্টোরি। ওকে, এইচ এম রোহান লিখেছে, মানুষের ইচ্ছে শক্তি হলো সবচেয়ে বড় শক্তি। মিন্টু খান লিখেছে, ইচ্ছে থাকলে কি না করা যায়। হাফেজ মোহাম্মদ রুস্তম আলী লিখেছে, পৃথিবীর সব ভালোবাসা তোমার জন্য আপু। সোহেল আক্তার সোহেল লিখেছে, অনেক ভালো লেগেছে আপা। স্বপন খান লিখেছেন যে, এরকম যদি আমার জীবনটা করতে পারতাম তাহলে আমি ধন্য হয়ে যেতাম। ফয়সাল আহমেদ লিখেছে, অল ক্রেডিট গোস টু হার হাজব্যান্ড, অ্যাগ্রিড, এবং সেজন্য গানটা ওরকমই ছিল। ওকে, জীবন আমার ধন্য হলো তোমারই পরশে, নাকি জন্য কি জন্য শুনছিলাম, তবে খুবই জনপ্রিয় একটা গান। ফাইজুন নেসা লিখেছে, নাও আই এম ইমপ্রেসড, ওয়াও আই এম ইমপ্রেসড, ওকে অনেক ধন্যবাদ। জেরিন খান মোহনা লিখেছে, আই ওয়ান টু ওয়ার্ক উইথ হার, এরকম অসংখ্য রকমের কমেন্টস এসছে, অসংখ্য শত শত কমেন্টস, হাজার হাজার কমেন্টস আমাদের ফেসবুক পেজে। হ্যাঁ হ্যাঁ, তো লিসনারদের কি বলার আছে, আমাদের যারা লাখ লাখ মিলিয়ন মিলিয়ন দেশের ভেতরে আছে, দেশের বাইরে আছে, অসংখ্য লিসনার যারা আপনাকে এই মুহূর্তে শুনছে,
আমি আমাদের লিসনারদের উদ্দেশ্যে,
বিশেষ করে মেয়ে মেয়ে যারা, হ্যাঁ
মেয়ে মেয়ে যারা, ওদের ওদেরও বলবো, এবং ছেলে যারা তারাও কিন্তু অনেক অপরচুনিটি কাজ করার।
জি,
আমি যদি কাজ করতে চাই বা কেউ যদি কাজ করতে চায়, কাজ করার কোনো অভাব নাই, কিন্তু তাকে তার নির্দিষ্ট লক্ষ্যটা চিন্তা করতে হবে, যে আমি ওই পর্যন্ত কিভাবে যাবো, আমার ওয়েটা চিন্তা করতে হবে। আমি এই পর্যন্ত আসছি বেসিক্যালি অনেক বাধা পেরিয়ে, এবং কেউ যদি মনে করো যে বাধা নিয়ে ঘরে বসে থাকবো, এটাও সম্ভব। আবার কেউ যদি মনে করে বাধা পেরে আমি আমার লক্ষ্যে যাব, ওটাও সম্ভব। এটা হচ্ছে মানুষের ইচ্ছার উপর ডিপেন্ড করে, আমার ইচ্ছা কতটুকু সৎ, অবশ্যই সৎ থাকতে হবে। আমি আমার সততা নিয়ে সবাইকে বলবো, সবাই যদি সৎ থাকেন এবং নিজের কিছু করতে চায়, তারা হচ্ছে যে যা পারে, যেমন কেউ কেউ একজন আইটি সেক্টরে কাজ করতেছে, কেউ একজন ঘরে নকশিকাঁথা তৈরি করতেছে। একদম রুট লেভেল থেকে চিন্তা করি, যে মানুষটা এখন গার্মেন্টসে চাকরি করতেছে ও তো নকশিকাঁথা জানে, ও তো মেশিনে সেলাই জানে। উনি যদি কোথাও নক করে যে আমি আমি কাপড়টা সেলাই করতে পারি, আমি ঘরে একটা মেশিন বা কিছু পুঁজি খাটি, একটা মেশিনের দাম কত বেশি কিন্তু না, সে তার ইনকাম দিয়ে ওই পুঁজিটা কিনে মেশিনটা কিনে ঘরে বসে কাজ আরম্ভ করে দেয়। এখন একজন ফ্যাশন ডিজাইনার পড়ে শুনে ফ্যাশন ডিজাইনার হয়, কিন্তু একটা মেয়ে যদি সে ভালো সেলাই জানে, তার যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে, সেও কিন্তু ফ্যাশন ডিজাইনার হইতে পারে শুধুমাত্র ইচ্ছার কারণে। হ্যাঁ, আমি আমার আমি হচ্ছে চারুকলায় পড়ে এখন ডিজাইনার, চারুকলায় পড়ার আগে থেকেই কিন্তু আমি বিজনেসটা করি। হ্যাঁ, চারুকলা কিন্তু আমার পরের সাবজেক্ট, চারুকলা তার আগে হচ্ছে আমার বিজনেস, বিজনেস থেকে আমি চারুকলায় গেছি। আমার যদি ইচ্ছা ছিল চারুকলা থেকে বিজনেসে আসার, কিন্তু এটা হয় নাই, এটা আমার পারিপার্শ্বিক কারণে, আমার অনেক অনেক ঝামেলার কারণে আমি এটা করতে পারিনি। কিন্তু চারুকলা কিন্তু আমি ভর্তি হয়েছি, কিন্তু সেটা বিজনেস স্টার্ট করার পরে। চারুকলা পড়ার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার ডিজাইন সেক্টরগুলো ওটা অনেক সাবলীল হয়েছে, অনেক পরিষ্কার হয়েছে, এবং আমি এটা অনেক এই জন্য আমি বলতেছি যে যদি কারো কিছু করার ইচ্ছা থাকে, ইচ্ছাটাই বড় বিষয়। ইচ্ছাটা বড় আমাদের আশেপাশে অনেক কাজ আছে, যদি ওটা নিয়ে আমরা শুরু করি, অ্যাটলিস্ট শুরু করা দরকার, শুরু করলে এটা নিয়ে
একটা সময় শেষে পৌঁছানো যাবে,
শেষ না হোক এটা নিয়ে সাফল্য যেতে পারবে। আমরা কাজ করি, এই জন্যই হচ্ছে যে আমি সবাইকে বলবো যে যা পারেন তা এটা নিয়ে অন্তত পক্ষে স্টার্ট করেন। আপনি যদি স্টার্ট করতে পারেন, আপনাকে সাপোর্ট দেওয়ার লোক অবশ্যই আছে,
কোনো না কোনো ভাবে মিলেই যাবে,
মিলেই যাবে। আমি কখনো চিন্তা করি আমার হাজবেন্ড আমার থেকে আমি এত সাপোর্ট পাবো, যার কারণে আমি বিয়ে থেকে দূরে দূরে ভাগছি যে না বিয়ে করবো না আগে এটা দাঁড়াই। কিন্তু আলটিমেটলি কিন্তু বিয়ের পরই সাপোর্টটা বেসিক্যালি আমি পেয়েছি, এটা অন্তত আমি বলবো এটা আমার ভাগ্য, আমি নিজে তৈরি করেছি।
যে বাবা একসময় পছন্দ করতো না, সে বাবা এখন কি বলে?
বাবা পছন্দ করে, বাবা এখন আমার বিজনেসে আছে।
বাহ,
বাবা আমাকে প্রচন্ড হেল্প করছে, এত কষ্ট করতেছে আমার বাবা আমার জন্য, মা তো আছেই, হাজবেন্ডও আছে। বাবা দেখা যায় যে ঢাকার বাইরে একটা মেলা আমি যেতে পারতেছি না, আমার বাবা গিয়ে মেলা অ্যাটেন্ড করে। আমি তো বললাম না বাবা কে, তো হয়তো বাবা বলতো না, বাবা শুরু থেকে কে না চায় যে তার সন্তান আগে যাক। তো বাবা আমার, আমি সত্যি খুব লাকি যে আমি আমার মা বাবা এত ভালো, আমার শ্বশুর শাশুড়ি, আমার ননাস দেবর যারা এত ভালো, যাদের সাপোর্টের কারণে আমি পর্যন্ত আসছে। অবভিয়াসলি আমার হাজবেন্ডের কথা বলবো, আমি সবাই লিসেনের উদ্দেশ্যে বলবো যে সাপোর্টের অপেক্ষা করেন না, আপনারা যদি পারেন নিজে নিজে একদম যুদ্ধে নেমে যান, যুদ্ধে না নামা পর্যন্ত বোঝা যাবে না যে যুদ্ধ মাঠে গেলে কি হবে, যুদ্ধ ক্ষেত্রে কি হবে, যুদ্ধে নামার আগে বোঝা যায় না।
এক্স্যাক্টলি, তাওয়াক্কাল তো আল্লাহ, এটাই বলতে হবে, নেমে যাবেন এবং সৎ সাহস নিয়ে এগোতে হবে, যেখানে অন্যায় হবে প্রতিবাদের ভাষা থাকবে এবং সেটাও বুঝে শুনে করতে হবে, এবং একইভাবে চুপ করে থাকা যাবে না, চুপ করে থাকলে সেটাও অন্যায় হবে, যে বিষয়টি ওনার ছোটবেলা থেকেই ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ, হ্যালো ইট 920-র মিলিয়ন মিলিয়ন লিসনারদের পক্ষ থেকে। আমি বিশ্বাস করি আজকের এই জীবনের গল্প অনেকের জন্য অনুপ্রেরণা হবে।
আপনাদেরকে অনেক ধন্যবাদ, আমার লিসনারকে অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে আমার কথাটা শোনার জন্য। আমি আমি আশা করবো আমার এই আমার এই গল্পের মাধ্যমে আপনারা অনুপ্রাণিত হবেন, এবং আমি চাবো যে আপনারা কিছু একটা করেন যাতে আপনারও একদিন এই আমার এই পর্যায়ে চলে আসেন।
এক্স্যাক্টলি, প্রিয় শ্রোতা, এই হচ্ছে ওয়াফি ইসলামের জীবনের গল্প, আপনারা শুনলেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমরা এই পর্যায়ে গত সপ্তাহে যিনি অতিথি ছিলেন তার সম্পর্কে যেসব কমেন্টস আমরা পেয়েছি আমাদের মিলিয়ন মিলিয়ন লিসনারদের কাছ থেকে, সেখান থেকে কিছু স্যাম্পল আপনাদেরকে শোনাবো, এবং একই সাথে যারা আসতে চান আমাদের হ্যালো 920-তে, তাদের যে আকুতি, তাদের যে কথা বলা, সেগুলো আমাদের অনুষ্ঠান শেষে থাকছে, এবং তারপর আমি আবারও ফিরছি। শুনতে থাকুন, আমরা ফিরছি একটু পরেই।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
আমি আনিকা, ফারজানাপুর জীবনের গল্প শুনলাম। দৃঢ় ইচ্ছা শক্তির কাছে যে সকল প্রতিবন্ধকতা হার মানতে বাধ্য, ফারজানাপুর তার উজ্জ্বল দৃষ্টান্ত। ফারজানাপুর জীবনের গল্প থেকে সবার শিক্ষা নেওয়া উচিত।
আমি মোহাম্মদ নিজাম বলছি। ফারজানার কথা শুনে অনেক কষ্ট লাগতেছে, যে ডাক্তারে তার চারটা সুই দিয়েছে, এই সুইয়ের উচিলাকেই চোখের সমস্যা দেখা দিচ্ছে, সে ডাক্তারের শাস্তি হওয়ার উচিত।
মিরপুর থেকে সীমা বলছি। ফারজানাপুর, তোমার গল্প শুনে আমার অনেক ভালো লাগছে। তুমি দৃষ্টি প্রতিবন্ধী, মনে কোনো কষ্ট নিও না, তুমি তো লেখাপড়া করতে পারছো। আমি জীবনে কিছু করতে পারিনি, লেখাপড়া করতে পারিনি, আমি দোয়া করি তুমি স্বপ্নাপুর সারা জীবন ভালো থাকো।
আমার নাম আলকাস। ফারজানাপুর খুব ভাগ্যবতী, ফারজানাপুর একটা জিনিস স্মরণ করে না, আল্লাহ মাহবুবের নাম অবশ্যই নেওয়া উচিত।
আমি মাসনুনা খানম তোতা স্বর্ণাপু। আমি কাচুপির কাজ করা এবং আর্ট করার কারণে আমার চোখে কিছু প্রবলেম দেখা দিয়েছে অনেকদিন যাবৎ, বাট সেটাকে আমি কোনো কেয়ার করিনি। তোমার স্টোরি শুনে বুঝলাম যে চোখের কত মূল্য।
আমার নাম আমিন, ফারজানাপার গল্প শুনলাম, আমার খুব খারাপ লাগলো। জানতে চাচ্ছি যে ওর চোখটা কি করলে ভালো হবে, চোখ দিলে কি ভালো হবে।
আমার নাম হেতিরানি, ফারজানাপার গল্পটা শুনতে শুনতে ভুল অপারেশন হওয়াতে আমি একটা দৃষ্টি প্রতিবন্ধী।
আমি হাসিদুল ইসলাম, ফারজানা আপুর জীবনের গল্পটা শুনলাম, খুব ভালো লেগেছে। দোয়া করে ফারজানা আপু আরো এগিয়ে যাক, পাশাপাশি হলো এইটার টিমকে অনেক ধন্যবাদ।
আমি খলিল বলছি, ফারজানা যে কাহিনী শুনলাম, দেশবাসীর শ্রোতাকে বলতে চাই যে এরকম যাদের চোখে সমস্যা থাকে তারা যেমন এরকম কোন চিকিৎসা না নেয় যে তার লাইফ ক্ষতি হয়ে যায়।
আমি সোহান লাইন বলছি, ফারজানাপুর জীবনে অনেক কষ্ট, ফারজানাপার বাবা তার সহযোগিতা করতে দিবে এতদূর তিনি যেতে পারছেন।
আমি মোহাম্মদ কালাম, ছোটবেলায় মাদ্রাসায় লেখাপড়া করেছি, মেয়েকে ভালোবেসে না পেয়ে আমি খারাপ হয়ে গিয়েছিলাম, ড্রাগস এডিক্ট হয়ে গিয়েছিলাম, বর্তমানে ড্রাগস এডিক্ট থেকে সরে এখন বাবা মা খেদমত করছি। আমি হ্যালো 892 তে এসে আমার জীবনের গল্পগুলো বলতে চাই, যদি আমাকে একটু সুযোগ করে দেন।
আমার নাম ডালিয়া, আমার মা পাগল, আমার বোন পাগল, আমার চারটা বোন, আমার বাবা খুব গরিব, তার ভিতর থেকে আমি অনার্স করতেছি, সবাই একটা কথা বলে ধিক্কার দেয় পাগল কেন। আমি আমার এই দুঃখের কথা আপনাদের সবাইকে শোনাতে চাই, প্লিজ আমার এই কথা প্রচার করার সুযোগ দিন।
বলছিলাম মোহাম্মদ মাসুদ খান, আমি এক সময় খুব খারাপ ছিলাম, টাকা নিয়ে অন্য একজন মানুষকে মারধর করতাম, কিন্তু মেয়ের সাথে আমার সাথে ভালোবাসার সম্পর্ক হয়, আমি খুব ভালো হয়ে যাই। এরপর এক সময় মেয়েটি আমার কাছে চলে আসে, কিছুদিন পরে তার বাবা মা জোর জবরদস্তি করে আমার কাছ থেকে মেয়েটিকে নিয়ে যায়, পর আমি আরো অনেক খারাপ হয়ে যাই, নেশা খারাপ কাজে আমি জড়িত হয়ে যাই, যাতে আমি আমার এই ঘটনাগুলো সবার কাছে বলতে পারি, তার জন্য ক্ষমা চাওয়ার মতন একটু সুযোগ পাই।
আমার নাম সুমিয়া, আমি একটা ছেলেকে খুব ভালোবাসি কিন্তু আমার ফ্যামিলির সিচুয়েশন খুব খারাপ, আমার মা আছে, বাবা নেই, মামাদের বাসায় থাকি, তারা খুব অত্যাচার করে, প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব আমাকে দয়া করে একটু লোকাল করবে।
আমি রাফসান বলছি, আমার ফ্যামিলি থেকে খুব প্রেসারে অন্ধকার জীবনে ঢুকে গিয়েছি, সেটা রেডিওতে প্রচার করতে চাই, প্লিজ দয়া করে আমি যেন আপনাদের কাছে খুব শীঘ্রই আসতে পারি।
আমার নাম মোহাম্মদ মুক্তার হোসেন, আমি একটা মেয়ের সাথে 6 মাস সংসার করছি, তবে তার সাথে কোনো বিয়ে হয় নাই, আমি এখন তাকে সারা বাপ মা ছাড়া আছি, আমার জীবনের গল্প শ্রোতাদের সবার সাথে মিলিয়ে দিতে চাই, দয়া করে আমাকে একটা চান্স দিন।
রেহানা বলতেছি, আমার জীবনে অনেক কষ্ট দুঃখ নিয়ে আমি বেঁচে আছি, আমার কিছুই নেই, আমি একা শূন্য। আমি আপনাদের হ্যালো 89 তো যেহেতু এসে আমার জীবনের গল্পগুলি আপনাদের কাছে বলতে চাই।
নারে নারে হবে না তোর স্বর্গ সাধন, নারে নারে সেখানে যে মধুর দেশে পদ পেতে রয় সুখের বাঁধন, নারে নারে হবে না তোর স্বর্গ সাধন।
এবার আমার বাড়ি যাবার সময় হয়েছে এবং শেষের দিকে যেই কথাগুলো খুব ছোট ছোট করে 10-12 সেকেন্ড ধরে বাঁচিল, সেই কথাগুলো মাথার মধ্যে ঘুরতে থাকবে সারা রাত। মানে কারা এতটা অসুখে আছেন কিংবা এত বেশি আকুতি নিয়ে আছেন পরবর্তী পর্বে আসার জন্য, এই এতগুলো মানুষের মধ্যে কে আসবেন আপনাদের কাছে বলার জন্য নিজের মন খুলে মনের কথাগুলো, সেজন্য এক সপ্তাহ অপেক্ষা করুন। সবাই অনেক 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 বেশি ভালো থাকুন এই শুভকামনা জানিয়ে আর জি কিপ্রিয় আজকের মতো শুভরাত্রি বলছি এবিসি রেডিও থেকে।
নারে নারে হবে না তোর, হবে না তার। নারে নারে সন্ধ্যা তারার হাসি নিচে কবে না তো শয়ন পাতা নারে নারে বন্ধু আঙুল করে পথে বাজে করবে তোরে সঠিক বন্ধু আঙুল করে পথে বাজে করবে তোরে হে নয় যে তোর খেতে গিয়ে ফুটবে তবে তার সরাধান নারে নারে হবে না সর্বসাধন নারে নারে সেখানে যে মধুর বেশে থাকবে তেরা সুখের বাঁধন নারে নারে হবে না তো সর্বসাধন নারে নারে